exclusively on FusionBD.com.
থাকবো রাত একটা অবধি আপনাদের সাথে, ভৌতিক ঘটনাগুলো বা একটু ডিফারেন্ট যে এক্সপিরিয়েন্সগুলো, সেই এক্সপিরিয়েন্সগুলো আমরা আপনাদেরকে দেব পুরোটা সময় জুড়ে। থাকতে হবে আপনাকে আমার সাথে। আর ইন দ্য মিন টাইম এখন যেটা করব, সময়টা নষ্ট না করে আজকের আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তাদের সাথে আমরা এই মুহূর্তে ইন্ট্রোডিউস করাবো আপনাদেরকে। সো কান পেতে যারা রয়েছেন, ওয়েট করছিলেন যে আজকের ভূত স্টুডিও ফাইনালি কখন গেস্টদের ভয়েস শুনতে পারবো। সো ইন দ্য মিন টাইম আমরা আসলে ওয়েলকাম করছি দুজনকে। প্রথম স্লটে যে দুজন ড্রাইভ করবেন বা যাদের ঘটনাগুলো আমরা এনজয় করবো সেই দুজন মানুষকে। সো কি নাম আপনার?
ফিরোজ।
ওকে, কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ।
আপনি আমাদের এই ভূত স্টুডিও প্রোগ্রামটা কতদিন যাবৎ শুনছেন?
৬ মাস
যাবৎ শুনছেন। একটু অন্যরকম হলেও প্রশ্নটা আপনাকে করতে চাই, আপনার বয়স এখন কত চলছে? প্রায়
56।
সো এই যে প্রোগ্রামটা, মানে আমাদের এই রেডিওর এই ধরনের প্রোগ্রামগুলো তো মূলত আমরা যেটা ভাবি যে টিনেজার যারা 16 থেকে 18 কিংবা 16 থেকে 25 এই বয়সের মানুষজন শুনে, মানে আপনি আসলে কি মনে করে প্রোগ্রামটা শোনা শুরু করলেন?
অ্যাকচুয়ালি আমার জীবনে অনেকগুলো ঘটনা ঘটে যাওয়ার পরে আমি বাস্তবতা দেখি যেটা, সেখান থেকে আপনাদের এই অনুষ্ঠানটা শোনার পরে আমার অনেকদিন থেকে মানে একটু মনের ভিতরে ছিল যে হয়তো বা আমি যদি আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারতাম সে থেকে আর কি।
ওকে, সো মিস্টার ফিরোজ তিনি আছেন আমাদের সাথে তার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত কিছু ঘটনা শেয়ার করার জন্য। আসবো তার কাছে, বাট আরো একজন গেস্ট রয়েছেন তার সাথে আমরা একটু পরিচিত হব। কি নাম ভাইয়া?
আমার নাম মোহাম্মদ তৌহিদ হোসাইন।
তৌহিদ ভাই, কি করেন তৌহিদ ভাই?
আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি।
প্রাইভেট কোম্পানিতে জব করছেন। কতদিন যাবৎ শুনছেন আমাদের এই ভূত স্টুডিও প্রোগ্রামটা?
মেবি 8-9 মাস।
8 থেকে 9 মাস। একটু মাইক্রোফোনের কাছে আসতে হবে। অলরাইট, সো কতটুকু বিশ্বাস করেন এই ব্যাপার স্যাপারগুলো যে ঘটে, কি মনে হয় আদৌ কি ঘটে?
অবভিয়াসলি, যেহেতু আমি আমার নিজের সাথে ঘটছে, অবভিয়াসলি আমি এটা বিশ্বাস করি যে সবার জীবনে এরকম কিছু না ঘটনা ঘটে
ঘটছে। ওকে, সো বুঝতেই পারছেন ভূত স্টুডিও কিন্তু অন হয়ে গেল ফাইনালি। এক এক করে আমরা ঘটনাগুলো শুনবো এবং ঘটনাগুলোর ফিডব্যাক আপনারা জানাবেন। নাম্বারটা 6969। প্রথম ঘটনাটা যখন আমরা শুনবো ঠিক সেই সময় আপনারা যেটা করবেন, মোবাইল ফোনের ইনস্ট্রাকশনে যাবেন, যাবার পর লিখবেন যে FM স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন, আর তারপর আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 6969 নাম্বারে। সো ইন দ্য মিন টাইম আমরা যেটা করবো, ফিরোজ ভাইয়ের কাছে যাবো, তার প্রথম ঘটনাটা শুনবো আমরা এই মুহূর্তে।
আমি প্রথম যে ঘটনাটা বলবো এটা একটা মাছ মারার নিয়ে ঘটনা,
আপনার সাথে ঘটে যাওয়া,
আমার সাথে ঘটে যাওয়া।
ওকে,
তো ছোটবেলায় অনেক ছিল, ছোটবেলায় মানে আমি তখন 8-9 পড়ি, এই সময় মাছ ধরার খুব শখ ছিল, জাল দিয়ে, খেওলা জাল দিয়ে, বাড়ির পাশেই নদী। তো রাত্রেবেলা অনেক রাত্রে 1-1:30 দিকে একা একা জাল খেওয়াইতে যাইতাম। এরকম একদিন রাত্রে 1:00 আমি জাল নিয়ে গেছি, আমার বাড়ির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে থেকে জাল খাওয়ানো শুরু করব। এই ইসে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি যেখান থেকে জাল খাওয়ানো শুরু করছি ওর বাম পাশে একটা খাল আছে, ওই খালের পাশে কিছু বাবরা গাছ, মূলত ওইটাকে আমরা ওইটা আগের থেকেই জানতাম যে ওখানে একটু সমস্যা আছে, হয়তো অনেকে বল মানে ভয় টয় পাইছে, বাট আমরা যখন জাল খাওয়াইতাম রাত্রেবেলা অন্ধকারে একা একাই জাল খাওয়াইতাম, তেমন কোন ভয় টয় ওইভাবে কোনোদিন দেখিনি। তো ওই দিন জাল খাওয়ানো শুরু করার পরে 4-5 খাওয়া আমি দিছি, হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে আমার পাশে আর একজন জাল খাওয়াই দিচ্ছে, হয়তো 10-15 হাত দূরে এরকম হবে, আমি জাল খাও দিই উনিও জাল খাও দেয়। এভাবে 4-5 খাও দেওয়ার পর অন্ধকারের ভিতরে আমি তো আর ওনাকে দেখতে পাচ্ছি না, বাট জালের শব্দই শুধু শুনি, কিন্তু মানুষ আছে কি না বা কে এটা ঠিক বোঝা যায় না। তা আমি একবার না বেশ কয়েকবারই কোন জায়গাটা জাল ঝাড়িয়ে মাছ নেয় বা জাল উঠানোর পরে রাখে ও জায়গা তো ভিজা থাকবে, এইটা দেখার জন্য একটু ওই পা দিয়া হাতাই দেখি যে ওর জায়গাটা ভিজা আছে কিনা। তো এরকম করতে করতে বেশ কয়েকবার ট্রাই করছি কিন্তু আসলে কোনো ই পাই না, শুধু জাল খাওয়ানোর শব্দই শুনি। করতে করতে বেশ কিছু দূর আসার পরে আমার মোটামুটি ভাবে পুরোপুরি ভাবে ই হয়েছে যে এটা হয়তো অন্য কিছু, অথবা আমার পাশে যে আর একজন জালখে হয়তো, মানে আমাদের বাড়ির পাশেই সাদেম আলী নাম, গ্রামের ডাকনাম, ওই ভদ্রলোকের আমার মতো একা একা জালখে হয়তো। প্রথম আমি মনে করছিলাম যে সে, পরবর্তীতে দেখা গেল যে না, সেও না। একটা পর্যায়ে জাল খাওয়ানো বন্ধ হয়ে গেছে, আমি জাল খাওয়াই, ওনার জাল খাওয়ানো বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে হয়তো বাড়ি টাড়ি বা কেউ কোনো ইয়া, মানে আমার মনের ভিতরে কোনো ভয় কাজ করতেছে না, আমার তো শুধু জাল খাওয়ানোর নেশা। মাছ পাইতে চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের মাছ পাইতেছি। তো হঠাৎ করে আমার পিছন থেকে সে বলছে আমার কটা মাছ দিয়ে যা।
আপনাকে পিছন থেকে বলছে?
আমাকে পিছন থেকে বলছে আমার কটা মাছ দিয়ে যা। তা আমি বললাম কে তুমি? কোন সাড়া শব্দ পাইনি। আমি যে ব্যাগটা রাখছি, যে ব্যাগে মাছ রাখছি, সে ব্যাগটা হল আমার সামনে ঝুলানো। তা আমি ব্যাগে আবার হাত দিলাম, হাত দিয়ে দেখলাম যে আমার মাছ ঠিক আছে কিনা। তো কিছুক্ষণ পরে, দুই তিন খেপ পরে আবার এসে বলতেছে আমার কটা মাছ দে। তখন আমি ওরে বলছি যে তোমাকে আমি মাছ দেবো কেন, আমি তোমাকে মাছ দেবো কেন, তুমি কষ্ট করে ধরে নাও, আমি কষ্ট করে ধরতেছি তুমি ধরে নাও। তো আমি একটা পর্যায়ে ভয় পাইলাম, মানে নিজের মনের অজান্তে কতক্ষণ একটা লোক এইভাবে অন্ধকারের ভিতরে, লাইট নাই, আলো নাই, কোনো কিছু নাই, একা একা রাতের রাত্রে জাল খাওয়াইতেছি, কিন্তু আমি হাইটেও আসতেছি না, মাছও পাইতেছি এদিকে, ওই নেশা আছে, আবার ভয়ও লাগতেছে। তো হঠাৎ করে দেখি যে দুইটা তিনটা কুকুর, দুইটা তিনটা কুকুর, ওরা মানে আমি যে জায়গা জাল খাওয়াই তার পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে। তখন তো আমি পুরোপুরি মানে ভয়ের মতো,
আপনি সব বুঝে গেছেন যে কি হচ্ছে,
আমি বুঝে গেছি যে কি হচ্ছে,
রাইট।
তখন আমি ছোটবেলায় মানে একটু অভ্যাসও ছিল গান গাওয়ার অভ্যাস, গান একটা গান শুরু করছে মানে শব্দ করার জন্য, যাতে হয়তো আর কেউ যদি আশেপাশে বা কেউ থাকে তাহলে টের পাবে যে আমি আছি। কিন্তু কোন লোকে সারা শব্দ নেই। রাত দেড়টা, দুই আড়াই দেড়টা বা দেড়টা পনেরো দুইটা বাজে এরকম সময়। তো এই অবস্থায় আমার বাড়ির থেকে বেশ কিছু দূরে থাকতে একটা নারকেল গাছ ছিল, নারকেল গাছের গোড়ায় এসে যখন আমি দ্বিতীয়বার মানে লাস্টের যে খ্যাপটা দিছি ওই খ্যাপটা দিলাম, তখন আমার এই জাল এমন ভাবে বাঁধছে যে আমি আর টাইনে উঠাতে পারতেছি না। এখন সে কি মানে কোনো কিছুতে ধরে রাখছে না গাছে বাঁধছে, অথচ আমি কিন্তু এর আগে দিনের বেলা যখন ওইখানে খাওয়াই তখন কিন্তু কোনো বাধা নাই, মানে কোনো গাছ টাছ বা এমন কোনো কিছু নাই যে ওখানে জাল বাঁধবে। কিন্তু আমি তো এমনি তো ভয় পাচ্ছি যে মাছ চাইতেছে বারবার। তখন আমি কি করলাম, জালের দড়ি হাতের থেকে খুলে ওই নারকেল গাছের সাইডে ছোট গাছ ছিল ওই গাছের সাথে বাঁধছে, বাঁধে এমন ভাবে দৌড় দিছি যে মানে আমারে আর ধরতে পারবে কিনা সে চিন্তা আমার নেই। আমি দৌড়ে এসে আমার এক মানে চাচার বাড়ি ছিল, ওই চাচাতো ভাইয়ের উঠানে করছি, করার পরে ওরা বাসার থেকে বেরিয়েছে, কি হয়েছে কি হয়েছে ঘরের ভিতরে নেওয়ার পরে আমার মোটামুটি সবাই ইট করার পরে আমি বলছি যে এই ব্যাপার। তখন বললো যে এরকম তুমি এরকম রাত্রিবেলা একা একা অন্ধকারে জাল খাও, এটা তো তুমি অল্পতে মাপ পাইছো, তুমি তো এখানে আরো কিছু
আরো অনেক কিছু ঘটতে
দুর্ঘটনা ঘটতে পারতো। তো এটা ছিল আমার প্রথম ঘটনা।
অলরাইট, প্রথম ঘটনাটা যদি বলি এক কথায় বেশ অদ্ভুত ছিল, এবং এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঢাকার বাইরে আমরা যারা থাকি বা ঢাকার বাইরে যারা থাকেন ইনফ্যাক্ট প্রত্যেকের সাথেই কম বেশি হয়। এবং আজকে এমন কিছু ঘটনা উঠে আসবে, আজকে এমন কিছু ঘটনা আমি আপনাদেরকে শোনাবো যেই ঘটনাগুলো মূলত সচরাচর শোনা যায় না, কিংবা যেই ঘটনাগুলোর মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, বাট সেই প্রশ্নের উত্তর আপনি হয়তো বা কখনোই খুঁজে পাবেন না। সেই ব্যাখ্যাহীন গল্পগুলো আমরা শুনব ঠিক রাত একটা পর্যন্ত, এবং এভাবে করেই চলছে ভূত স্টুডিও। আর ভূত স্টুডিও মানে ব্রট টু বাই প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। চানাচুরের স্পাইসি মশলার মারদাং একটা ম্যাচ ফিকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস, যার নাম প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। সো প্রাণে সাহস নিয়ে একদম থাকতে হবে আমার সাথে রাত একটা অবধি। অনেকেই আছেন ফেসবুকে, যেমনটা সিয়াম মৃধা, তিনি বলছেন হাই গল্পটা বেশ ভালো লাগলো। সো এসএমএস এর থ্রুতেও আপনি আপনার মন্তব্যটা বা ভালো লাগা কিংবা আপনার আপনার অপিনিয়ন আপনি জানাতে পারবেন আপনার মতন করে, যে এফ এম স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর আপনার কথাবার্তাগুলো লিখে আপনি যে নাম্বারটা পাঠাবেন সেই নাম্বারটা হচ্ছে 6969। আবার বলছি, যে এফ এম স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর কথাবার্তাগুলো লিখে যেই নাম্বারটা আপনি পাঠাবেন সেই নাম্বারটা হচ্ছে 6969 নম্বরে। রাজ সরকার তিনি আছেন আমাদের সাথে, যেমনটা নাজমুল তিনিও শুনছেন, যেমনটা ফয়সাল বলছেন তিনি জয়েন করলেন এবং বেশ ভালো লাগছে। সো ফেসবুকে অডিও লাইভটাও কিন্তু শুরু হয়ে গেছে, অডিও লাইভের মাধ্যমে আপনি কমেন্ট করতে পারেন এবং ইনস্ট্যান্ট আমাকে জানাতে পারেন যে ঘটনাগুলো কেমন লাগছে, যদিও প্রথম ঘটনাটা আমরা শুনলাম। সো এভাবে এক এক করে আমরা আরো বেশ কিছু ঘটনা শুনবো। অ্যান্ড ইন দ্য মিন টাইম যেটা করবো, তৌহিদ ভাই আমাদের প্রথম স্লটের আরেকজন যে গেস্ট রয়েছেন তার কাছে আমরা যাব, তার জীবনে ঘটে যাওয়া প্রথম ঘটনাটা আমরা এখন শুনব। তৌহিদ ভাই কোন ঘটনাটা শুনছি এখন আমরা?
জি আমি বলবো আমার সাথে ঘটে যাওয়া 2015 সাল,
2015 একটা ঘটনা।
আমি তখন বাসাতে থাকি, গ্রামের বাসায়, এখন মানে পড়াশোনা করি, পাশাপাশি বাড়িতে বললো যে কি করবি, কিছু বিজনেস শিখ। এক পর্যায়ে আমাদের বাড়িতে প্রায় 4 কিলোমিটার দূরে আর কি একটা মানে বাজার আছে, এখানে একটা কাপড়ের পরিচিত দোকান, এখানে আমি আর কি বসতাম। তো রাত্রিবেলায় প্রতিদিন মেবি সন্ধ্যাবেলায় কারো সাথে যাইতাম, না হলে হয়তো বা কাউকে ফোন দিয়ে ডেকে, মানে মাঝ রাস্তায় একটা বিল ছিল যেখানে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা কাঁচা, মানে সে সময় মেবি অনেক বর্ষার সময়, মানে সেই দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন আমি সেই দিন করছে কি, বৃষ্টির কারণে একটু যাবো যাবো করতে করতে দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার পরে আমি তারপরে দেখছি যে বৃষ্টি ছাড়ে না, বৃষ্টি হচ্ছে এক পর্যায়ে। এখন কি করি, যাওয়াই তো লাগবে বাড়িতে। এখন গেছি মোটামুটি 3 কিলোমিটার, আমি তখন বাইসাইকেল নিয়ে যাই আর কি। তো যে একটা বাসাতে রাখতাম যেখানে রাস্তা কাঁচা 1 কিলোমিটার, এইটা নিজে হেঁটে যাইতাম, হয়তো বা কারোর সাথে যাইতাম কিংবা কাউকে ফোন দিয়ে আমি ডাকতাম যে আমাকে এসে নিয়ে যা। বিলের মধ্যে একটা বাগান আছে, মানে যে বাগানটা মানে প্রতিনিয়ত ভয়ঙ্কর, সবাই বাগান সম্বন্ধেই করে। তো এখন আমি রাত 10টা বেজে গেছে, ওই জায়গায় গেছি, সাইকেলটা বাসায় রাখছি। রাখার পরে এখন আমি সেই সময় আমার মোবাইলটা গেছে বন্ধ হয়ে, মানে চার্জ নাই, এখন কাউকে ফোন দিয়ে যে ডাকবো সে উপায়ও নাই। আমি এখন ওই একটা মানে বৌঠকখানা গ্রামে বলে আর কি যেটা বসে আছি, যে হয়তো বা এই পাশ দিয়ে কেউ যাবে, আমি সেখানে যাব। এইভাবে এই করতে করতে রাত বেজে গেছে প্রায় 12টার কাছাকাছি। এখন আমি কি করব, আমাকে তো যাওয়া লাগবে, এখন কাউকে ডাকতে পারছি না। গ্রাম মানে তো ধরেন 10টা 11টার পরে সবাই ধরেন নিস্তব্ধ, আর তারপর সকাল থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে। এখন নিরুপায়, কি করা লাগে। তার আগে আমি কি করছি, মানে দেখছি যে এরকম উপায় নাই, লাস্টে এক দোকান থেকে 3টা মেবি সিগারেট নিয়েছি, জানি যে এই রাস্তাটা ভয়ঙ্কর, মানে মানুষ দুপুরবেলায় যায় তো ভয় করে আর কি, এরকম একটা বাগান আছে যেটা ভয়ঙ্কর। তো নেওয়ার পরে আমি এখন দেখি যে না, উপায় না, আমাকে যাওয়া লাগবে। এখন এই দিক দিয়ে যদি না যায়, আর একটা রাস্তা দিয়ে গেলে মেবি 4 কিলো 5 কিলো রাস্তা ঘুরে যাওয়া লাগবে। এখন মানে চরম বৃষ্টি হচ্ছে, মানে আর এমন অন্ধকার বলবো কি, আমার ফোনটাও নষ্ট মানে বন্ধ হয়ে গেছে। এখন কাউকে যে ফোন দিয়ে ডাকবো যে আমাকে এইটা নিয়ে যা, এটা কারোরই নাই। তো এখন মানে আমার এখন যাওয়া লাগবে। এইভাবে আমি কি করলাম, মানে রাস্তা প্রচন্ড কাদা, মানে রাস্তায় গ্রামের রাস্তা কাঁচা। যাওয়ার পরে এখন যে জায়গাতে আমার ঘটনা শুরু, মানে প্যান্ট জড়ার পর রওনা দিয়েছি, মানে মাঝে পাশে দুইটা পুকুর আর এত অন্ধকার, মানে নিজের পায়ের নিচ ছাড়া আর কিছু দেখছি মানে। আর এটা যে বাগান ভয়ঙ্কর এটা মানে সবাই জানে, প্লাস আমিও জানি। এখন আমি অন্য মানুষের সাথে বিভিন্ন দিন প্রতিদিন চলে যাই এখন, বা কাউকে ডাকি। এখন ছয় মাত্র যেতে লাগছি, পাশে দুইটা পুকুর আছে, তো ভাই কি বলবো, পুকুরে মনে হচ্ছে যে দুই পাশ থেকে শুধু মাছ ওই যে আপনার এর মতো লাভ পড়তেছে রাস্তাতে, আবার নিচে চলে যাচ্ছে। যাওয়ার পরে এখন আমি দেখছি যে আমার শরীর পুরাই হয়ে গেছে, এখন যদি কেউ আমাকে টাচ করে আমি মনে হয় হয়ে যাবো। এখন আমার একটা ধারণা যে আমাকে যাওয়া লাগবে যত কিছু হোক, এখন কাউকে ডাকতে পারছিস না। এখন এরপরে একটু যাওয়ার পরে হাতে বাম সাইডে আপনার নিয়েছি কর্নার নিয়েছি, মানে ব্যাক ব্যাকের পরে আর একটা আমের গাছ আছে। তো এই গাছে মনে হচ্ছে যে গাছের ডাল মনে হচ্ছে ভেঙে ফেলবে এরকম অবস্থা, মানে আমার শরীর পুরাই হয়ে গেছে। পিছনে তো আমি ভুলেও তাকাচ্ছি না, আমি শুধু পায়ের নিচের দিক তাকাই যাচ্ছে। এরপরে একটু আগানোর পরে আবার হচ্ছে মনে হচ্ছে সামনে দিয়ে কারোর বিড়াল একটা আগে আগে যাচ্ছে, মানে ডাক
মানে একের পর এক কিছু একটা ঘটছে আপনার সাথে
ঘটতেছে। এখন আমি এই জায়গাতে ভাই কিছুই করতে পারতেছি না। এখন আমি জানছি যে এখানে যদি আমাকে কিছু টাচ করে আমি মনে হয় যে ওখানে পড়ে মনে হয় যে ইয়ে হয়ে যাবো, সেন্সলেস হয়ে যাবো। এখন আমার দ্বারা থিওরি একটাই যে যত কিছু আসুক আমি সামনের দিকে এগিয়ে যাবো। এরপর যে তার আগে আমি একটা সিগারেট জ্বালায় হাতের মুঠো নিয়েছি, বৃষ্টি হচ্ছে এখন, যে জানি যে আগুন হাতে থাকলে তারা নাকি ইয়ে করে না। এখন সিগারেটটা ধরে আছি, ধরার পরে যে মেন বাগান সেই বাগানের কাছে গেছি, বাগানে তো প্রচন্ড মানে এরকমই হচ্ছে, মনে হচ্ছে আমার গায়ে কে এক বালতি পানি উপর থেকে ঢেলে দিল ফুল। আমি কিন্তু এভাবে মোট মারি সিগারেটটা ধরে আছি। এরপরে ভাই আরেকটু এগিয়েছি যে এরকম কিছু মনে হচ্ছে যে আমার পিছনে কি কি আসতেছে। এগোনোর পরে আরেকটু এগিয়েছি তখন দেখি যে আরেকটা সাদা বিড়াল সামনে দিয়ে আমার ই করতেছে। আমি যে কথা বলবো মানে কথা বেরোচ্ছে না, আবার যে মনে করছি যে আমি সামনের দিকে ধাপ ফেলতেছি আমার পিছনের দিকে ধাপ চলে আসতেছে। রাত প্রায় ১২টা পার পার, এখন এই অবস্থায় আগাচ্ছে এভাবে বিড়াল লাগাচ্ছে। এক পর্যায়ে আমি মানে যত রকম মানে দোয়া কালমা আছে নিজে নিজে পড়তেছি যে আল্লাহ তুমি ই করো। এক পর্যায়ে যাওয়ার পরে মাঝে একটা ব্রিজ আছে, কালভার যেটা বলে সেই জায়গা, মানে ওটাও ফিল পাশে নালা। তো এই যাওয়ার পরে যাওয়ার একটু পরে আবার আর একটা ব্যাক আছে, ব্যাকে একটা কর্নার আছে যেখানে আপনার একটা কাঁঠালের গাছ আছে। এটা আমি মানে বরাবরই শুনছি যে এটা আপনার হচ্ছে মানে ভয়ঙ্কারী। তো আমি ওই ব্যাকের কাছে গেছি ভাই, বলবো কি মনে হলো যে একটা পুরো ডাল ভেঙে পড়ে গেল মানে এরকম হঠাৎ করে। এখন আমার থিওরি একটাই যে যত কিছু যাই হোক আমি সামনের দিকে এগিয়ে যাবো, ওই জায়গায় যদি আমার কিছু টাচ করে তাহলে কিন্তু আমি সেই জায়গাতেই হয়ে যাই। এখন আমি চিন্তাধারা যে এখন যদি মরেও যাই কেউ এখানেই করে না, গ্রামে তো আর কেউ ডাকলেও বাড়ি করতে পারবে না, কিংবা আমার কণ্ঠ দিয়ে মনে হচ্ছে কোনো কথাও বেরোচ্ছে না। এইভাবে আগানোর পরে যখন আরেকটা সুইচ গেট আছে বলে ওই জায়গায় যাওয়ার পরে যখন আমি প্রায় কাছাকাছি বাসার কাছাকাছি চলে গেছি, তো ভাই আমাকে পিছন থেকে বলে যে যা তোর মায়ের দুধের জোর তুই বেঁচে গেলি। তো ঠিক আছে, তো আমি ওই পরে বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে মাকে আর কিছু বলি নাই যে এরকম কিছু হয়েছে। জাস্ট আমি জানি যে খাওয়া দাওয়া করলে আপনার হয়তো বা এগুলো নাকি পরে আর রিয়াক্ট করে, আমার শুধু জাস্ট যে কি হলো আমার সাথে। তো আমি মাকে আর না বলে জাস্ট এক গ্লাস পানি খেয়ে ঘুমাইছি। পরের দিন সকালবেলা ওই পাশ দিয়ে আসি যে আমি দেখলাম যে ডাল ভেঙে পড়ে গেল। পরের দিন দেখি যে হুবহু গাছ আছে কিন্তু কোনো কিছুই হয়নি, সবকিছুই ধরেন আমার সাথেই ঘটছে,
মানে সবকিছুই ঠিকঠাক। আপনি যখন আবার দ্বিতীয়বার দেখলেন?
জি সবকিছুই ঠিকঠাক।
ও মাই গডনেস,
এই ছিল আমার প্রথম ঘটনা।
অলরাইট, এবং এই ঘটনাটাও আমার কাছে বেশ ডিফারেন্ট লাগলো। এবং এমনটা যদি আপনার সাথে ঘটে, লাইক একটা রাতে আপনি বাড়ি ফিরছেন, ঠিক সেই সময়টাই অদ্ভুত কিছু ঘটনা, প্রচন্ড ঝড়, ডাল ভেঙে পড়ে যাচ্ছে, ঠিক সকালবেলা যখন আপনি আবারও বাসা থেকে বের হলেন আপনি দেখতে পাচ্ছেন এভরিথিং ইজ ওকে। ব্যাপারটা আসলে বেশ অদ্ভুত, এবং এই অদ্ভুত ঘটনাগুলো নিয়েই আমাদের এই আয়োজনটা, এবং যেটা হয় প্রত্যেক বৃহস্পতিবার ঠিক রাত ১০টা থেকে ১টা পর্যন্ত, যার নাম ভূত স্টুডিও, ব্রট বাই প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। চানাচুরের স্পাইসি মশলার মারদাঙ্গা এক ম্যাচ ব্রেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস, যার নাম হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। সো প্রাণে সাহস নিয়ে আপনি থাকছেন আমাদের সাথে রাত ১টা অবধি। তো ঝটপট করে জে এফ এম স্পেসি নাম লোকেশন, তারপর কেমন লাগলো তৌহিদ ভাইয়ের প্রথম ঘটনাটা লিখে পাঠিয়ে দিবেন ৬৯৬৯ নম্বরে। আর ইন দ্য মিন টাইম আমরা যেটা করবো জাস্ট হচ্ছে গুনে গুনে আমরা দেড় মিনিটের একটা ব্রেক নিব, সো সেই ব্রেক থেকে যখন ফিরব তখন আপনাদের পাঠানো এসএমএস কিংবা ফেসবুক কমেন্টস গুলো আমরা পড়বো। সো থাকুন জাগো এফএম 94.4 এর সাথে, চলছে ভূত স্টুডিও প্রাচ্য বাই প্রাণ ঝালছে আঁচুর যা প্রাণে সাহস যোগায়।
চানাচুরের আর স্পাইস মশলার মারদাঙা ম্যাচ মেকিং, না হবে হ্যাক, এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস।
স্টুডিও প্রাচ্যু ভাই প্রাণ ঝালছে আঁচুর যা প্রাণে সাহস যোগায়। ঘড়িতে এই সময়টা বলছে আমাকে 10:39 এবং চলছে ভূত স্টুডিও, আর এভাবে করে চলবে রাত একটা পর্যন্ত। সবে তো মাত্র শুরু, প্রথম ঘন্টার এখন পর্যন্ত আরো প্রায় 20 মিনিট আমরা বাকি আছে। কিছু ঘটনা শুনছিলাম, দুটো ঘটনা আমরা শুনলাম, আরো বেশ কিছু ঘটনা এভাবে করে শুনবো। তো ঝটপট করে যেটা করবেন, মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, যাবার পর আপনাকে লিখতে হবে যে FM, স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 6969 নাম্বারে। কেমন লাগছে ভূত স্টুডিও সেই কথাবার্তাগুলো বলে ফেলতে পারেন, একই সাথে আগামী পর্বে যদি আপনি আসতে চান তার জন্য মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, যাওয়ার পর লিখতে হবে আপনাকে RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, তারপর আপনার প্রফেশন এবং পাঠিয়ে দিবেন 6969 নাম্বারে। DX সামির নারিন্দা থেকে বলছেন, ভেরি নাইস স্টোরি এবং তার ভালো লেগেছে। ওয়াহিদা বলছেন তিনি ক্লাস সিক্সে পড়েন এবং অনেক এক্সাইটেড তিনি আজকে ভূত স্টুডিওর জন্য, থ্যাংক ইউ, তার এক্সাইটিংও লাগলো, ওকে থ্যাংক ইউ। আর জিনিয়া বলছেন ঢাকা থেকে তিনি আছেন এবং তিনি তার ছোট ভাইকে নিয়ে শুনছেন, ধন্যবাদ আপনাকে। আর এদিকে মুজাহিদ যাত্রাবাড়ি থেকে আছেন, তিনি শুনছেন। তাপস পাল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছেন, ভাইয়া প্রচন্ড ভয় লাগছে। আচ্ছা, কোন উপায় কি ভয় কমানোর নাই? তো ভয়টা যদি বেশি লাগে খেতে পারবেন, আপনি প্রাণ ঝালছে আনাচুর যে আপনার প্রাণে সাহসটা যোগাবে, রাইট। আর সাদি বলছেন তিনি আছেন মতিঝিল থেকে, প্রচন্ড রকম তারও বেশ, আচ্ছা ওকে, সব কাজ রেখে তিনি শুনছেন এই মুহূর্তে এবং অনেক ভালো লাগে তার স্টুডিও, থ্যাংক ইউ। ইমন রাজবাড়ি থেকে আছেন, ঘটনাগুলো বেশ ভয় লাগছে নাকি আজকে। আর মহসিন বলছেন তিনি আছেন পটুয়াখালী থেকে, SM রায়হান বলছেন ভালো আছেন, জি ব্যাপক ভালো আছি। জয়া বলছেন ঢাকা থেকে তিনি আছেন এবং তৈদ ভাইয়ের গল্পটা বেশ ভালো লাগলো। SM রানা তিনি রামপুরে থেকে আছেন এবং ওসমান উত্তরা সেক্টর নাম্বার 6 থেকে তিনি জানিয়েছেন, অনেকদিন পর শুনছি, ভালো লাগছে। ইলমা বলছেন ঢাকা থেকে তিনি আছেন। আর কারা কারা রয়েছেন যেমনটা ফারুক সোনারগাঁও থেকে তিনি আছেন, বিকাশ সরকার রামপুরা থেকে জয়েন করলেন, আবির বলছেন মিরপুর থেকে তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে, রাফি বলছেন তিনিও আছেন এবং আরো অনেকেই রয়েছেন, এবং এক এক করে প্রত্যেকের টেক্সট গুলো আমরা পড়ার চেষ্টা করব। আর ফেসবুকে অডিও লাইভ কিন্তু চলছে, লাইভটাকে শেয়ার করতে পারেন, একই সাথে স্টিল পোস্ট দেওয়া রয়েছে facebook.com/jagofm, একই সাথে facebook.com/apurbo.fm। তো দুটো পেজে আপনি দুটো পোস্ট পেয়ে যাবেন, পোস্ট দুটোতে আপনি শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে লাইভটাকে যখন শেয়ার করবেন বা পোস্টটাকে শেয়ার যখন করবেন, আপনার অন্যান্য যে বন্ধুগুলো এই মুহূর্তে ফেসবুক কিংবা এসএমএস এর মাধ্যমে আছে তারা কিন্তু আসলে নোটিফাইড হয়ে যাবে এই মুহূর্তে আপনি আছেন জাগোর সাথে। তিনিও চাইলে তাকে যদি নিজেকে যদি নিজে এন্টারটেইন করতে চায় সেক্ষেত্রে কিন্তু শুনতেই পারে ভূত স্টুডিও। সো ঘরে বাইরে কিংবা এই মুহূর্তে রাজপথে আপনি যেখানে যেভাবেই থাকেন না কেন, ভূত স্টুডিওটা কিন্তু চলবে রাত একটা পর্যন্ত। আরেকটা বার আপনাকে মনে করিয়ে দিতে চাই আমরা। সো ইন দ্য মিন টাইম যেটা করবো আমরা এই মুহূর্তে ফিরোজ ভাইয়ের কাছে আমরা যাব, তার দ্বিতীয় ঘটনাটা আমরা শুনবো, তারপর আপনার কাছে আবারও ফিরছি। সো জাগো এফএম 94.4 এর পাশে আপনাকে থাকতে হবে রাত একটা পর্যন্ত। ভাই কোন ঘটনাটা এখন আমরা শুনবো?
আমি এবার যে ঘটনাটা বলবো এটা একটা শ্মশান নিয়ে একটা ঘটনা।
অলরাইট।
1987 সালের অগস্ট মাসের শেষ দিকে আমি শ্বশুরবাড়ির থেকে রওনা হয়েছি, আমার শ্বশুরবাড়ি ফকিরহাটে, রওনা হয়েছি ঠিক 5:15 দিকে। ওই সময় আমাদের বাড়িতে আসতে নৌকা ছাড়া বিলের ভিতর দিয়ে নৌকায় আসতে হতো এবং দীর্ঘ সময় লাগত। যেখানে এসে নৌকায় নামতাম ওখান থেকে আমার বাড়ি আরো 2.5 মাইল, এরকম একটা মাপ ছিল গ্রামের, মানে আগেকার দিনের যে মাপ, এখন তো কিলোমিটারের মাপ। তো আমি 5:30 সময় নৌকায় উঠছি, ঠিক কোদালিয়া নাম করে যে জায়গাটা আমরা নামতাম, কোদালিয়া বাজারে, ওই বাজারে যখন নামি তখন বাজে 9:30, রাত 9:30। তো মাঝি আমাকে বলতেছে যে ভাই আপনি আজকে এত দূরের পথ যাবেন অন্ধকার রাতে, আপনি নৌকায় থাকেন, আমি বাসার থেকে ভাতটা এনে খাওয়াবো কিন্তু আপনি যাইয়েন না। তোমার কারণটা কি? তোলাস অমাবস্যার রাত, সামনে শ্মশান আছে, তো আপনি যদি যান ভয় টয় পাইতে পারেন। তা আমি বললাম বেটা এই বয়সে এখন যদি ভয়ের চিন্তা করি, মানে খুব সাহস নিয়ে বললাম যে এখন তো ভয় পাওয়ার বয়স না, আমি যাই। তো ঠিক আছে, দেখে শুনে যাইন, উনি আমাদের মাঝি বয়স্ক লোক, কথা বলল। তা আমি বাজারে উঠে নৌকার থেকে নেমে বাজারে উঠে এক প্যাকেট সিজার সিগারেট কিনলাম, যেটার ওই যে ফিল্টার ছাড়া সিজার সিগারেট ছিল, এক প্যাকেট সিগারেট কিনলাম। তখন আমি সিগারেট খাই না যদিও, কিন্তু ওই যদি মানুষে বলে যে আগুন থাকলে নাকি ভূত আসে না ভয় আসে না এরকম একটা কথা প্রচলন আছে, ঠিক সেইটা মনে পড়ছে যে যেহেতু শ্মশানের পাশ দিয়ে আমি যাব, হয়তো সিগারেট জ্বালানো যদি থাকে হাতে তাহলে কিছু নাও আসতে পারে বা আমি কিছু নাও দেখতে পারি।
ওকে,
এই চিন্তা এক প্যাকেট সিগারেট নিয়ে খালটা পার হয়ে আমি হাঁটা শুরু করছি। তা আমি যে জায়গা দিয়ে হাঁটতেছি তার বাম পাশে পানের বরজ, ডান পাশে বাগান, সরু রাস্তা, অগস্ট মাস তো বর্ষার শেষ সিজন, শেষ সময়, প্রচন্ড বৃষ্টি হয়েছে আগে, কর্দমাক্ত রাস্তা, তো আরো অন্ধকার। সরু রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, তো মানে কোনো কিছু চিন্তা করতেছি না, আমি শুধু সামনের দিকে তাকাইতেছি আর ওই শ্মশানের কথা চিন্তা করতেছি যে আমি এখান থেকে তো যেভাবে
মানে ফাইনালি ভয় পাচ্ছিলেন,
মানে তখনও ভয় ওইভাবে আসে নাই, কিন্তু আমার কথা হল যে আমি শ্মশানের ওখান থেকে যদি কিছু দেখি তাহলে কি করবো, একা একা এত দূরের রাস্তা। তো আমি একটা সিগারেট জ্বালাইছি, এতক্ষণ সিগারেট জ্বালাইনি, কিন্তু ওই বরজের মাঝামাঝি অর্থাৎ বাজার থেকে শ্মশানের মাঝামাঝি যাওয়ার পরে আমি একটা সিগারেট জ্বালাইছি। সিগারেট তো অভ্যস্ত না, ওই সিগারেট এক দুই টান দিছি আর আস্তে আস্তে ওইটা নিভে গেছে, তো বাগানটা পার হয়ে একটু ফাঁকা জায়গা, অল্প একটু ফাঁকা জায়গা, ওখানে একচালা একটা ঘর আছে। তো এই ঘরটার ভিতরে মাঠে হয়ে যারা গরু টরু রাখেন, রাখাল ছেলেরা, ওরা মাঝে মধ্যে এসে বসে ওই জায়গায়। তো ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে শ্মশানটা হয়তো আর 200 গজ সামনে হবে, এতটুক দূরে। তা আমি হঠাৎ করে শ্মশানের কথা আর আমার মনে নাই, যেহেতু আমার প্রাকৃতিক দাগে অর্থাৎ মানে প্রস্রাব করার জন্য একটা ই হয়েছে, আমি ঠিক ওইভাবে প্রস্রাব করার জন্য দক্ষিণ দিক ফিরে বসে প্রস্রাব করতেছি। তো যখন আমি প্রস্রাব করতে বসছি, আমার কাছে মনে হচ্ছে পিছন দিয়ে একটা লোক হেঁটে গেছে আমার। তো লোকটার পরনে কাবলি পোশাক, পাকিস্তানি যে কাবলি পোশাক আছে না, এই কাবলি পোশাক। এই ওনাকে, ওনার এই পোশাক দেখে আমার মনে পড়ছে ওই সময় আমার এক আত্মীয় পাকিস্তানের থেকে আসছে কয়েকদিন আগে মাত্র, এবং চেহারাটা ঠিক তার মতোই আমার কাছে মনে হয়েছে। তা আমি চিন্তা করলাম কালিম ভাই গেল, ও তো মনে হয় আমার খেয়াল করে নাই। তা আমি একটু তাড়াতাড়ি উঠে ওর সাথে যাই, দেখি একসাথে দুজন যাইতে পারবো, তাহলে শ্মশানের ওখান থেকে গেলে তো আর তেমন সমস্যা হবে না। তা আমি একটু তাড়াতাড়ি হাঁটা শুরু করছি, কিন্তু সামনে কোনো লোক নেই। এত তাড়াতাড়ি লোকটা গেল কোথায়? আমি একটু ই হয়ে গেলাম যে না, তাহলে কালিম ভাই এত এত দ্রুত অন্ধকারের ভিতরে, লাইটও নাই তার কাছে যে সে খুব দ্রুত হাঁটবে। তো ডান পাশে খাল আর বাম পাশে হলো জমি, মানে এমনি বিল। এই রাস্তায় উনি এত তাড়াতাড়ি কোনোভাবে যাইতে পারে না। তো এই চিন্তা করে আমি একটা সিগারেট জ্বালাবো বলে আবার ওই একটু মোড় আছে, ওই মোড়ের মোড়েই দাঁড়াইছি। তো ওইখান থেকে শ্মশানটা হবে হয়তো আর 50 থেকে 60 গজ আমার সামনে, এতটুক দূরে। তা আমি সিগারেটটা জ্বালানোর জন্য এই মানে ই করে একটু উপর দিকে তাকাইছি। শ্মশানটার বর্ণনা হলো এরকম, শ্মশানের যেখান থেকে পানি যায়, অর্থাৎ ওই যে ড্রেনটা, মানে পানি ঢেলে দিলে যেখান থেকে পানিটা যায়, ওই ড্রেনের দুই পাশে দুইটা খেজুর গাছ, একটু দূরে দূরে দুইটা খেজুর গাছ, বিশাল খেজুর গাছ, মানে ওর জীবনেও কোনোদিন মনে হয় খেজুর গাছ রসও ই করে নাই, কাটে নাই, শুধু বড়ই হয়েছে। মানে এত বড়, কমপক্ষে 40-45 হাত হবে এক একটা খেজুর গাছ, এত বড় বড় এবং বিশাল মোটা। আর আমি যে পারে দাঁড়ায় আছি খালের উত্তর পারে, এই আমার ঠিক অপোজিট, ওই শ্মশানের অপোজিটে একটা তাল গাছ আছে, তাল গাছটাও বড় তাল গাছ। এই শ্মশানের ওই দুই খেজুর গাছের, এক খেজুর গাছের গোড়ায় এক পা আর তাল গাছের মাথায় এক পা,
তাল গাছের উপরে,
হ্যাঁ তাল গাছের উপরে, মানে লাস্টে যে মাথা যেটা, এই এই জায়গায় এক পা দিয়ে এক ভদ্রলোক দাঁড়ায় আছে। কত বড় আমার আনুমানিক তখন আর ওইটার খেয়াল নাই, আমার মনে হলো যে কমপক্ষে 50 থেকে 60 হাত লম্বা হবে। তার দুইটা চোখ এরকম জ্বলতেছে, দুইটা চোখ জ্বলতেছে, তো চোখ দুইটার উপরে আবার অবয়ব দেখা যাচ্ছে কিন্তু মাথা নাই। তার মানে আমার কাছে মনে হচ্ছে যে চোখ দুইটা মনে হয় তার মাঝামাঝি, এরকম মনে হচ্ছে। তা আমি তো ওইখানে তখন তো আমি দোয়া পড়ব না, কলেমা পড়ব না, চিল্লাবো না, কি করব, এটা আমার আর কোনো হুঁশ নেই। তারপরেও আমি যতটা পারছি, যেভাবে পারছি দোয়া পড়ার চেষ্টা করছি, কিন্তু আমার মুখ থেকে ওইভাবে কোনো দোয়া বেরোয় না, কোনো চিল্লানিও বেরোয় না, কোনো মানে এখন আমি এমন একটা পর্যায়ে পরিস্থিতির ভিতরে পড়ছি যে আমি কি করব আমার কোনো হুঁশ নেই। হয়তো বা আমার ভিতর থেকে এমন কোন সাউন্ড বেরোয়েছে যে সাউন্ড হয়তো বাইরে গেছে। তো ওইখান থেকে আবার বেশ কিছু দূরে ওই জায়গাটাকে পাহারা দেওয়ার জন্য এক ভদ্রলোক আছে, সে কি করছে মানে কি করতো, ওই বড় ডিব্বায় করে কেরোসিন নিয়ে একটা ল্যাম্প বানাইতো, ল্যাম্প যাকে তো বলে সবাই তো চেনে ল্যাম্প, ওইটা ওই বিল্ডিংটার একতলা রুমের ভিতরে উনি ওইটাকে জ্বালায় সারা রাত ওইখানে থাকতো। লোকটা হিন্দু, একটু সাধু মানে ইয়ার কি এরকম ছিল। তা আমি একটা পর্যায়ে, আমি তো আর এটা জানি না যে উনি ওখানে আছে, তাহলে হয়তো আর আমি অতটা ভয় পেতাম না। তো আমি যখন মানে একেবারে স্থির ভাবে দাঁড়ায় রয়েছি, মানে এখন আমারে হয়তো আমি এমন ভয় যে পাইনি তা না, ভয় পাইছি কিন্তু আমি সামনেও যেতে পারছি না, পিছনেও যেতে পারছি না, কিছু বলতেও পারতেছি না। যে কোনো ভাবে হোক আমার কাছ থেকে একটা সাউন্ড হয়তো বেরোয়েছে, ওই ভদ্রলোকের কানে গেছে ওটা। যাওয়ার পরে উনি ওইখান থেকে চিল মানে দৌড়ে ডাক দিছে, কে আমি আসি, ভয় নাই তোমার, ভয় নাই। কিন্তু উনি যখন এসে আমার ধরছে, আমি আসতে পড়ে গেছি, অজ্ঞান হয়ে পড়ে গেছি। তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে উনি একা, তখন উনি ডাক দিছে ওনার মানে নৌকায় যারা মাছ মারতেছিল ওদেরকে একজনের ডাক দিছে, যেহেতু ওরা কারা তাড়াতাড়ি একটা লোক এরকমই হয়ে গেছে। এটা তো আমি জানি না, পরবর্তীতে উনি বলছে যে কাদের কাদের ডেকে নিয়ে উনি মানে আমার এটাই করছে, পরে বলছে ফুসফুস করার পরে। তো আমারে উনি ওরা ওইখান থেকে ধরে নিয়ে ওনার রুমে নিছে, রুমে নেওয়ার পরে উনি ঝাড় ফুকটুক দেওয়াটার পরে আমার একটু হুশ আসছে এবং আমি হুশ হয়েছি। তখন আমার কাছে জিজ্ঞেস করছে তুমি কি দেখছ, তখন আমি বলছি যে এই ব্যাপার, আমি যখন এইভাবে আসি তখন দেখলাম যে এরকম শ্মশানের এখানে 50-60 হাত লম্বা এক লোক দাঁড়ানো, মাথা নেই কিন্তু তার দুটো চোখ জল জল করে জ্বলতেছে লাইটের মতো, এবং তা মানে মনে হচ্ছে যে বুকের মাঝামাঝি জায়গায়,
মানে চোখগুলো হচ্ছে বুকে,
চোখগুলো বুকে মানে বুকে এরকম একটা মনে হচ্ছে আমার, যেহেতু তার আরো অনেক উপরে তার মানে দেহ অনেক উপরে, তার আরো বোঝা যাইতেছে যে আরো ইয়ে আছে, সাদা পোশাক পরা।
ওকে,
তখন উনি ওই লোকটা আমাকে বলল যে তাহলে তুমি এখন আর বাড়ি যেও না, আমাদের এখানে থাকো। তার অনেক অনুরোধের পরে আমার বললাম যে না, আমার পুকুর বাড়ি আছে সামনে, আপনারা একটু কষ্ট করে দয়া করে আমার সে জায়গায় এগিয়ে দিয়ে আসেন। ওরা দুই তিনজনে আমার এগিয়ে দিয়ে গেল, বেশ দূরে, আরো প্রায় আধা কিলোমিটার দূরে আমার এগিয়ে দিয়ে গেল। আমি পুকুর বাড়ি থাকলাম, পুকুর বাড়ি থাকার পরে পুকুরে এই কথা বলার পরে ওর পুকুর করলো কি, আর একজন কবিরা সেই রাত্রে সেই এক মহিলা এক পুরুষ দুইজন কবিরা জানিয়ে ঝাড় ফুকটুক দিয়ে গোসল টোল করাইয়া আমাদের সুস্থ করছে এবং আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি।
না, আপনি যেখানটায় ঘটনাটা ঘটলো, আপনাকে যারা সেভ করলো তাদের কি প্রশ্ন করেছিলেন যে এটা এখানে কেন হয় বা কি দেখলেন আপনি?
না, পরবর্তীতে আমরা ওই জিনিসটা নিয়ে ই করছি এবং এটা ওখানে এটা আছে, এটা অনেকেই এরকম দেখছে, শুধু এরকম না আরো ভয়ও পাইছে। হ্যাঁ, এরকম এটা পরে শুধু না দেন না, আর ওই এই ওই শুধু উনি ওইখানে থাকে শুধু এই কারণে যে ওইখানে ভয় আছে, মানুষ ভয় পায়, এই কারণেই শুধু উনি ওখানে থাকে মানুষের উপকার করার জন্য।
অলরাইট, মানে অদ্ভুত একটা পেশা যে মানুষটা আপনাকে সেভ করেছে, যে এই ব্যবসা সেবাগুলো ঘটে এবং ঘটে বিধায় তিনি এখানে থাকে এবং এটাই তার দায়িত্ব যে মানুষজনকে সেভ করা,
এটাই তার দায়িত্ব মানুষকে সেভ করা। হয়তো কেউ ভয় পাইলে এবং উনি অনেক কিছু জানে, ঝাড় ফুকটুক জানে, যেটা যা দিয়ে তাৎক্ষণিক ভাবে বেসিক ট্রিটমেন্ট করে।
ওকে, মানে ঘটনাটা মানে আমি পার্সোনালি বেশ যখন শুনছিলাম একদম মনোযোগ দিয়ে আমরা প্রত্যেকটা ঘটনা শুনি, বাট থাকে না কিছু কিছু ঘটনা যেন একটু একদম ভিতরে যে গেঁথে যায়, সেরকম একটা ঘটনা শুনছিলাম আমরা, শ্মশান ঘাট নিয়ে একটা ঘটনা। ঘটনাটা বেশ অদ্ভুত ছিল আমার কাছে যেটা মনে হয়, এবং সবচেয়ে বেশি অদ্ভুত এটা লাগলো আমার কাছে যে একজন মানুষ যিনি সেই শ্মশান ঘাটেই চাকরি করছেন বা জব করছেন যেটাই বলি না কেন, শুধুমাত্র এই জন্য যে সেই শ্মশান ঘাট দিয়ে যাওয়ার সময় কেউ যদি এই ধরনের ব্যাপার সেবারে পড়ে বা ভয় পায়, তো সেই মানুষগুলোকে যদি সেভ করার জন্য বা রেস্কিউ করার জন্য বা বেসিক যে ট্রিটমেন্টটা প্রয়োজন একটা মানুষের সেই সময়ে ফেইন্ট হয়ে যাওয়ার পর বা ভয় পাওয়ার পর, সেই বেসিক ট্রিটমেন্টটা উনি দেন। সো এক কথায় বেশ অদ্ভুত এবং লোম হর্ষক একটা ঘটনা, দ্যাট মিন্স এই ঘটনাটা প্রতিনিয়ত সেখানে হয়, অনেকেই ফেস করে,
এখনো সেখানে হয়।
অলরাইট, সো আমরা অনেকটা দিন আগের একটা ঘটনা শুনলাম, প্রায় কত বছর হবে,
87 অগস্ট মাসের শেষ দিকে, 13 আর হলো 18
31 বছর আগের একটা ঘটনা, এবং এই ঘটনাটা এখনো ঘটছে, এটাই হচ্ছে সবচেয়ে অদ্ভুত এবং অন্যরকম ব্যাপার। তো এরকম অন্যরকম ঘটনাগুলো ডেফিনেটলি আপনি শুনবেন কোথায়, জাগরণ 94.4 এ চলছে অপূর্বর সাথে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রট টু ইউ বাই প্রাণ ঝালচানা চর্যা, প্রাণে সাহস যোগায়। তো এরকম ঘটনাগুলো ফেস করার জন্য প্রাণের সাহস প্রয়োজন, বাট সবসময় তো সাহসটার কাজে লাগে না, কখনো কখনো ভয়ের কাছে আপনাকে পরাজিত হতে হয়। বাট এই ব্যাপার স্যাপারগুলো আসলে ফেস যখন আপনি আমি বা আমরা করব, তখন হয়তো বা বুঝতে পারবো যে ভয়টা কি পরিমাণ লাগে। রাইট, সো ফেসবুকে অনেকে আছেন, যেমনটা সাইফুল ইসলাম, তিনি বলছিলেন যে ভূত স্টুডিও তিনি ভালোবাসেন, সৃজন বলছিলেন তিনি আছেন আমাদের সাথে, রবিউল হোসেন বলছেন ভয় লাগছে, এমডি শামীম বলছেন তিনি আছেন মুন্সিগঞ্জ থেকে জয়েন করেছেন তিনি, যেমনটা দেখতে পাচ্ছি এস এইচ হানিফ তিনি জয়েন করেছেন কিশোরগঞ্জ থেকে তিনি আছেন, নাসিম আছেন আমাদের সাথে, যেমনটা এমডি রায়হান, ওকে হ্যালো রায়হান, আলামিন ইসলাম তিনি জয়েন করলেন, যেমনটা ইমন হোসেন ইমন তিনিও আছেন, তালহা জয়েন করেছেন। তো এক এক করে এক একজন বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন। তো আবার বলছি কিভাবে জয়েন করবেন, facebook.com/jagoFM, একই সাথে facebook.com/apurbo.fm, দুটো পেজে আপনি জয়েন করবেন। আর চলছে ভূত স্টুডিও, প্রোগ্রামের নামটা যদি ভুল লেখেন খুব কষ্ট হয়। হ্যাঁ, জাগো এফএম শুনছেন আপনি এবং চলছে ইন দ্য মিন টাইম ভূত স্টুডিও, বেশ বড় বড় করে লেখা রয়েছে। সো ভূত স্টুডিওতে আপনি যদি ফেসবুকে অডিও লাইভে পার্টিসিপেট করতে চান, তার জন্য আপনাকে যেটা করতে হবে facebook.com/jagoFM, জাগোরই অফিসিয়াল ফেসবুক পেজে আপনি যখন আসবেন, আসার পর প্রথমত পোস্টটা পাবেন, তারপর একটু নিচে গেলেই আপনি পাবেন অডিও লাইভ। সো পোস্ট কিংবা অডিও লাইভ দুটোই শেয়ার করতে পারেন facebook.com/apurbo.fm। রাইট, দিস ইজ মাই পেজ, সো এই পেজের মাধ্যমে আপনি কমেন্ট করতে পারেন, একই সাথে এই পেজে লাইক দিয়ে সবসময় কানেক্টেড থাকতে পারেন আমার সাথে। অনেকেই আছেন, যেমনটা ফেসবুকে দেখছিলাম অদিতি রায় বলছেন ভালো লাগছে, বা শ্মশানের ঘটনাটা বেশ ভয়ের ছিল, খুব ভয় পাচ্ছি বিকজ বাসায় কেউ নাই, একা একা শুনছি। সো একা যারা বাসায়, খানিকটা ভয় লাগাটাই স্বাভাবিক। সো ভয়কে জয় করতে হলে আপনার হাতে রাখতে হবে প্রাণ ঝাল চানাচুর এবং খেতেও হবে ফজলে রাব্বি, তিনি বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, ওকে। আর অনেকেই জয়েন করছেন দেখতে পাচ্ছি, যেমনটা সুমনা হক আছেন আমাদের সাথে, যেমনটা তানভীর আহমেদ নিলয় তিনি শুনছেন এবং বলছেন বেশ ভালো লাগছে, জাইমা হোসেন তিনি শুনছেন সেলার থেকে, আর ডলি বলছেন তিনিও আছেন, যেমনটা আরো অনেকেই রয়েছেন, রাজিন বলছেন হ্যালো, আর মেজবা উল্লাহ তিনি আছেন আমাদের সাথে। সো এরকমটা করে ঢাকা কিংবা ঢাকার বাইরে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় বাট জয়েন করছেন কিন্তু ফেসবুকের মাধ্যমে। অনেক পুরনো বন্ধুকে আমরা পাচ্ছি আজকে ফেসবুকে, জাগর যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেই পেজের মাধ্যমে facebook.com/jagoFM, একই সাথে facebook.com/apurbo.fm, দুটো পেজের মাধ্যমে আপনি চাইলে এখনই আমাকে কমেন্ট করতে পারেন। আশরাফুল সিদ্দিক তারেক বলছেন বেশ ভালো লাগছে, ওকে। সো এভাবে করেই ভালো লাগাগুলো চলবে, আর ইন দ্য মিন টাইম নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আপনাকে নিয়ে ব্রেকের ওপারে। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, চলছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রট টু ইউ বাই প্রাণ ঝালচানা চর্চা, প্রাণে সাহস যোগায়। সো প্রাণে সাহস নিয়ে আরো অনেকটা সময়, দ্যাট মিন্স রাত এগারোটা বেজে গেল, একটা পর্যন্ত থাকবেন আপনি, এবং একটা পর্যন্ত অদ্ভুত কিংবা অন্যরকম এই ঘটনাগুলো আমরা শোনাবো। সো ঝটপট করে যত দ্রুত সম্ভব যেটা করে ফেলবেন, মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, যাবার পর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, যদি আগামী পর্বে আসতে চান তার জন্য RBS, যদি আগামী পর্বে আসতে চান আপনি, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, তারপর আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন যে নাম্বারটা, সেই নাম্বারটা হচ্ছে 6969। আবার বলছি, আগামী পর্বে যদি আপনি আসতে চান তার জন্য RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 6969 নম্বরে। অনেকেই আছেন আমাদের সাথে, যেমনটা মেশকাত, তিনি যেটা বলছিলেন শুনছিলেন, তিনি আমাদের সাথে ফেসবুকে ঝিনাইদহ থেকে তিনি সবসময় শুনেন, যেমনটা আচ্ছা ফজলে রাব্বি, তিনিও শুনছেন। নাইম ঢাকা থেকে বলছেন গল্পটা ভালোই লাগছে, আর নারায়ণগঞ্জ থেকে লিখেছেন রব্বানি, তিনিও আছেন। রাব্বি লিখেছেন চাঁদপুর থেকে। শাহিদ গুলশান থেকে বলছেন অনেকদিন পর তিনি শুনছেন। বাদল বলছেন টঙ্গী থেকে তিনি আছেন। আর এদিকে দেখতে পাচ্ছি সুমন বলছেন প্রাণ ঝালচানাচুর খাচ্ছেন এবং শুনছেন আমাকে এই মুহূর্তে। মেহিদি বলছেন সিরাজগঞ্জ থেকে তিনি জয়েন করলেন। তঞ্জির বলছেন মিরপুর এক থেকে তিনি আছেন। এরকম করে এরকম আরো অসংখ্য SMS, যে SMS গুলোতে আপনি জানাচ্ছেন আপনার ভালো লাগার কথা ভূত স্টুডিওকে নিয়ে, সেই কথাবার্তাগুলো জানবো। বাট এখন যেটা করব, আবারও তৌহিদ ভাইয়ের কাছে যাব, তার দ্বিতীয় ঘটনাটা এখন আমরা শুনব।
আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে, আমি ঠিক ছোটবেলায় আমাদের যখন ক্লাস ফাইভে কি ফোরে পড়ি, এই সময় আমাদের ওইদিকে তো মেবি মানে ই এলাকা তো আম টাম বেশি আর কি, আমের ইয়ে তো, রাত্রিবেলায় ঝড় হয়েছে আর কি। তো ফজরে আজানের পরে আমার মানে বাসার হচ্ছে আরো দুই তিনজনে বলে রাখছিলাম যে তোরা যখন আম কুড়াইতে যাবি তো আমাকে ডাকিস, আমিও যাবনি। তো বেসিক্যালি হয়েছে কি, ওই আজান শেষ হওয়ার পরে ওরা এসে ডাকছে আমারে। ডাকার পরে আমি তাদের সাথে একটা ব্যাগ নিয়ে গেছি আম কুড়াইতে। তো বেসিক্যালি যেই বাগানে আপনার আমার আগে যে ঘটনাটা ঘটছে বললাম, সেই ঠিক বাগানে আমি আম কুড়াইতে গেছি। জাস্ট গাছের ডাল হচ্ছে নিচু হয়ে আছে, তো আম কুড়াচ্ছি, কুড়াইতে কুড়াইতে মানে বাগানের ভিতরে যাই না, কেবল নিচের দিকে আছি, চার পাঁচজন গেছি সব, মানে তখন ছোট তো একটা আর কি অন্যরকম নিশা আম কুড়ানো। বেসিক্যালি দেখতেছি যে দূরে আমার একটা চোখ হঠাৎ ওই দিয়ে গেছে। তো দেখতেছি একটা গাছের গোড়ার থেকে মনে হচ্ছে ধীরে ধীরে একটা কি উঠতেছে, ওঠার এক পর্যায়ে দেখলাম যে প্যারালাইসিস, যে আপনার পঙ্গু যে গাড়ি আপনার হুইল চেয়ার গুলো ঠিক এরকম একটা চেয়ারে কি যেন একটু উঠে বসলো, সেম হুইল চেয়ার আমি ফলো করতেছি। এক পর্যায়ে দেখছি যে চেয়ারটা মানে হুইল চেয়ারটা গড়াইতে গড়াইতে আমার দিকে আসতেছে। তা আমি আমার পাশে আরেকজন আছে তাকে বলতেছি দেখ ওই যে তুই কিছু দেখতে পাচ্ছিস, তো ও বলে কই কিছু দেখতে পাচ্ছি না। তো আমি দেখি যে মানে দূরে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, আমি এক পর্যায়ে কি করছি ওখান থেকে দৌড় দিয়েছি দৌড়লো বলে। এখন ওখান থেকে ওরা চলে আসার পরে পাশে আরেকটা বাগান আছে, চ এখানে যাবো না ওই বাগানে যাই। তো ওখানে গেছি, ওখানে যাওয়ার পরে দেখি যে ওই দুই তিন মিনিট ভালোই আপনার ই করলাম আর কিছু নাই মনে হলো। তো পরবর্তীতে দেখি যে আর একটা গাছের থেকে মনে হচ্ছে যে আপনার চুল ফেলে দিয়েছে আমার সামনে সোজাসুজি, মনে হচ্ছে যে ই করা আছে। এখন আমি ওখান থেকে আবার ঘুরে যাই, ওদেরকে বলছি তোরা কিছু দেখছিস, তো ওরা বলে কই আমরা তো কিছু দেখতেছি না। তো এইভাবে পর্যায়ক্রমে তিন জায়গাতে ধরেন আমার সাথে এরমই হলো, কিন্তু তাদেরকে বলতেছি তারা কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু বেশি গেলে আমি দেখতে পাচ্ছি। এখন দেখার পরে যে এরকম ভাবে আমি তখন বললাম না আমার আর এখানে ই করা হবে না, যাই হোক একটা কোনো কিছুই হচ্ছে। তখন ছোট আমি তখন বললাম যে না তোরা করালে করা, আমি গেলাম চলে গেলাম। এরপর বাসায় যে আমাকে বললাম যে এই ঘটনা, পরে আম্মা এটা কবিরাদের কাছে নিয়ে গেল, তো বললো যে দেখো ওকে আসলে এই নাকি তোলার আসি, তো আসলে ওকে জাস্ট শুধু কিছুতে ই করে না, জাস্ট ও দেখতে পায়, দেখছে ঠিক আছে কিন্তু ভয় করে নাই। তো আমি সেই থেকে আসলে কি বলবো, ওর পর থেকে আমি আর কখনো মানে আম কুড়াইতে কিংবা আমার বাড়ি থেকেও যেতে যায় না, কিংবা আমি নিজেও যাই নাই যে না আমি গেলে এরকম কিছু,
মানে ভয়ের কারণে আপনি জানেন,
ভয়ের কারণে আমি আর কখনোই ধরনি করি নাই। ঠিক আছে, তো এইভাবে ধরেন ই করার পরে আমি আর কখনো আম কুড়াইতে যাই না। তো এইটা ছিল ধরেন আমার হচ্ছে দ্বিতীয় ঘটনা।
ওকে, সো সেকেন্ড ঘটনাটা আমরা শুনলাম আম কুড়ানো নিয়ে একটা ঘটনা। অনেক সময় গ্রামের বাড়িতে হয় আম কিংবা তালের সময় যখন তাল পরে, আমরা লাস্ট উইকে শুনছিলাম তাল নিয়ে একটা ঘটনা। সো এরকম ভাবে মানে এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জনের সাথে ঘটে থাকে। আম কুড়াতে যাওয়ার পর আপনি আমগুলো রাখছেন, রাখার পর দেখছেন যে নাই, কিংবা অন্য কোনো একটা ঘটনা। সো এরকম ঘটনাগুলো যদি আপনার জীবনে ঘটে থাকে, যদি এরকম ঘটনা আপনি ফেস করে থাকেন, সেক্ষেত্রে আগামী পর্বে যদি আসতে চান মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, যাবার পর লিখবেন RBS। আবারও বলছি, আগামী পর্বে যদি আপনি আসতে চান ভূত স্টুডিওতে, তার জন্য আপনাকে লিখতে হবে RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, তারপর আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন যে নাম্বারটা, সেই নাম্বারটা হচ্ছে 6969। আবার বলছি, আগামী পর্বে যদি আপনি আসতে চান ভূত স্টুডিওতে, তার জন্য আপনাকে লিখতে হবে মোবাইল ফোনের মেসেজ অপশনে যে RBS, তারপর নাম, তারপর লোকেশন, এবং আপনার প্রফেশনটা লিখে ঝটপট করে যে নাম্বারটা পাঠিয়ে দিবেন, সেই নাম্বারটা হচ্ছে 6969। এসএমএস এর মাধ্যমে আপনি পার্টিসিপেট করতে পারেন, কিংবা ফেসবুকের মাধ্যমেও বলতে পারেন আপনি আপনার কথাবার্তাগুলো। বাট তার জন্য যেটা করবেন, যে FM স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর আপনার কথাবার্তাগুলোকে লিখে যে নাম্বারটায় পাঠাবেন, সেই নাম্বারটা হচ্ছে 6969। তো দেখা যাক এই মুহূর্তে এসএমএস এ কারা কারা রয়েছেন। যেমনটার জুয়েল ভাই বলছেন, আচ্ছা ম্যাঙ্গো নিয়ে ঘটনাটা বেশ ভালো লাগলো। বাবু বলছেন মিরপুর আর থেকে খুব ভয় লাগছে। রাসেল আবদুল্লাপুর কেরানীগঞ্জ থেকে তিনি আছেন, আর এদিকে আরো অনেকেই রয়েছেন। যেমনটা তাওহিদ ঢাকা থেকে বলছেন, আচ্ছা ওকে ফয়সাল ভাইকে তিনি শুনছেন। আর টঙ্গী থেকে বাদল তিনি আছেন ওদের সাথে, রাব্বি আছেন ওদের সাথে এই মুহূর্তে, রিমি বলছেন বাড্ডা থেকে, আর কারা কারা আছেন। যেমনটা নুসরাত জাহান যেমন ডেমরা থেকে তিনি আছেন, জিতু বলছেন টঙ্গী থেকে তিনি শুনছেন এই মুহূর্তে, কাজী লুৎফর মানিকগঞ্জ থেকে তিনি আছেন, এদিকে ইমন খান তিনিও জয়েন করলেন। বিভিন্ন জন আসলে বিভিন্ন প্রান্ত থেকে, কেউ ঢাকা, কেউ হয়তোবা ফরিদপুর, আবার কেউ সিঙ্গাপুর, রাইট? এভাবে করে আমাদের ভূত স্টুডিও প্রত্যেকটা এপিসোড হয়ে থাকে। কখনো কখনো এমন কিছু ঘটনা আমরা তুলে নিয়ে আসি যে ঘটনাগুলো শোনার পর আপনার বাসায় হয়তোবা সব মেম্বার একসাথে মিলেই শুনছেন, বাট সবার নিজের সবার একসাথেই ভয় লাগছে, এমনও কিন্তু মাঝে মাঝে হয়। যেমনটা একটু আগে ফ্লোরা বলছিলেন যে শ্মশান নিয়ে ঘটনাটা শোনার পর ফ্যামিলির সবাই আমরা ভয় পাচ্ছি এবং অন্য রুমে যেতে একটু কেমন যেন লাগছে। তো এখনো আরো বেশ কিছু ঘটনা বাকি আছে, থাকতে হবে বাসে। এবং জানাতে চাই আপনাকে, চালাচুরের স্পাইসি মশালার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং না হবে হ্যাঁ, এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস, যার নাম হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। সো প্রাণে আপনাকে সাহস রাখতে হবে এবং শুনতে হবে জাগো FM 94.4, কারণ চলছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রট টু বাই প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। আর এখন যেটা করব, আবারও আমরা এই মুহূর্তে ফিরোজ ভাইয়ের কাছে যাব, তার পরের ঘটনাটা এখন আমরা শুনব।
আমি এবার যে ঘটনাটা বলবো, এটা একটা খেজুর গাছের রস পাড়া নিয়ে ঘটনা। তো আমার এলাকায়, আমার গ্রামেই খক চৌকিদার, মানে খগেন্দ্রনাথ চৌকিদারকে সংক্ষেপে ডাকা হতো খক চৌকিদার। ওনার পেশা ছিল ঘোড়াপালা, উনি ঘোড়া পালতেন, অর্থাৎ ওই ঘোড় প্রতিযোগিতা যেটা হয় ওই ঘোড়া পালতেন। তো ওনার অনেকগুলি খেজুর গাছ ছিল, জমি বেশ জমি জমার মালিক ছিলেন। তো ওনার খেজুর গাছগুলি প্রতি বছর আবুল বাসার নাম করে এক ভদ্রলোক, মানে আমাদের এলাকার যে গাছই বলে আর কি, উনি গাছ কাটতেন। তো এই গাছিদের আবার একটা স্বভাব আছে যে মালিক যদি ওইভাবে খোঁজ খবর না নেয় তাহলে ওরা রস চুরি করে এবং মালিককে ফাঁকি দেওয়ার জন্য
নিজেরা বিক্রি করে,
নিজেরা বিক্রি করে রাত্রেবেলা পাড়িয়ে নিয়ে সকালবেলা দেখায় যে মালিকরে দেখায় যে রস কম হয়েছে, অথচ এরকম করে ও প্রতিদিন রাত্রেবেলা রস চুরি করে নিয়ে যাইত। এটা তার অনেক দিনের অভ্যাস। তা ওই চৌকিদার মারা যাওয়ার পরে কয়েকদিন পরে ওই বাসার করছে কি রস পাড়তে গেছে রাত্রেবেলা, তো রাত্রে তখন অনেক একটা দেড়টা বাজে এরকম, তারও বেশি হতে পারে। ওদিনকে অমাবস্যার রাত ছিল, এটা ওর খেয়াল নাই, ও জানে মানে বলতেও পারে না যে অমাবস্যার রাত না পূর্ণিমা রাত না কি রাত, ওর তো নেশা রসপাড়া। একটা গাছে মানে অনেকগুলি গাছের থেকে রস টস পাড়ার পরে লাস্টে যখন একটা গাছে উঠছে মানে ওই গাছটার রসটা পাড়লে ও চলে আসবে। তা গাছটাও একটু বেশ বড়, তো উনি উঠে গাছে উঠে করছে কি ওই একটা ঠিলা গাছের যে ঠিলা আছে না রসের ঠিলা, এই রসের ঠিলা একটা পাল্টে ওই যেটা রস পড়ছে ওইটা নিয়ে আসে আর একটা খালি ঠিলা লাগাই রেখে আসে। তা উনি এই ঠিলা সেন্স করে যখন রসালা ঠিলাটারে ওনার যে কোটা আছে কোটা বাঁধায় মানে মাজায় রশি দিয়ে কোটা বাঁধে ওই কোটায় রশি বান্ধা থাকে আর মানে ঠিক পাতিলের যে রসের পাতিল হাড়ি ওটার গলায় যে রশি লাগানো থাকে ওটা কোটায় ঝুলে নামায় নিয়ে আসে। কিন্তু উনি যখন ওইটা কোটার সাথে বাঁধাইতে গেছে অর্থাৎ হুক যেটা মানে ইংরেজিতে হুক বলে এমনি কোটা বানানো, তো যখন বাঁধাইতে গেছে তখন খকসখিদার উনি নিচের থেকে হাত বাড়ায় বলতেছে যে এ বাসার তুই ওই কোটায় রস বাঁধাইস না তুই ইটা আমার কাছে দে। অথচ খকসখিদার কিন্তু তার অন্তত পক্ষে আরো তিন মাস আগে মারা গেছে। এই অবস্থায় উনি তো ওনার খকসখিদার সাথে দীর্ঘদিন উনি চলাফেরা করছে, তার ভয়েস সম্পর্কে তো ওনার আইডিয়া আছে। তো উনি রসটা কোটায় না বাঁধাইয়া উনি দেখতে গেছে ওই গাছে থেকে দেখতে গেছে যে আসলে কে। তো দেখে কি খকসখিদার ওই গাছের মাঝামাঝি এতটুকু উঁচু লম্বা গাছের মাঝামাঝি হবে ওইখান থেকে হাত বাড়াইছে, তার মানে যে পর্যন্ত লম্বা তাতে পনেরো ষোলো হাত লম্বা হবে এরকম তার ই হয়েছে মানে লম্বা, এবং ওইখান থেকে হাত বাড়ায় গাছের মাথা পর্যন্ত হাত বাড়াই দিছে যে রসের ঠিলাটা তুই আমার কাছে দে। আবুল বাসার এইটা দেখে তো রস ছেড়ে দিয়া কোন রকমের হামা মানে গাটা ছেলে টেলে নামছে গাছের থেকে, গাছের থেকে নামে ওই যে আগে যে রস পারছিল এই রস আর নেওয়ার কোন চিন্তা ভাবনা না করে ও শুধু দৌড়াইয়া বাড়ি যাইয়া এত ভয় পাইছে যে বাড়ি যে উঠানে যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে যে শব্দ হয়েছে মা বলে একটা ডাক দিয়ে মানে পড়ে গেছে এবং পড়ে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আশেপাশের আরো যে ভাই ব্রাদারের ঘর ছিল তারা ওর মা অন্যান্য সবাই বের হয়েছে কি হয়েছে কি হয়েছে, এসে দেখে যে উনি ওই উঠানে ফুট হয়ে পড়া একেবারে অজ্ঞান বেহুস অবস্থায় পড়ে আছে। সবাই ধরাধরি করে ঘরে নিছে, ঘরে নিয়ে তো আর বাসার আর হুশ হয় না, ওদিন রাতে আর হুশ হয় নাই, কবিরা জানছে তখন অত রাত্রে তো আর মানে আর ওই সময় সময়টাও বেশ আগের, এটা হল মানে 85-86 সালের দিকের ঘটনা। তো ওই সময় অত রাত্রে কোন লোক মানে হুজুর টুজুরও ডাকে নাই, নিজেরা নিজেরা চেষ্টা করছে একটু হুসটুস করার জন্য, পরে এক মৌলবী আসে তো একটু পানি টানি দিয়ে কোন রকমের হুস করছে, কিন্তু কথা বলার মতো তার আর কোনো ই নাই। পরের দিন সকালে আর এক মৌলানারে ডাকে এনে পানি টানি পড়ার তাবিজ টাবিজ করে হুস করছে, হুস করার পরে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তো শুধু একটা কথাই তার মুখ থেকে বেরোয় যে খকসখিদার আমার কাছে রস চাইছে
আর কিছু না,
না খকসখিদার আমার কাছে রস চাইছে। রসের মানে ঠিলা আমাদের এলাকায় ঠিলা বলে, রসের ঠিলা খকসখিদার আমার কাছে রসের ঠিলা চাইছে, এই শুধু তার কথা ছিল, এইটুকুই শুধু সে বলতে পারছে। এবং এই অবস্থায় 5-7 দিন থাকার পরে লোকটা মারা গেছে। এরপরের থেকে ওই জায়গায় মানে এখনো এখন বাড়িঘর হয়ে গেছে, তারপরেও রাত্রেবেলা একা একা বা গভীর রাতে তো কোনো প্রশ্নই ওঠে না, খুব একটা লোক ওই জায়গা দিয়ে যাওয়া আসা করে না।
অলরাইট, এবং আরো একটা ভুতুরে বা যদি বলি যে অদ্ভুত ঘটনা আমরা শুনছিলাম, এবং এরকম করে কিন্তু অনেক সময়ই ঢাকার বাইরে হয়ে থাকে, মানে যেই সব জায়গাগুলোতে এই ব্যাপার যেটা শুনছিলাম যে রস রিলেটেড, খেজুরের রস রিলেটেড একটা ঘটনা, এবং ঘটনাটা কেমন লাগলো সেই ফিডব্যাকটা জানিয়ে ফেলবেন। নাম্বারটা 6969, মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, যাবার পর লিখতে হবে যে FM, স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর আপনার ফিডব্যাক এবং পাঠিয়ে দিবেন 6969 নম্বরে। চলছে কিন্তু ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রট টু বাই প্রাণ ঝালচানা চর্যা প্রাণে সাহস যোগায়। কেমন লাগলো ঘটনাটা লিখে পাঠিয়ে দিবেন, এবং ভয়টা কোন মাত্রার হলে বা কতটা তীব্র হলে একটা মানুষ কতটা ভয় পেলে এমনটা হতে পারে, এবং একটা সময় গল্পের শেষে যেটা আমরা শুনলাম যে সেই মানুষটা ফাইনালি মারা যায়, এবং ভয়টা প্রচন্ড মাত্রা কিংবা তীব্র মাত্রায় পাওয়ার পর আসলে কিন্তু ঘটনাটা ঘটে। সো কেমন লাগলো ঘটনাগুলো বা কেমন লাগছে ইনফ্যাক্ট ঘটনাটা, যে ঘটনাটা শুনলাম আমরা একটু আগে, লিখে ফেলতে পারেন এভাবে করে আপনি 6969 নাম্বারে, মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, যাবার পর আপনাকে লিখতে হবে RBS, যদি আগামী পর্বে আপনি আসতে চান RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, আর তারপর আপনার প্রফেশনটা লিখে যে নাম্বারটায় পাঠাবেন আপনি ঝটবট করে, সেই নাম্বারটা হচ্ছে 6969। অসংখ্য বন্ধু SMS এর মাধ্যমে কিংবা ফেসবুকের মাধ্যমে আছেন আমাদের সাথে, যেমনটা তানবীর উত্তরা থেকে বলছেন তিনি আছেন, এবং মানিক বলছেন ভয় লাগছে, শিহাব বলছেন বিউটিফুল স্টোরি, যেমনটা আজিম বলছেন ভূত স্টুডিওর আজকের গল্পগুলো বেস্ট স্টোরি লাগছে, থ্যাংক ইউ, যেমনটা রাফি নারায়ণগঞ্জ থেকে বলছেন ভালো লাগলো, আর এদিকে বলছেন অভি, তিনি আছেন উত্তরখান থেকে আমাদের সাথে, আজমির, ওকে, আর শাহরিয়ার বলছেন টঙ্গী থেকে তিনি শুনছেন, রুমান বলছেন তিনি আছেন আমাদের সাথে, আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাদল, আরিফিন হোসেন ইমন তিনি আছেন মদনপুর থেকে, রুবেল মিরপুর এক থেকে আছেন, সানি বলছেন কুড়িগ্রাম থেকে তিনি আমাদেরকে শুনছেন, আর এদিকে আচ্ছা অপূর্ব ইসলাম মিরপুর এক থেকে বলছেন ভেরি নাইস স্টোরি, লুৎফর রহমান মানিকগঞ্জ থেকে তিনি আছেন, নিরয় বলছেন কেমন আছেন ভীষণ ভালো, হানিব বলছেন তিনিও আছেন, সাদ্দাম বলছেন তিনিও শুনছেন এই মুহূর্তে। সো এভাবে করে আসলে আড্ডা চলছে, আর আড্ডা এভাবে করে চলবে, আর ঝটপট করে ফেসবুকে অডিও লাইভে জয়েন করবেন, facebook.com/apurbo.fm, একই সাথে facebook.com/jagofm, দুটো পেজে কিন্তু এই মুহূর্তে চলছে অডিও লাইভ। সো লাইভে আপনি কমেন্ট করতে পারেন, সেখানটায় অনেকেই রয়েছেন, এবং এক এক করে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য জানাচ্ছেন, কারো কাছে খুব বেশি ভালো লাগছে, আবার কারো কাছে লাগছে অনেকটা ভয়ের, আবার কিছু কিছু মানুষ ভাবছে যে এও কি সম্ভব, কিছু কিছু মানুষের মনে হতেই পারে এমনটা যে ঘটছে আরেকজনের সাথে আমার সাথে কি ঘটবে, এই ধরনের প্রশ্ন কিংবা যদি বলি যে এই ধরনের প্রশ্নের আসলে কোনো ব্যাখ্যা থাকে না। যে ঘটনাগুলো আমরা শুনছি ব্যাখ্যাহীন গল্পের, ব্যাখ্যাহীন প্রশ্নের, সেই ঘটনাগুলো এক এক করে আপনারা শুনবেন, এক এক করে আপনারা শুনেন প্রত্যেক বৃহস্পতিবার জাগো এফএম 94.4 এ। সেই ঘটনাগুলো হয়তো বা অনেক বেশি অগোছালো, বাট গুছিয়ে বলেন ডেফিনেটলি আমাদের এখানে গেস্ট যারা রয়েছেন, এবং সেই গুছিয়ে বলার ঘটনাগুলো আপনিও চাইলে গুছিয়ে খুব সুন্দর করে নিয়ে আসতে পারেন। আগামী সপ্তাহে যদি আপনি আসতে চান, তার জন্য RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন, এবং পাঠাবেন 6969 নম্বরে। হাবিব ভাই, তার কাছে ভালো লাগলো, এয়ার ম্যান তিনি বলছেন ডেমরা থেকে আছেন, মোস্তফা কায়েস তিনি শুনছেন এই মুহূর্তে আমাদের সাথে, আর কারাগার আছেন হাসিব হোসেন তিনি বলছেন শুনছেন তিনিও, আজিম মল্লিক তিনি আছেন এবং স্টোরি তার ভালো লাগছে, এভাবে করে অসংখ্য কমেন্টস আমি দেখতে পাচ্ছি। সো পসিবল হলে পোস্টটাকে শেয়ার করুন দ্রুত facebook.com/jagofm, আবার বলছি facebook.com/jagofm এবং facebook.com/apurbo.fm, দুটো পেজে দুটো পোস্ট এবং অডিও লাইভ, সো চাইলেই শেয়ার করে ফেলতে পারেন। যেমনটা কৃষ্ণ যেটা বলছেন সেটা হচ্ছে তার কাছেও বেশ কিছু ঘটনা রয়েছে, এবং তার গ্রামের একটা মন্দির নিয়ে একটা ঘটনা আছে, সো চাইলে আগামী পর্বে আপনিও পার্টিসিপেট করে ফেলতে পারেন। বাট এখন যেটা করব, আরো একজন গেস্ট রয়েছেন তৌহিদ ভাই, তার কাছে আমরা যাব, তার পরের ঘটনাটা শুনবো আমরা।
আমি এবার একটা ঘটনা বলবো, মানে একটা আছুট জায়গা নিয়ে, যেটা আপনার আমরা ছোটবেলায় দেখছি যে জায়গাটাতে অনেক বাবলা গাছ বলি, আর মানে আঁচড় পাশ দিয়ে একটা নালা সিস্টেম, তো অনেকে বলতো যে দুপুরবেলাতে গেলেও নাকি ওখানে আগের থেকে এরকম কোনো কিছু আছে, তো এক পর্যায়ে এটা যার কাছে ছিল যার জমির কাগজপত্র হিসেবে, পরে আরো তিনজন আর কি পেয়ে যায় এই জায়গাটা, মানে তিন মানে আর এক ওয়ারিশ। পরে ওই তিন ভাই কি করে, তিন ভাইয়ের মধ্যে এক ভাই মানে এক সাইড থেকে মানে তিন অংশের এক অংশ বিক্রি করে আমাদের পাশে মানে গ্রামেরই, আর একজন আর কি বাড়ি করার জন্য ওখানে আর কি জায়গাটা নিয়েছে। তো নেয়ার পরে ওখানে বাড়ি করছে, পাশে আবার একটা আমাদের হচ্ছে যেটা বলি আপনার মানে ধান ইরে ধান করার জন্য আপনার যে ডিপ টিউবওয়েল বলে, ডিপ টিউবওয়েল আছে। তো ওখানে মেবি কারেন্ট আরে না, ডিপ টিউবওয়েলে কারেন্ট আছে, আর উনি ওই আসোটে বাড়ি করছে, অর্ধেকটা পুকুর করছে আর অর্ধেকটা মানে ভরাট করে ওখানে বাড়ি করছে। তো বাড়ি করার পরে ওখানে থেকে পরে ওই ডিপ টিউবওয়েল থেকে কারেন্ট নিয়ে কারেন্ট মানে ওই বাসায় ই করছে। তো ওনাকে নাকি বেশ কয়েকদিন বলছে যে তুই এখানে কারেন্ট জ্বালাস না, এখানে বাড়ি করছিস বেশ ভালো কথা আছিস থাক, কিন্তু এখানে কারেন্ট জ্বালাস না। উনি আবার একটু মানে জেদি টাইপের ছিল, মানে মেবি ইয়াং টাইপের, তো উনি এগুলো কোনো কিছুই কাউকে কিছু বলে নাই। এইভাবে নাকি বেশ কয়েকদিন তাকে বলছে, বলার পরও সে শুনে নাই। পরে কিছুদিন পরে শুনলাম যে সে অসুস্থ। সমস্যা কি, তার মাথার সমস্যা। আদিও যে পিছনে এত কিছু ঘটনা হয়েছে সে কিন্তু কাউকে কিছু বলে যায় নাই। তারপরে মানুষজন ওকে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যায়, হসপিটালে বিভিন্ন ট্রিটমেন্ট করায়, মানে পরীক্ষা করায়, কোনো কিছুই ধরা পড়ে না। কিন্তু সে তার মাথা মানে ছেড়ে যে কথা বলবে এরকম পারে না, আমরা নিজেরাও দেখছি। এইভাবে প্রায় এক মাস আপনার পড়ে থাকার পরে লাস্ট অবধি তিনি মারা যায়। যাওয়ার পরে ওই জায়গা দিয়ে দুপুরবেলায় আরেকজন যাচ্ছিল, এবার তাকেও ধরছে। ধরার পরে ওকে আবার কি করছে, কবিরাজ নিয়ে দেখাইছে। তো কবিরাজে যখন ওনার গায়ে মানে উঠাইছে, ওঠানোর পরে জিজ্ঞাসা করছে যে তোমরা কই থেকে আসছো, কোথায় থেকে, কয় আমরা এই আচটে থাকি, এই আচটে আমরা
বসে। আচটটাকে আসলে কি বলা হয়,
আচট বলতে
আমরা সাধারণ বাংলা ভাষায় কি বলা হয়,
বাংলা ভাষায় একটা জমি আপনার পড়ে আছে অনেক দিন যাবত, যেখানে আপনার গাছগাছালি এবং আপনার মানে বনায়ন
পরিত্যক্ত বলতে পারি কি আমরা
বলতে গেলে,
ওকে
পতিত জমি, ঠিক আছে,
আচ্ছা পতিত জমি।
তো এটার পাশ দিয়ে আবার রাস্তা, ঠিক আছে। তো ওই রাস্তাতে নাকি উনি দুপুরবেলা দিয়ে হেঁটে যাচ্ছিল, তো এখন বলে যে আমি বসেছিলাম, উনি আমার গায়ে লাথি মেরে আসছে, যখন ওকে জিজ্ঞাসা করছে কবিরাজ। তো কয় তুমি কেন এখানে থাকবে, কয় না আমাদের হচ্ছে জায়গা বাড়িঘর সব বাড়িঘরের উপর বাড়ি করছে, আবার এই দিক দিয়ে রাস্তাই করছে, আমরা থাকবো কোথায়, এর জন্য তো একজনকে মেরে ফেলছি। পরে জিজ্ঞাসা কাকে মরছ, তখন বলে যে ইনাকে আমরা বলছি অনেকবার যে তুমি লাইট জ্বালায়ও না, তারপরও সে লাইট জ্বালাইছে, এক পর্যায়ে তাকে আমরা মেরে ফেলছি। তো এরপরে কবিরাজে কইল যে তাহলে তোমরা কি চাও, ওই আসরটা কি করছে পর্যায়ক্রমে আপনার যখন তিনটা অংশ পাইছে তখন মানে গাছগুছালি সব কেটে ফেলছে, দিয়ে আবাদ করা শুরু করছে, কয় যে আমাদের বাড়িঘর সব ভেঙে দিয়েছে, এখন তাহলে তোমরা চাও কি। তখন মেবি মানে চোত মাস যেটা বলি আমরা বিভিন্ন খরার টাইম, কয় যে আমাদের ওই আচুটে একটা গাছই করা লাগবে। তো কি গাছ, তো একটা তেঁতুলের গাছই করা লাগবে। তো ঠিক আছে, তেঁতুলের গাছ যদি লাগাই দিলে তোমরা এই করতে পারো, ওখানে একে ছেড়ে দিতে পারো, ঠিক আছে আমরা লাগাই দেব। পরে তেঁতুলের গাছ লাগাই দিয়েছে সেই চোত মাসের মধ্যে, অথচ কেউ মনে হয় একডোক পানিও দেয়নি, লাগাইছে শুধু জাস্ট। এরপর থেকে ওই গাছটা এখন অবধি আপনার এরকম মোটা হয়ে গেছে, কিন্তু সেই সময় কেউ পানি দেয় না, কিংবা ওই সময় কোনো গাছই বাঁচে না আমার জানা মতে, ঠিক আছে। কিন্তু অথচ সেই সময় গাছটা লাগানোর পরে এই গাছ বেঁচে আছে, ইভেন তারপরে তাকে ছাড়ার পরে তার বোনকে এখনো মেবি মানে ধরে আছে প্রায় পাশে আমাদের বাড়ির পাশে। তো শুনি যে এরকম দুই মাস এক মাস পরে তার গায়ে আপনার ই করে, ঠিক আছে। তো এর এইটা হচ্ছে ওই আচরটা মানে এতটাই, সে সময় আমরা শুনতাম যে ওই পাশ দিয়ে নাকি ওরা মানে বিভিন্ন নৌকা টৌকা নিয়ে দুপুরবেলায় মানুষ গেলে দেখতো যে এখানে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিংবা রাত্রেবেলায় বিভিন্ন যে এটা যায় ও পাশ দিয়ে, মানে ভয়ও তো মানুষ দুপুরবেলা তো ওই রাস্তায় যাইতো না, কিন্তু আসলে মানুষ মানে এতটাই হয়েছে সেই সময় বাড়ি করছে জাস্ট মানে মনে করছে যে আগের মতো আর হয়তো বা নাই। কিন্তু আসলে পর্যায়ক্রমে পরে ওখান থেকে তাদের কি হয়েছে, ঠিক আছে তাহলে তোমরা এখানে যেহেতু মানুষেরই, তোমরা পরে আমি যে বাগানটা আগে কথা বললাম তাহলে তোমরা সেই বাগানে চলে যাও। কয় না আমরা যাব না, আমাদের এখানে অনেক দিন যাবত আমরা আছি, আমরা আমাদের ভিটা ছাড়বো না। ঠিক আছে, ছাড়বে না, বেশ ভালো কথা, তাহলে তোমরা আর কাউকে ডিস্টার্ব করতে পারবে না। কয় আমরা কাউকে ডিস্টার্ব করব না, ইভেন আমাদেরকেও কেউ ডিস্টার্ব করতে পারবে না। তো এর এক পর্যায়ে মানে যে জায়গা তিন ভাগের এক অংশ মানে আমাদের মেবি নানা হয়, তো সে একটু মৌলবি টাইপের, তো এইগুলা সে মানে বিশ্বাস করে। এখন সে কি করছে, ওই গাছটারে মানে ই দিয়ে কাটতে গেছে যে না আমি এখান থেকে কেটে ফেলবো, মানে আবার মানে পানি হচ্ছে না, কেটে ফেলবো। সে সময় নাকি তার মানে ধাক্কা দিয়ে ফেলে দেয় নাকি এখনো একটা হাত নাকি আপনার ইয়ে হয়ে আছে, এখনো আমরা দেখি মানে কমই কাজ করে। তো এই অবস্থার মধ্যে আছে সেই জায়গাটাতে, এখনো আমরা গেলে মানে খুব ভয়ই করি যে এই জায়গায় কিছু না কিছু আছে, কিছু না কিছু ঘটবে। আমি ফার্স্টে যে ঘটনাটা বললাম সেই জায়গায় সেই লাস্ট মাথাতে কিন্তু ওই ঘটনাটা আমার সাথে ঘটছিল সে সময়। এই জায়গাটা হচ্ছে এরকম।
অলরাইট, আরো একটা ঘটনা আমরা শুনলাম এবং এভাবে করেই কিন্তু চলছে ভূত স্টুডিও। এবং যে লাস্ট যে ঘটনাটা শুনছিলাম সেটা তো তৌহিদ ভাইয়ের লাইফে ঘটে যাওয়া একটা এক্সপিরিয়েন্স শুনছিলাম, এবং একের পর এক এভাবে করে আরো বেশ কিছু ঘটনা শুনবো। রাত একটা পর্যন্ত চলবে ভূত স্টুডিও, আর ইন দ্য মেইন টাইম এখন যেটা করবো আমরা আবারও ফিরোজ ভাইয়ের কাছে যাবো। এবং তার আগে আপনাকে বলছি আগামী পর্বে যদি আপনি আসতে চান তার জন্য মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, যাওয়ার পর লিখবেন RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, তারপর আপনার প্রফেশন, আর পাঠিয়ে দিবেন যে নাম্বারটায়, সেই নাম্বারটা হচ্ছে 6969। আবারও বলছি চলছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রট টু বাই প্রাণ ঝালচানা চর্যা, প্রাণে সাহস যোগায়। প্রাণে সাহস নিয়ে আপনি থাকবেন রাত একটা অবধি আমার সাথে। বাট এর মধ্যে অনেকেই জয়েন করছেন দেখতে পাচ্ছি ফেসবুকে যে ভিডিও অডিও লাইভ চলছে, তো সেই অডিও লাইভে অসংখ্য বন্ধু তারা কিন্তু জয়েন করছেন এবং এক এক করে অনেকেই জয়েন করছেন। যেমন ইব্রাহিম হাসান মাহাদি বলছেন হ্যালো, এ আর রহমান তিনি জয়েন করছেন, এবং আরো যারা যারা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আব্দুল খান বলছেন মালয়েশিয়া থেকে তিনি শুনছেন, ওকে। রাব্বি হাসান বাবু তিনি শুনছেন, এইচ আর হাসিব বলছেন ঘটনা বেশ ভয়ের ছিল। আরো অনেকেই রয়েছেন যেমনটা রকি আহমেদ রিজু, ওকে ধন্যবাদ আপনাকে। সো বিভিন্ন জন বিভিন্ন প্রান্ত থেকে আছেন বাট লিখছেন, রাইট। সো এবং এভাবে করেই আরো আসলে অনেকেই জয়েন করছেন, যেমনটা নজরুল ইসলাম বলছেন ভেরি নাইস, এইচ আর হাসিব বলছেন তিনিও শুনছেন আমাদেরকে এই মুহূর্তে, আর রাব্বি হাসান তুর্য থ্যাংক ইউ। মাহিন বলছেন তার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে আজকের ঘটনাগুলো। এদিকে তন্নি বলছেন বেশ ভালো লাগে ভূত স্টুডিও, তার সৌরভ মাহবুদ তিনি আছেন শিকদার, অপু বলছেন তিনি শুনছেন, ইয়াসিন আরাফাত বলছেন তিনি আছেন এবং তিনি শুনছেন এই মুহূর্তে ভূত স্টুডিও, এবং চলছে ভূত স্টুডিও, চলবে রাত একটা পর্যন্ত। এভাবে করে ঝটপট করে যেটা করবেন মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, যাবার পর আপনাকে লিখতে হবে RBS যদি আপনি আগামী পর্বে আসতে চান, সেক্ষেত্রে আপনি লিখবেন RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, আর তারপর আপনার প্রফেশনটা লিখে পাঠিয়ে দিবেন যে নাম্বারটায়, সেই নাম্বারটা হচ্ছে 6969 নম্বরে। আবার বলছি RBS, তারপর নাম, তারপর লোকেশন, আর তারপর প্রফেশনটা লিখে পাঠিয়ে দিবেন 6969 নম্বরে। আগামী সপ্তাহে যদি আপনি আসতে চান, একই সাথে এখন যদি আপনি ইন দ্য মেইন টাইম আপনার ভূত স্টুডিওটা কেমন লাগছে সেই কথাবার্তাগুলো জানিয়ে ফেলতে চান, সেক্ষেত্রে আপনি লিখবেন JFM, স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 6969 নম্বরে। সো ফিরোজ ভাইয়ের কাছে আমরা আবারও যাচ্ছি, তার শেষ ঘটনাটা এখন আমরা শুনবো।
আমি এখন যে ঘটনাটা বলবো এটা আমার খালাতো ভাইয়ের কাছ থেকে শোনা, তার এলাকায়। গতকালকে রাতে সে আমার সাথে শেয়ার করছে। ঘটনাটা এরকম যে ওর বাড়ির পাশে ওরই এক আত্মীয় চাচা হয় সম্পর্কে, তাদের বাড়িতে জিনের আশ্রয় বা জিনের ইয়াসে ছিল, এবং ওনার বোনের উপরে এই জিনের আসর হয়। তো এই অবস্থায় প্রথম ওইভাবে বুঝতে পারিনি, বিয়ে শাদী দেওয়া যখন বিয়ে শাদী দিছে তখন এই জিনিসটা আর কি বেশি ই হয়েছে। তো অনেকে বলছে যে এগুলি ভণ্ডামি, এগুলি মানে এই বিভিন্ন জনের গ্রামের যে সব লোকজন আছে এক একজন এক এক ধরনের মন্তব্য করে। তো একদিনকে করছে কি, হঠাৎ করে একটা সাপ ওর ঘরের ভিতরে একটা সাপ দেখছে, সাপ দেখলে এমনি তো গ্রামের মানুষ না, শুধু যে কোনো জায়গার মানুষ সাপ দেখলে মারার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়, সে যে সাপই হোক না কেন। আর তা যদি মানে কেউটা সাপ বা জাতি সাপ হয় তাহলে তো কোনো কথাই নেই। তো ওরকম কেউটা সাপ দেখছে, কেউটা সাপ দেখার পরে ওই আমাদের এলাকায় ফুলকুসি বলে বা কোনো এলাকায় টেডা বলে, কোনো এলাকায় যে মাছ ধরার যে জিনিসটা আর কি, ফুলকুসি বা ওই কোষ এরকম জাতীয় জিনিস দিয়ে একটা সাপ যেটারে দেখছে ওটার মানে কোপাইয়া মেরে ফেলছে। কিছুক্ষণ পরে আরো একটা সাপ, মানে এক ঘন্টা যায় নাই, আরো একটা সাপ ওই ঘরের ভিতরে, ওই সাপটাকেও মেরে ফেলছে। এদিকে তার বোন শ্বশুর বাড়ি ছিল, সেইখান থেকে এমন ভাবে কান্নাকাটি শুরু করছে, এরা তো আর জানে না যে ও কান্নাকাটি করতেছে বা চিল্লাচিল্লি করতেছে যে কি করলি তোরা আমার বংশ মেরে ফেলালি। ও করছে কি মানে দৌড়াইতে দৌড়াইতে রাস্তা দিয়া দৌড়াইতে দৌড়াইতে আইস ওই বাড়িতে, একই গ্রামের ভিতরে বিয়ে হয়েছে একটু দূরে, বাড়িতে এসে তো যে ভাইতে ওরে মারছে, সাপ দুইটা মারছে, ওরে খুব মারামারি মারতেছে আর বলছে তুই কি করলি আমার বংশ শেষ করে দিলি। এখন বলতেছে যে তোর বংশ আমরা কিভাবে শেষ করলাম, কিন্তু ও যে মানে ওর ঘাড়ে যে জিন আছে বা জিনের আসর আছে এটা তো সবাই আগে জানতো, কিন্তু এরকম ভাবে যে হবে ওর যে কোন মানে এফেক্ট হবে এতে, এটা কিন্তু তো কেউ বুঝতে পারেনি। কারণ সবাই বলছে পাগলামি পাগল হয়ে গেছে এই সেই, মানে অনেক ধরনের অনেক মন্তব্য করতেছে। তো যাই হোক একটা পর্যায়ে ওই মহিলা বলছে, বলতেছে যে তোমরা এক কাজ করো, যদি বাঁচতে চাও বা বাঁচার মতোই থাকে তাহলে একটা নতুন পাতিল আনো, পাতিল নাইলে এই সাপ দুইটাকে পাতিলের ভিতরে দিয়ে ওই যে ঘরে মারছে ওই ঘরের ভিতরে কবর দিয়ে রাখতে হবে। তো ঘরের ভিতরে কবর দিয়ে রাখে উনি গোসল টোল করে চলে গেছে বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বিকেলবেলা ওনার ছেলেরে দিয়ে সংবাদ পাঠাইছে যে ওই বাড়ি যে বলবি যে একটা লাল ব্যাং যে ঘরে বসে সাপ দুইটা মারছে ওই ঘরে যে চৌকিটা আছে বা খাটটা আছে ওই খাটের উপর একটা লাল ব্যাং বসা থাকবে, কেউ যেন সাপ মানে ব্যাংটাকে না মারে বা কোনো কিছু না বলে। এই সংবাদ দিয়া পাঠাই দিছে ওনার ছেলেকে, ওনার ছেলে এসে যখন বলছে এই কথা আস্তে আস্তে মানে সব জায়গা ছড়াই গেছে যেরকম লাল ব্যাং একটা আসবে নাকি, তার লোকজন সব জড় হয়েছে। জড় হওয়ার পরে যারা ছোট মানে একেবারে ছোট মানে যারা কিছু বোঝে না, হয়তো ব্যাং দেখলে বা ই দেখলে ঢিল টিল মারতে পারে বা ই করতে পারে, এই ধরনের কোন লোক যাইতে দেয় নাই, যারা বোঝে একটু মানে অ্যাডাল্ট বা বয়স্ক যারা এরকম লোক ঘরের ভিতরে গেছে অনেকেই দেখছে। কিন্তু তার আগেই ওই সাপ মানে ব্যাংটা আসার আগেই অনেক লোকজন জড় হয়ে গেছে, কিন্তু কোথা থেকে কিভাবে আসছে এ কেউ দেখে নাই। আর যখন সে ঘণ্টাখানেক থাকার পরে সে চলে গেছে, কোথা থেকে কিভাবে গেছে তাও কেউ দেখেনি। মানে ওই যে জাদু মন্ত্রের মতো যেরকম একটা ভ্যানিশ হয়ে যায় কিরকম, মানে সবার অজান্তে সেরকম একটা ভ্যানিশ অবস্থা হয়ে গেছে। তো এই দেখে সবাই বলা বলে গেছে কি হলো তাহলে শাক ব্যাং বা লাল ব্যাং আসলোই কোথেকে, আর সে যে বলে দিল যে লাল ব্যাং আসবে লাল ব্যাং থাকবে, সে লাল ব্যাং আসলো যে সময়ের সময় নির্ধারণ করে দিতে সেই সময়ের ভিতরে আসলো, তাহলে নিশ্চয় এর ভিতরে কোন না কোন রহস্য আছে। তো ওইভাবে গেছে। পরের দিন আবার বিকেলে দুপুরের পরে সংবাদ পাঠাইছে যে বিকেলে ওই ঘরের পিছনে যে খেজুর গাছটা আছে ওই খেজুর গাছের পাতার উপরে দুইটা বড় বড় সাদা প্রজাপতি এসে বসবে, দুইটা প্রজাপতি এসে বসবে, এই প্রজাপতিরে কেউ যেন কিছু না বলে এবং পারলে যদি পারে তাহলে ওই প্রজাপতি দুইটাকে একটু দুধ খাওয়াবে, ওরা খাবে এবং ওদের কেউ কিছু বলবে না। এই কথা শোনার পরে মানুষ তো যে কালকে লাল ব্যাং আসার কথা সংবাদ পাঠাইল আসলো লাল ব্যাং, আজকে আবার সাদা প্রজাপতি দুইটা বড় বড় দুইটা প্রজাপতির কথা বলতেছে, তাহলে আমরা যেয়ে দেখি। উৎসুক মানুষের তো অভাব নেই, এমনি তো আমরা হুজুগে বাঙালি, কথা একটা শুনলে সব জায়গায় একেবারে হুমড়ি খেয়ে পড়ি। এই কথা শোনার পরে এলাকার মানে গ্রামের অধিকাংশ লোকই চলে আসছে ওটা দেখার জন্য, এবং ওই মহিলা যে সময়টা নির্ধারণ করে দিছে ঠিক সেই সময় সবার অজান্তে অনেক লোকজন উপস্থিত, অথচ কারোর চোখে বাদে নাই যে কোন সময় প্রজাপতি উড়ে এসে বসল, এটা কেউ দেখে নাই, কিন্তু ওই খেজুর পাতার উপরে প্রজাপতি দুইটা ঠিকই দেখা গেছে, বড় বড় মানে বেশ আকারে বড় দুটা সাদা প্রজাপতি। তাই বাটিতে করে যখন দুধ আনছে, ওকে দুধ দেওয়া হয়েছে, হাত দিয়ে যখন দিছে তখন একটা বাটির উপর বসে একটু দুধ খায়, আবার ওই দাইয়া ওই পাতার উপর বসে। এইভাবে করতে করতে সন্ধ্যা যখন ঘনায় আসবে আসবে এরকম সময়, অর্থাৎ সন্ধ্যা ঘোর হয়ে গেছে, ওরাও চলে গেছে, ওদের আর কেউ কিছু বলে নাই। তো এখন লোকজনে মোটামুটি সবাই ধরে নিছে যে ওই ওই মহিলার ভিতরে হয়তোবা কিছু আছে। তো এইভাবে এই দুইটা ঘটনার পরে এক থেকে দেড় মাস গেছে, দেড় মাসে যাওয়ার পরে এর ভিতরে কোনো কিচ্ছু হয়নি, সবাই স্বাভাবিক অবস্থায় আছে। এক থেকে দেড় মাসের পরে ওই যে লোকটা সাপ দুইটা মারছে, উনি স্বপ্নে দেখতেছে যে ওনাকে কোন এক কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। মানে আমাদের এই পার্থিব জগতে যেরকম কোর্ট কাছারি আছে, ইজলাস আছে, আপনার জজ সাহেব আছে, উকিল আছে, এরকম উনি ঘুমে যখন ঘুমে গেছে তখন উনি ঘুমে স্বপ্নে দেখতেছে যে ওনাকে কোন এক ইজলাসে নিয়ে উঠানো হয়েছে, এবং সেখানে এরকম জেরা হইতেছে, লোক মানে উকিলরা আর্গুমেন্ট করতেছে, বিভিন্ন ধরনের মানে যা প্রসেসিং যেভাবে হয় আর কি। তো হঠাৎ ওনার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেলে দেখ এইভাবে উনি বেশ কিছুদিন ধরে স্বপ্নে দেখতেছে, মানে এটা শুধু ঘুমের, যখন উনি ঘুম পড়ে তখন এটা হয়। এক বছর পর্যন্ত এইভাবে দেখতে দেখতে
একই স্বপ্ন,
একই স্বপ্ন, মানে উনি যখন ঘুম পড়ে গভীর রাতে তখন উনি ওই দেখে যে আমি ওটা স্বপ্ন ঠিক না, উনি পরবর্তীতে যেটা বলছে যে ওটা স্বপ্ন, আমি আমি যে বিছানে আছি, দেহ বিছানে আছে, কিন্তু এটা পরবর্তীতে যখন এরকম একটা বছর যাওয়ার পরে যখন ওনাকে জানানো হয়েছে যে তোমার যদি সাজা হয় তাহলে তোমার তোমার তো আত্মা নিয়ে আসা হয়েছে, কিন্তু তোমার দেহসহ নিয়ে আসা হবে, অর্থাৎ পুরো বডিটা উনি পুরো মানুষটাকে নিয়ে যাবে, এরকম সতর্ক করে দেওয়া হয়েছে। এরকম করে আরো কিছুদিন যাওয়ার পরে ওর ভিতরে একটা ভয় কাজ করতেছে, যদি আমাকে নিয়ে যায় তাহলে কি করে না কি করবে আল্লাহই জানে। তো উনি এতদিন পর্যন্ত কাউকে বলে নাই, শুধু ওনার ওয়াইফকে বলছে যে আমারে আমি ঘুম পড়ার পরে যদি আমাকে কেউ বাইরের থেকে ডাকে, এমনকি আমার মা বাবাও ডাকে, তাহলে তুমি বলবা না যে আমি ঘরে আছি, অর্থাৎ কোনো অবস্থাতে আমাকে ডাকবা না। তো এইভাবে আরো কিছুদিন যাওয়ার পরে যখন কেস ট্রায়ালের শেষ পর্যায়ে চলে আসছে ওনাকে নিয়ে যাবে, তখন উনি এইরকম আরো দুই তিন দিন স্বপ্নে দেখার পরে, মানে ওই ঘটনা হওয়ার পরে ওনার সাথে ওনার ওয়াইফটা শেয়ার করছে,
মানে পুরোটাই স্বপ্নে হচ্ছে,
পুরোটা স্বপ্নে হচ্ছে, কিন্তু ওনাকে যখন লাস্টে যখন বলছে তোমার অমুক দিন মানে তোমার যেদিন ফাইনাল ডেট হবে তোমাকে সেদিনকে নিয়ে যাওয়া হবে, এই কথা শোনার পরে কবে নেবে তাকে বলে নাই, এই কথা শোনার পরে উনি ওনার ওয়াইফের সাথে শেয়ার করছে যে দেখো আমারে তো এরকম নিয়ে যাবে, এতদিন তো আমি শুধু স্বপ্নে দেখছি যে এই ব্যাপার, কিন্তু এখন তো বলতেছে আমারে নিয়ে যাবে, তা তুমি আমি ঘুম পড়লে তুমি একটু পাহারা দিও, বা বাইরে থেকে কোনো লোক আসলে যাতে আমারে না নিতে পারে, বা এইগুলো একটু তুমি খেয়াল করো। তো মহিলা মানুষ সারা রাতকে আর জেগে থাকতে পারেনি, উনি ওইটা না করে উনি করছে কি, ওই আঁচল দিয়ে ওনার লুঙ্গির সাথে, ওনার লুঙ্গির মাজার লুঙ্গির সাথে গিট্টু দিয়ে রাখে প্রতিদিন রাত্রে। ওই অবস্থায় উনি ছিল অন্তঃসত্ত্বা, তা যেদিনকে ওনার কোর্টের যেদিন ফাইনাল ই হবে, মানে এই যে ফাইনাল হচ্ছে বা এইগুলো হচ্ছে এটা তো হলো পরবর্তীতে উনি যখন ফিরে আসছে, মানে সশরীরে ফিরে আসছে, ফিরে আসার পরে যখন বলছে তখন জানা গেছে, কিন্তু এর আগে তো আর কেউ জানতে পারেনি। তো ফাইনাল যেদিনকে ওনার কেসের রায় হবে সেদিন ওনার সশরীরে নিতে আসছে। তো এসে যখন ওনাকে নিয়ে যাবে তখন দেখে যে মহিলার লুঙ্গি, পুরুষের লুঙ্গি আর মহিলার কাপড় এই দুইটা একসাথে গিট্টু দেওয়া। তো ওই গিট্টুটা খুলে ওই মহিলাটার একটা লাথি মারছে। তো লাথি মারার পরে উনি ছিল প্রেগনেন্ট অবস্থায়, তো পেটে লাথি লাগছে। তো পেটে লাথি লাগার পর উনি তো পড়ে গেছে আর ওই পুরুষটারে নিয়ে চলে গেছে। তা ওইখান থেকে উনি দুই দিন না তিন দিন ছিল, এর ভিতরে আস্তে আস্তে ওনার ওয়াইফ এবং বাচ্চা দুটোই মারা গেছে।
কোথায় নিয়ে যায় তাকে?
এটা ও পরবর্তীতে বলছে যে আমরা যেরকম দুনিয়ায় আমাদের সবকিছু আছে, মানে ওর ও বলছে যে আমাদের একটা কোর্টে গেলে সেখানে যে পরিস্থিতি দেখা যায়, মানে উকিল আছে, ম্যাজিস্ট্রেট আছে বা আরো লোকজন আছে, অর্থাৎ সেম আমাদের দেশের আমাদের মানে ঈশ্বর কোর্টের মতন এরকম একটা জায়গায়। কারণ কোন জায়গায় সে তো ওর তো সেই হুশ নেই, ও তো সেটা বলতে পারবে না। পরবর্তীতে ও শুধু এটুকু বলছে যে আমি যখন লাস্টে ফাইনালের দিন যখন ই হয় তখন আমার পক্ষের থেকে যে উকিলটা ছিল সে একটা যুক্তি দেখাইছে যে আমরা জিন জাতি আমরা তো অনেক রূপ ধারণ করতে পারি, অনেক কিছু করতে পারি, সাপ হতে পারি, ব্যাং হতে পারি বা যেটা মনে চায় সেটা হতে পারি, কিন্তু ওরা তো মানুষ, ওরা তো আর এত কিছু জানে না। হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম মানে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম উনি তো বলে গেছেন যে সাপ বিষধর সাপ মারা জায়েজ আছে, উনি হুকুম দিয়ে গেছেন। তা ওরা তো মা আদম জাতি, ওরা তো সাপ দেখছে মেরে ফেলছে, এখন এই জন্য তো আর ও তো জানে না যে ওইটা জিন ছিল, জিনের বাচ্চা ছিল, ওটা তো জানে না, তাহলে তো ধারেও যাইতো না ও। মানে এরকম যুক্তি দেখাইয়া লাস্ট পর্যন্ত যখন ম্যাজিস্ট্রেটের বা তাদের যে ম্যাজিস্ট্রেট বা বিচারক যিনি তার মন মানে হয়তো যোগাইতে পারছে বা ই করতে পারছে, তখন ওরে আর কি খালাস দিয়ে দিছে। খালাস দিয়ে দেওয়ার পরে তিন দিন পরে ওরে আবার দিয়ে গেছে।
কিন্তু এই যে উনি যে মিসিং ছিল বাসায় দুই দিন বা তিন দিন ছিল না, ওনার পরিবার কি ব্যাপারটা কি তারা কি জানে না?
পরিবারের সবাই জানে, এবং তার মানে তার ওয়াইফ যে ওই পরের দিন একদিন পরে মারা গেছে, এবং লাস্ট পর্যন্ত ওইখান থেকে যখন উনি মানে ই হয়ে যায় উনি আসে, সবাই যখন মানে ই করতেছে যে উনি নাই, তো যখন ওনার ওয়াইফ এবং ওই যে বাচ্চাটা মারা গেছে, এটা বলা হয়েছে যে আমরা আমাদের বিচার আমরা পাইছি, আমাদের দুইজনরে মারছে, আমরাও দুইজনরে মারছি। এই অবস্থায় তো উনি তিন দিন যখন ছিল না এখানে, তখন তো লোকজনে খোঁজাখুঁজি করছে কিন্তু তারে কোথাও পাওয়া যায়নি। হঠাৎ করে আবার দেখে কি একদিন রাত্রে ঠিকই সে বিছানে শোয়া, তার বিছানেই শোয়া। এই অবস্থায় তো উনি যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে তখন উনি এই কথাটা শেয়ার করছে সবার সাথে যে এতদিন বসে এইভাবে এই ঘটনা ঘটছে। তো সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যেটা ওনার ওয়াইফ এবং বাচ্চা এই দুটো মারা গেছে, এবং এটা তাদের প্রতিশোধ ছিল। তারা বলছে যে না, আমাদের দুজনরে মারছে, আমরাও দুজনরে মারছি, তাদের প্রতিশোধ নেওয়া হয়েছে। এই ঘটনাটা একটু আসলে কষ্টদায়ক
এবং অদ্ভুত একটা ঘটনা, অন্যরকম একটা ঘটনা, এবং ভূত স্টুডিওর ইতিহাসে প্রথমবার এই ধরনের ঘটনা আমরা শুনলাম। আমাদের সাধারণ মানুষ সাধারণ জীবনে যেরকম আদালত বা আইন যেই ধরনের ব্যাপার সেবা, সেরকম একটা অদ্ভুত ব্যাপার আমরা শুনলাম জাগো এফএম 94.4 এর থ্রুতে। এবং শেষ দিকে সে একটু পেইন হয়ে গেল ব্যাপারটা মেনে নেওয়াটা। তাদের দুজন জিনকে যেরকম ভাবে মারা হয়েছিল ঠিক একইভাবে দুজন মানুষকেও মারা হয়, প্রতিশোধ যেটা বলছিলেন। এভাবে করেই হচ্ছে আজকের ভূত স্টুডিওর প্রথম স্লটটা আমরা এখানে শেষ করছি এবং বিদায় জানাচ্ছি। প্রথম স্লটে যেই দুজন মানুষ ছিলেন এই দুজন মানুষকে অসংখ্য ধন্যবাদ ফিরোজ ভাই। আবারও যদি কখনো না কখনো সময় সুযোগ হয় একসাথে বসে আড্ডা দেব।
ওকে, আশায় থাকলাম এবং এই ভূত স্টুডিওতে আসার জন্য আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে, সব সময় থাকবেন আপনি জাগরণ ফোরামের সাথে।
আমি ইনশাল্লাহ থাকব, যত যতদিন সুযোগ পাই ততদিন ইনশাল্লাহ থাকব, এবং আগামীতে যদি আল্লাহ আনার তো মানে সুযোগ করে দেয়
অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে আপনি
ইনশাল্লাহ হয়তো আসব।
এবং একই সাথে তৌহিদ ভাই তিনি ছিলেন, এবং তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী কখনো না কখনো ডেফিনেটলি আবারও দেখা হয়ে যাবে। খুব বেশি ভালো থাকবেন আপনাদের জন্য,
আপনারাও ভালো থাকবেন, আশা করি যদি ভালো কিছুই করে থাকি নেক্সট আবার আসার চেষ্টা করব।
ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ। সো প্রথম স্লটটা আমরা এখানে শেষ করলাম, একটা ব্রেক নিতে হচ্ছে আমাদের, ব্রেকের ওপারে যখন আমরা ফিরব আরো বেশ কিছু অদ্ভুত ঘটনা নিয়ে আমরা ফিরছি, কারণ চলছে কিন্তু ভূত। হয়। চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রাত্রিবাই প্রাণ ঝালচানা চর্যা প্রাণে সাহস যোগায় করিতে সময়টা বলছে রাত এই মুহূর্তে 11:52 এবং এক এক করে এক একজন জয়েন করছেন বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আছেন এবং হ্যালো প্রত্যেকে যারা এই মুহূর্তে আছেন জাগো এফএম 94.4 এ। সো ফেসবুকে চলছে অডিও লাইভ, যারা প্রবাসী প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ টিউন ইন করে থাকার জন্য জাগো এফএম 94.4। সো এভাবে করে চলবে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে বুঝতেই পারছেন ভ্রাতৃভাই প্রাণ ঝাল চানাচুর যা প্রাণে সাহস যোগায় চানাচুরের স্পাইসি মশলা আর মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং না হবে হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল মুখে আনে জোশ আর প্রাণে যোগায় সাহস যার নাম প্রাণ ঝালচানাচুর যা প্রাণে সাহস যোগায়। তো প্রাণে সাহস নিয়ে থাকতে হবে একেবারে পুরোটা সময় পর্যন্ত। আর এখন আমরা যেটা করব এই মুহূর্তে আমাদের সেকেন্ড স্লটের যে দুজন গেস্ট রয়েছেন তাদের সাথে একটু পরিচিত হব। মনি ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
বেশ ভালো। তো অনেকদিন পর মনি ভাই আবারও ডেফিনেটলি বেশ কিছু ভৌতিক এক্সপেরিয়েন্স আপনার কাছ থেকে আমরা নিতে এবং আপনি সেই এক্সপেরিয়েন্সগুলো দেওয়ার জন্য এই মুহূর্তে লাইভে। তো আজকে যে ঘটনাগুলো শুনবো মানে সবগুলো ঘটনা কি আমরা নিজের সাথে ঘটে যাওয়া?
নিজের সাথে না, তবে সবগুলো কালেক্টেড এবং রিকমেন্ডেড।
ওকে, তো সেই ঘটনাগুলো আমরা এক এক করে শুনবো। আরও একজন গেস্ট রয়েছেন রবার্ট। সো হ্যালো রবার্ট, কি অবস্থা?
হ্যাঁ বলো ভাইয়া, ধন্যবাদ।
ওকে, তো এই ব্যাপার স্যাপার গুলো কখন বা কবে প্রথম ফেস করেন?
এটা হলো আমার এই বছরই প্রথম দিকে, জানুয়ারির দিকে
2018 ঘটে যাওয়া একটা ঘটনা। ওকে, আপনি খানিকটা নার্ভাস মনে হচ্ছে, নার্ভাস হওয়াটাই স্বাভাবিক, বিকজ এই ঘটনাগুলো যখন কারোর সাথে ঘটে এবং সেই গল্পটা যখন আমরা বলতে যাই বা শেয়ার করতে যাই তখন খানিকটা নার্ভাস কিন্তু লাগে। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করব রবার্টের কাছে একটু পর আসছি। সো মনি ভাইয়ের প্রথম ঘটনাটা আমরা শুনবো। সো মনি ভাই কোন ঘটনাটা আজকে আমরা প্রথমবার শুনছি?
হাজিদাদার একটা ছোট ঘটনা বলি, নেগেটিভ সবাই তো বললো, পজিটিভ বলি। ঘটনাটা লাইক এমন, এটা লিবারেশন আফটার লিবারেশন পিরিয়ড এর ঘটনা। তখন উনি খুব ইয়াং ছিল, তার প্রসঙ্গে তো একটা কথা না বললে না যে ওনার বাবা খুব পায়াস একজন লোক ছিল।
ওকে,
তা উনি নিজেও ব্যক্তিগতভাবে পায়াস এবং খুবই ধার্মিক মানুষ। তা এটা 1962 ঘটনা। তো আমি ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। ঘটনাটা এরকম ছিল যে ওনাদের পারিবারিক সূত্রে অনেক জমি ছিল, ধানি জমি। তা লাইক ওই বছর খুব ধানের বাম্পার একটা ফলন হয়েছিল। তা ধান কাটার ঠিক পূর্ব মুহূর্তে 2-3-4 বাকি এরকম সময়, তিনজন লোক মানে উনি জমিতে দাঁড়িয়ে দেখতেছে আর কি, যে হিউজ ধান হয়েছে আর কি, মানে শুয়ার আছে না যে অনেক ফসল হলে যেটা হয় আর কি ইউজুয়ালি। তা তিনজন লোক আসছে, মানে যে খুব বড় ফিগার টিগার এমন কোনো কিছু না, যা সিম্পল। তিনজন লোক এসে বললো যে হুজুর এই 3 পর তো শিলাবৃষ্টি হবে, আপনার ধানগুলো সব নষ্ট হয়ে যাবে, ইভেন সবার ধানই। তা আমরা আমাদের যদি হায়ার করেন আমরা খুব মানে খুব শর্ট টাইমের ভিতরে আপনার এই কাজগুলো করে দেব। তো উনি একটু অবাক হয়ে মানে 3 পরে বৃষ্টি হবে এরা কিভাবে জানলো? তো রাগ করে উনি বলছে কি তোমরা কি আল্লাহর ফেরেস্তা নাকি, যে তোমাদের কাছে কি বলে গেছে নাকি ফেরেস্তা যে বৃষ্টি হবে, যাও, মানে খুব মিসবিহেভ করছে। তো ওনারা হাসতে হাসতে চলে গেছে। ঠিক 3 পরে ওই লোকগুলা যেভাবে বললো যে এমন শিলাবৃষ্টি হলো অপূর্ব ভাই, যে মানে টিনের চাল ভেঙে যাওয়ার অবস্থা গ্রামের, হ্যাঁ ফুটো হয়ে যাচ্ছে অলমোস্ট। উনি খুব মানে টেন্সে পড়লো এবং তার ওই কথাটা রিসাইল করছে, ওরা কারাই বাসলো, ওরা আমার কিভাবে বললো যে 3 পরে শিলাবৃষ্টি হবে, এটা কোয়াইট ইম্পসিবল, মানুষের পক্ষে বলা সম্ভব না। তো উনি খুব চিন্তা করছে, আবার টেন্সও করতেছে যে আমার ফসল সব শেষ। তা উনি ফজরের নামাজ পড়ে দোয়া করে, মানে ইশাকের নামাজের পরে উনি জমিতে গে, জমিতে যে ফে টোটালি বুঝবাম এসে, মানে আশেপাশের সমস্ত জমির ধান শিলাবৃষ্টিতে একদম শেষ, স্ম্যাশ, বাট ওনার ক্ষেতে কোনো ধানই নেই। কে বা কার একদম মসৃণ করে ধানগুলো কেটে কোথাও সামাও রেখে দিছে। এদিকে সেটা দেখে মানে একটু বসে পড়ছে, মানে এটা অ্যাকচুয়ালি কি আমি কি সঠিক দেখতেছি নাকি কোনো ধরনের কিছু হইতেছে সামথিং। আর যেহেতু ওনার বাবা অনেক কিছু রিচুয়াল পালন করতো এবং গ্রামে ওনার একটা নাম ছিল প্রচুর, হ্যাঁ এটা যশোর এলাকার ঘটনা। তা উনি জিনিসটা টেক করে তো উনি কামলাদের ডাক দিছে, দেখো তো ব্যাপারটা কি, হুজুর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, কি কাচারি ঘর ভর্তি সব ধান, মানে এক রাতে ওই বৃষ্টির ভিতরে কে বা কারা ধানগুলা কেটে নিয়ে 120 জমির ধান রাতের ভিতরে কেটে সুন্দর করে থরে থরে সাজায় রেখেছে। তো উনি যা মানে বুঝবাম খেয়ে উনি দেখছে যে আয় হ্যাঁ এই ধান কাটলো কে রাতে বলা, মানে এটা অবকর ব্যাপার। শেষ রাতে উনি স্বপ্ন দেখতেছে যে আপনার বাবা আমাদের 3 বন্দি করে রাখছে, যে কোনো একটা রিজনে আমরা ওনার সাথে বেয়াদবি করছিলাম, তো এটার পারপাসে আপনাকে আপনার বাবা আমাদের শর্ত দিয়েছিল যে সাত বছর মানে 60 বছর পরে আমরা তোমাদেরকে ছেড়ে দেব, হ্যাঁ, কিন্তু আমার যে কোনো একটা উপকার বিপদের সময় তোমার করতে হবে তোমাদের তিনজনের, তাহলে আমাদের তোমাদেরকে ছেড়ে দিব। বাট এখন আমাদেরকে ছাড়তে হলে তো এই মানে নিয়মটাকে জানতে হবে। তখন স্বপ্নে অনেকে দেখালো যে ওনার যে কাঁচেটা ঘরের পিছনে কিছু ওই যে আমরা বুইয়া বলি না, যে পাগল হয়ে যায় গেলে ধুতরা গাছ, ধুতরা গাছের কিছু ঝোপ জঙ্গল ছিল, তো ওইখান থেকে ওনাকে বললো যে আপনি 120 কদম হেঁটে যাবেন। হেঁটে যাওয়ার পরে একটা টিলা মতো জায়গা আছে, মানে পরিত্যক্ত একটা বসত ভিটা আর কি, বাস্তু ভিটা, তো ওই ভিটাটার নিচে কিছু ডিগ করলে তিনটা বোতল পাবেন, বোতল পেলে ওই বোতল তিনটাতে একসাথে উঠে আল্লাহ আকবর বলে মুখটা খুলে ফেলতে হবে, দ্যাটস ইট। তো খুলে ফেলানোর পরে উনি স্বপ্ন দেখার পর কাউকে আর জিনিসটা মেনশন করেনি, সে উনি ঠিক মতো ওই জায়গাটা মাপছে নিজের পায়ে 120 হাত যাওয়ার পরে জায়গাটা মেপে নিয়ে তিনটা আল্লাহ আকবর করে তিনটা বোতল খুলে ফেলতে উনি স্পষ্ট বলছে যে আমার স্পষ্ট মনে আছে আমি তখন ইয়াং ছিলাম যে আমার পুরা গাটা মানে গরম হয়ে গেল, একদম গরম, খুব একটা বাতাস মানে অত্যন্ত গরম বের হয়ে গেল। পরে উনি জিনিসটা বুঝতে পারলো যে এটা ওনার বাবা অনেক দিনকে কয়েদ করে রাখতো, যারা বেয়াদবি করতো কিংবা দুষ্টমি করতো মানুষের সাথে তারা হয়তোবা। তো ওই দিন রাতে বেলা আবার ওই দিনগুলা ওই যে তিনজন রূপে আসছিল ওই ফিগারে আবার ওনার সাথে দেখা দিল, দেখা দিয়ে বললো যে আপনি আমাকে উপকার করলেন, এইটার পারপাসে হওয়ার জন্য আমরা এই গ্রামের ভিতরে যতদিন জীবিত আছি আমরা এখানেই থাকবো, আর আপনার সব ফ্যামিলির কোনোভাবে কোনো জিন দ্বারা কোনোদিনও, হ্যাঁ স্টিল নাও, কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এটাই প্রথম ঘটনা ছিল, সামনে ঘটনা আছে।
ওকে, সো এভাবে করে আরো বেশ কিছু ঘটনা আমরা শুনবো এবং জিন রিলেটেড একটা ঘটনা আমরা শুনলাম, এবং এভাবে করে আসলে ভূত স্টুডিওটা হয়, আর ভূত স্টুডিও মানে ব্রট বাই প্রাণ ঝাল জানা চর্চা, প্রাণে সাহস যোগায়। সো প্রাণে সাহস নিয়ে আপনি আরো অনেকটা সময় থাকবেন, কারণ এভাবে চলছে কিন্তু ভূত স্টুডিও আর এভাবে করে চলে, এবং পুরোটা সময় জুড়ে যদি আপনি থাকতে চান তার জন্য যেটা করতে হবে মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, যাওয়ার পর আপনাকে লিখতে হবে RBS, তারপর নাম, তারপর লোকেশন, তারপর প্রফেশন, যদি আগামী সপ্তাহে আসতে চান তবেই লিখবেন RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন এবং পাঠিয়ে দিবেন যে নাম্বারটায়, সেই নাম্বারটা হচ্ছে 6969। ইন দ্য মিনটাইম যেটা করব, ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা, বিরতির ওপর আবারও ফিরছি আপনাকে সাথে নিয়ে, চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ ঝাল জানা। ওয়েলকাম ব্যাক, চলছে ভূত স্টুডিও। আর ভূত স্টুডিও মানে ব্রট টু বাই প্রাণ ঝালচানা চর্চা, প্রাণে সাহস যোগায়। সো প্রাণে সাহস নিয়ে আছি আমরা এবং প্রাণের সাহস নিয়ে থাকবো রাত একটা পর্যন্ত। এভাবে করে বেশ কিছু ঘটনা আমরা শুনবো এবং ভূতুরে সেই ঘটনাগুলো বা ব্যাখ্যাহীন প্রশ্নের সেই ঘটনাগুলো উত্তর খোঁজার চেষ্টা করবো। জানি না উত্তরটা খুঁজে পাবো কিনা। চলছে এভাবে করে ভূত স্টুডিও আর চলবে রাত একটা পর্যন্ত। এখন যেটা করবো, আরো একজন গেস্ট রয়েছেন আজকে সেকেন্ড পার্টের গেস্ট রবার্ট। সো রবার্টের কাছে আমরা যাব, তার জীবনে ঘটে যাওয়া প্রথম ঘটনাটা শুনবো আমরা, যেটা তিনি বলছিলেন যে 2018 একদম শুরুতে তার জীবনে একটা ঘটনা ঘটে গেছে। সো রবার্ট, সেই ঘটনাটা শুনছি আমরা।
ধন্যবাদ জানাই বুথ স্টুডিওকে আমাকে এখানে পারফর্ম করার জন্য বা বলার জন্য, বলতে দেওয়ার জন্য। এটা আমার লাইফে ফার্স্ট, আমি আগে শুনতাম আপনাদের। ফার্স্টলি শোনা হয় আমাদের মণিভাই, তখন যখন বাণিজ্য মেলায় তখন একটা শো করে, তারপর থেকে আমার এই প্রচন্ড পর্যন্ত এটা শোনার জন্য আগ্রহ। আর আমি মিস করি না যদি কখনো এটা, তাও যদি একটা মিস হয়ে যায় কাজের ফাঁকে, এখনো জব করি। আমার আমার লাইফের যে হিস্টোরিটা সেটা হলো আমার এক ফ্রেন্ডের একদম লাইভ দেখা। আমার এটা খুব শক করে, একটা বলতে গেলে অলৌকিক, মানে আমি আগে ভূত বিশ্বাস করতাম না, যখন এটাকে রিয়েল লাইফে দেখি তখন আমার মনে একটা ভূতের যে না, আমাদের মধ্যে যে ভূত আছে সেটা আমরা বিশ্বাস করছি, আমি বিশ্বাস করছি এখন রিয়েলিটি সেটা। আমি আমার ফ্রেন্ডের, আমি গাজীপুর, আমার বাড়ি হলো গাজীপুর, আমি ঢাকা থাকি এখন মিরপুরে, গাজীপুর কালীগঞ্জ মঠবাড়ি মিশন এরিয়ার মধ্যেই আমার এই কাহিনিটা হয়েছে। এটা হলো আমার, আমাদের এলাকায় একটা বিশাল গাব গাছ ছিল, এই গাব গাছকে নিয়ে এই কাহিনিটা। এটা প্রায় ৪০ বছরের উপরতে হবে গাছটা, আমি আমার দাদুর কাছে শুনেছি যে গাছটা অনেক আগের, কত বছরটা আমি রিয়েলাইজ, 40 বছরের উপর হবে, আমি এটা শিওর। হ্যাঁ, গাছটাকে নিয়ে জানি, এটা আমার এক কাকা ছিল পাশেই তার বাড়ি, কাকা সে জমিটা ক্রয় করার পরে এই গাছটা বিশাল মোটা, প্রচন্ড গাব ধরত। এই গাছে আগেও অনেক কিছু হয়েছে, সেটা অনেকে সবাই বলে গ্রামে যে এই গাছে অনেক কিছু আছে বা কিছু আছে। তাই এর বলছে যে কখনো এই গাব গাছটা যেন কেউ না কাটে, না কাটার জন্য নির্দেশ দেওয়া ছিল। সে কাকা কি মনে করে যেন সে চিন্তা করলাম যে গাব গাছটা কেটে ফেলি। তারপরে সে ও যাবা কবিরাজ যাতে কিছু নিয়ে আসছিল বা হ্যাঁ, তারপরে কিছু করে বা কি করে সে গাছটা কেন কাটলো, কি কারণে কাটলো, বলা না বলা হয়েছিল যেন না কাটে গাছটা কখনো, সে তারপরে গাছটা কেটে ফেলার পরেই এই কাহিনীটা। আমার এই বন্ধু একদিন গরমের দিনে সে বাইরে আসলো আর কি, ঘুরতে ছিল, সেরকম প্রচন্ড সামনে গরমের দিনে কারেন্ট ঘন ঘন চলে যায় আমাদের এলাকায়, তখন এত কারেন্টের এত প্রভাব ছিল না। তো কারেন্ট যাওয়ার পরে সে বাইরে এসে সিগারেট খেতো লুকাই লুকাইয়া, বাড়িতে সিগারেট খেতে পারতো না, তাই সে বাইরে সিগারেট পলাই বলে লুকাই দূরে সিগারেট খাইতো। ওই গাব গাছটা যেখানে ছিল সে সেখানে দাঁড়িয়ে দিয়ে সিগারেটটা খাইছে, কারণ গাছ এখন নাই পরিষ্কার, সেজন্য সে এখানে এসে নীলবিল মনে করলো, তাই এখানে সিগারেট খাচ্ছে। খাওয়ার এক মুহূর্তে তার মধ্যে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়ে গেল, সে বুঝতে পারলো না তার মধ্যে কি, হঠাৎ করে তার উপরে কিছু ভর করলো এরকম জাতীয়। তারপরে সে কোনো রকম করে তার বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পরে তার বিছানায় দেখে যে একটা স্ত্রী, তার স্ত্রী, কিন্তু সে বলে যে আমার বিছানায় কে, এটা আপনি কে, এখানে কি করছেন, স্বাভাবিক সবার মনে প্রশ্ন জাগতে পারে যে আপনি কে এখানে। সে গিয়ে বলতেছে তার ওয়াইফ কি কথা বলতেছে, সে অসম্ভব ধরনের ওয়াইফ বলল এটা তুমি কি বলছো, বা এটা আমি গ্রামের ভাষায় অন্যভাবে বলেছি, সে তার ভাষায় নিয়ে বলছে, আমি আমার ভাষায় বলতেছি, যে অনেকে করতে পারে, সে বলতেছে যে আপনি কে এখানে বসে আমার শুয়ে আমার বিছানায় শুয়ে রয়েছেন। তার মা আন বউ চিৎকার করে, তুমি এটা কি বলতেছো, আমার বিছানায় আমি শুনলো, তুমি আমার কি বলো, এটা এরকম উল্টা পাল্টা। তখন মারা ডাক দিল, মা আসলো যে মা দেখো আপনার ছেলে এটা কি বলতেছে, আমাকে কি চিন্তা করতেছে না, এখন কি হলো, সে অবাক হয়ে গেল। তা অনেক রাত্রে হট্টগণ্ডগোল রুমের ভিতরে, তার মা চিৎকার চাচামেচি, এই তুই এটা কি বলতেছিস, সে তারপর বলতেছে আমার ঘরে কে, এটা কি, এটাকে আমি চিনি না। যাক, তারপরে সকালে রাত্রেবেলা প্রচন্ড রাঙারাঙি করে মার দূর করে ঘরে যাওয়া, কাজ টাজ ছিল ভেঙে ফেলছে, চিৎকার করে মানে সব ভেঙে ফেলতেছে যে আমার ঘরে অন্য কেউ থাকতে পারবো না আমি ছাড়া। যাক, শেষ হলো রাত্রে কোনো রকম, রাত্রে অনেক করে রাত্রে তাকে শান্ত করে শোয়াই ফেললো। সকালবেলা উঠে তাকে যে বুঝলো যে না কি হঠাৎ করে তার এরকম প্রভাব কি হলো কি না কি, তারা কবিরাজ ডাকলো বা এরকম উদাহরণ কিছু ডাকলো। সে তখন বললো যে আমার ছেলে কি হয়েছে হঠাৎ করে বুঝতে পারতেছি না, রাত্রে এসে অনেক উৎপোট করছে, এখন কি করা যায় কি। তখন কবিরাজ তাকে কিছু একটা দিল, পানি পড়াটা দিল, না ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তা আমার মনে করছে যে হ্যাঁ কবিরাজ যখন দিছে এটা তাহলে ঠিক হয়ে যাবে, যাক দিয়ে চলে গেল। পরে যাক সুন্দর চলতেছে, একদিন গেল, পরের দিন তার বাড়ি থেকে মাছ নিয়ে আসছে, তার বাবা বাজার থেকে মাছ নিয়ে আসছে। এখন মাছ দেখে তার খিদা লাগছে, সে যার উপর তার উপর যে ভৌতিক জিনিস আজর করছে তারে সে তার খিদা লাগছে। তারপর আবার আজর করার পরে সে মাছ খাবে, এখন আমাকে মাছ দাও মা, আমাকে মাছ দাও, মাছ খাবো। মা বলতেছে রান্না করি পরে খা, এখন মাছ কি কাঁচা মাছ তুই খাবি, তুই ভূত নাকি, কাঁচা মাছ কি ভূতেরা মাছ খায়, কাঁচা মাছ তুই ভূত, মা মাছ খাবো, চিৎকার করে মাছ দেও, মাছ দে বা এরকম একটা বলছে। তো মাছ মা দেয় নাই, তো জোর করে একটা মাছ নিয়ে সে খাওয়া শুরু করে, নিয়ে মাছ নিয়ে দৌড় দিছে, মানে তা মা তো খাইতে দেবে না, মাছ মাছ নিয়ে সে দৌড় দিয়ে নিয়ে অন্য জায়গায় গিয়ে খেয়ে আসছে। মা এটা নিয়ে মানে এটা মা চিন্তায় পড়ে গেছে যে আমার ছেলে কি করতেছে এটা, মাও খুব টেনশনে আছে, গ্রামের ছেলে। তারপরে তাকে অনেক কষ্টে লোকজন দিয়ে বলেছে এই ওকে ধর, ওকে ধর, ও মাছ নিয়ে গেছে কাঁচা মাছ কি করবে। তো সব অনেক লোক আসছে, লোক আসার পরে তাকে ধরছে, তারে 20 জন লোক, আমাদের ইয়াং জেনারেশন সবাই তাকে খুব পছন্দ করে, সে খুব ভালো খেলাধুলা করে, তাকে 20 জন ছেলে পেলে ধরে রাখতে পারতেছে,
প্রচন্ড
শক্তি, এটা অসম্ভব ধরনের। আমরা ইনজিন অনেকের রক্ত রক্ত হয়ে পড়ে গেছে, অনেকে ইনজিন মানে এত ব্যথা পাইছে মানুষ, তাকে ধরতে গিয়া করতে গিয়া তাকে পা বাঁধছে, বাঁধতে পারলো পরে পা বাঁধা কোন রকম অনেক কষ্টে জোর করে তারে বাঁধে রাখছে। বাঁধা রাখার পরে তাকে ঘরে আটকায় রাখছে, আটকানোর পরে তার উৎপাদ আরো বেশি, আমাকে ছাড় আমি বাইরে যাব। তারা বলতেছে তুই বন্দি থাক, তোকে তুই তখন অসুস্থ, তুই পরে সুস্থ হলে তুই পরে দিস, মানবে না সে ওখানে দরজা মরজা ভেঙে লইতে, মানে চাই যেন সে দরজা ভেঙে ফেলি, এরকম অবস্থা। তা অনেক কষ্টে শান্ত অন্তর রাখার পর আবার সেই কবিরাজকে ওজাকে ডাক দিল। তখন ওজা সে একটা কি করলো না করলো, সে বললো যে আমাকে একটা রুম দেন, আমি রুম খুঁজব, ওকে ওই যে রুমে ওর পাশের রুমে গিয়ে বসে একটি করলো। কি করছে জানি না কবিরাজ বা ওই ওজা গিয়ে ছিল, সে পরে যাক কিছুক্ষণ পরে সে বললো আমি এরকম কি জানি ওরা বলে যে ভারে বসে নাকি বসে, ও নিয়ে আসলো, আর নিয়ে বসার পরে যে ওকে কিছু একটা মেয়েলি একটা বুথ ওর উপরে আজর করছে বা নজর দিছে, এরকম মেয়েলি একটা বুথ, সে বলতেছে নাকি তাকে বিয়ে করবে, তাকে পছন্দ হয়েছে। মেয়েলি হলো এটা ওই গাব গাছে, কিন্তু ওই মেয়েটা আগে জিরাইতো বসে বসে এখানে, মেনলি ওই গাব গাছটা, গাব গাছে সে আইসা ওই জিরাইতো, এখন গাব গাছটা নাই, তখন তাকে ওই জায়গায় পাইছে ওই সময় বেলায় দুপুরের টাইমে এরকম পাইছে যে তাকে, হ্যাঁ ওই সময় তাকে নজরবন্দি করে ফেলছে, মিললে ছিল নজরবন্দি করার ফলে তাকে বিয়ে করবে, এখন তো উপায় নাই তাকে বিয়ে করবে, তাকে নিয়ে যাবে, বিয়ে করে তাকে নিয়ে চলে যাবে এখান থেকে। এখন মা বাবা তো খুব টেনশন করে গেছে যে কি বলে এটা, পরে ওরা সবার সামনে নিয়ে আসলো, নিয়ে এসে বললো যে তুই কি চাস, এভাবে বললো যে তুই, কবিরাজ বললো তারা নিজের ভাষায় যে তুই কি চাস, তোর উপরে কেন নজর করছিস আর নজর দিছিস, মানে আমার ওর পছন্দ হয়েছে আমি ওকে বিয়ে করবো, বিয়ে করে ওকে নিয়ে চলে যাব। এখন তাকে সেই রাত্রে কবিরাজ তাকে আর কিছু দিল, কবজ জাতীয় কিছু একটা তাবিজ টাবিজ কিছু দিল যে পরে এরকম হলো। সে বলতেছে তোর তাবিজ টাবিজ কাজ হবে না, আমি ওকে নিয়েই যাব, ওকে বিয়ে করে ওকে নিয়েই যাব। এখন সে বাড়িতে খুব টেনশন কি বলে এটা না বলে, পরে যাই হোক কোন রকম ওই দিনটা শান্ত ছিল। পরের দিন সে যে আমার বন্ধুটা ও ভালো করে গাছে উঠতে পারতো না, যে লোক গাছে উঠতে পারতো না সে তার টিনের চালে উঠে গেছে, ওই পরের দিন সকালে টিনের চালে উঠে বলতেছে আমার খিদা লাগছে আমাকে খাবার দে, খিদা লাগছে। সে বলতেছে যে কি করে টিনের চালে উঠলে কি খাবার দেওয়া যায় নাকি, আমার একটা ছাগল খাবো, ছাগল দে। এটা কিন্তু একদম বাস্তব রিয়েলিটি যে অনেকে হয়তো ইমেজিন করতে পারে যে একজন সুস্থ মানুষ কিভাবে বলে যেতে সে ছাগল খাবে। এখন ছাগল তার মা বাবা কয়, আমি এখন তোকে কোথা থেকে ছাগল এনে দেব, বেশ মানে একটা অবাস্তব, তারপর লোকজন সবাই লোকজন আস্তে আস্তে মানুষ তার বাড়ির দিকে আসা যাওয়া করতেছে, তার ছেলের কি হয়েছে রে, বুদ্ধি দর্শনে কি তোর ছেলের, বিভিন্ন ধরনের তার মা বাবাকে অনেক রকম অনেক কথা শুনতে হইতেছে, তোর ছেলের উপর বুড়ন আজর করছে, তোর বাড়ির সীমানা আসা যাইব না এমন সেমন, তার ফ্যামিলিগতভাবে সে তার ফ্যামিলি খুব টর্চার হইল আর কি, এরকমভাবে যে তোর ছেলেকে বুদ্ধি ধরছে এরকম এরকম। গ্রাম অঞ্চলের মানুষ একটু অন্যরকমই থাকে, যে নেগেটিভ মাইন্ডে বেশি নেয় পজিটিভ থেকে। হ্যাঁ, যাক সেভাবে চলতেছে, সে ছাড়ে না, পরের দিন আবারও একই রকম, সে বাড়ির ঘরের সব কিছু ভেঙে ফেলে, তার বউ তার ঘরে ঢুকলেই হট্টগোল সৃষ্টি করে, তো বউ যখন ঘরে ঢুকে তখনই হট্টগোল সৃষ্টি হয়েছে, কারণ সে আরেকটা মেয়েকে তার রুমে দেখতে পারবে না, কেন সে অন্য একটা মেয়ে তার ঘরে কেন ঢুকবে। এটা হলো তাকে অনেক রকম টর্চার করা হয়েছে, মেয়ের উপর টর্চার করা হয়েছে, তুই আমার ঘরে ঢুকলি কেন, মেয়েকে মারধর করে প্রায় অসম্ভব ধরনের। এখন পরের ঘরে মেয়ে তার বউ হয়ে আসছে, এখন তার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছে, আমার মেয়েকে এভাবে তোর ছেলে মারতেছে, শ্বশুর দিয়াইকে বলতেছে, বেশ একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে গেছে বাড়িতে। আমরাও প্রায় চেষ্টা করতেছিলাম যে সে সুস্থ হোক, কিভাবে তাকে করা যায়, তাকে অনেকে পরামর্শ দিল ভালো কিছু ডাক্তার দেখাও বা কবিরাজ দেখাও। পরে আরেকজনকে এভাবে আনা হয়েছে বাড়িতে, কবিরাজকে আনা হলো, সে বলতেছে যে কবিরাজ তাকে পরে কি করলো, আরেকদিন এসে বললো কবিরাজ তাকে বিভিন্ন রকমের কি বলে একটা শুকনা মরিচ টুরিস কি ঝাড়ু পেটা করলো, সে প্রচন্ড চিৎকার টিৎকার করছে, পাটা ভান্দা ছিল ওই সময়, পা ভাইন্দা নিছে যে দৌড়াইতে না পারে, কবিরাজ তারা কি ঝাড়ু পেটা করছে প্রচন্ড ই করছে, নিম পাতা টিম পাতা আর কি কি জানি এগুলো দিয়ে এগুলো তারা ঝাড়ফুঁক করলো। তারপরে সে একটা রুমে গেলো, বললো যে আমি আমি একা রুমে দেবো, আমি এটা জন্য একটা কি করলো না করলাম যাই না, একা রুমে একটা চলে গেল। চলে যাওয়ার পরে সে কিছুক্ষণ পরে আসে, একটা তার হাতে বাম হাতে একটা তাবিজ পরাই দিল, তাবিজ বাঁধে দিল, তাবিজ বাঁধার পরে সে প্রচন্ড রাগ হয়েছে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি আমাকে তুই এভাবে করতেছ, কবিরাজ বলতেছে তুই আমার ছাড়, আমি আমি আমার বিয়ে করে নিয়ে চলে যাবো, বিবেশ হট্টগোল সৃষ্টি হয়েছে। কবিরাজ বলতেছে তুই আমাকে ছাড়বি না, তোকে বোতলে বন্দি করে রাখবো, এরকম একটা কিছু বলছে যে বন্দি করে রাখবো তোকে, তুই আর ছাইরা যাবি না, বন্দি করে রাখবো তোকে। সে বলতেছে না আমি ওর বিয়ে করে আমার দেশে নিয়ে চলে যাবো, আমি আর থাকবো না জায়গা নিয়ে। ওরা বলতেছে তুই কি চাস, তুই এর বদলে অন্য কিছু চাস। সে বলতেছে না আমি ওরই বিয়ে করব, ওরই বিয়ে করবো, ওর বিয়ে ওকে ছাড়া আমি যাবো না জায়গা থেকে। বলিস তোর তোকে ভালো করে বলতেছি আরেকবার, তুই চিন্তা করে দেখ। পরে কবিরাজ আরো কিছু টেকনিক্যালি খাড়াইলো, কিছু হচ্ছে ঝাড়ফু করলো, তাতে করে চিৎকার চেঁচামেচি করলো, প্লাস লাস্টে এক সময় রাজি হলো না আমাকে একটা ছাগল দিতে হবে, ছাগল দিয়ে আমি ছাগল খাই চলে যাব। পরে আর কি ছাগল দিতে চাইলো না প্রথমে, তুই এখন যাবি না তোরা বোতলে বন্দি করে, প্রথমে ছাগল দিতে চায় না। পরে ওর মা বাবারা বলতেছে যে না আমার যদি একটা ছাগল চাই তো সমস্যা কি, আমার ছেলেকে যদি ও ছেড়ে দেয় তাতে কোনো সমস্যা নেই আমাদের, একটা ছাগল চাইতেছে ছাগল দিয়ে দেব। কবিরাজরা বলতেছে তা ঠিক আছে আমি ছাগল, তাহলে ছাগলের ব্যবস্থা করেন, আর ছাগল খাই কিন্তু তোকে জেলে যেতে হবে, আর তুই এই আমাদের এই অত্র এলাকায় আর কখনো আসতে পারবি না, এটা একটা প্লাস পয়েন্ট, যে এই অত্র এলাকায় তোকে যদি আর কখনো দেখি তাহলে তোরে বন্দি করে রেখেছে। সে বলতেছে যে না আমি আর আসবো না, আমি আমার জায়গায় চলে যাবো। তখন তাকে আরেকটা তাবিজ বন্ধ হলো তার শরীরে, তখন সে বিভিন্ন ধরনের এফেক্ট করলো, তাকে ওই ছাগলটা ওখানে ছাগলটা বেঁধে রাখা হয়েছিল পাশে, তখন আরেকটা তাবিজ দিছে তাকে, তাবিজ দেওয়ার পরে সে শরীরে প্রচন্ড ধরনের ঝাঁকি, যেরকম মানুষের একটা শক্তি যত ধরনের শক্তি আছে শক্তি প্রয়োগ করে তাকে মানে ছাইরা দিল ওরকম, তখন সে প্রায় অজ্ঞান হয়েছিল আমার বন্ধুটা, অজ্ঞান হওয়ার অবস্থায় প্রায় তাই প্রায় এক দেড় ঘন্টা ফুস জ্ঞান বলতে কিছুই ছিল না, সে বলতে পারে না কি হয়েছে তার, প্রায় এক ঘন্টা পরে তাকে পানি টেনে দিয়ে একটু সুস্থ জ্ঞান আসার পরে সে এখন একটু সুস্থ হয়েছে, যে তাহা তার শরীর থেকে কিছু ছিল সে চলে গেছে। আর ছাগলটা যে পাশে বাঁধা ছিল মানুষের লক্ষ্য কিন্তু ওদিকে ছিল না, যে ছাগলটা দিছে ছাগলটা চাইলো, ও ছাগলটার দিকে কেউ লক্ষ্য ছিল, ছাগলটা একটু পরে দেখে ছাগলটা নাই, আর
নাই ওখানে
ছাগলে নাই,
কোন শব্দ শুনে
কেউ নাই, মানুষ তখন ওর দিকে লক্ষ্য ছিল যে যে ও সুস্থ হচ্ছে কিনা বা কি, ছাগলটা যে পাশে বাঁধা ছিল মানে কেউরই কোনো লজিক নাই যে ও ছাগলটা এখান থেকে কে নিয়ে গেল বা কিছুই, ও ও নিয়ে চলে গেছে। হ্যাঁ, চলে যাওয়ার পরে প্রায় ও অসুস্থ ছিল প্রায় এক মাসের মতো, একদম ওর যে মাঝে মধ্যে ও বাড়িতে থাকতো না বলে দুই তিন দিনের মতো উধা হয়ে যেত, আবার আসতো প্রায় এরকম প্রায় দুই তিন মাস, মানে ওর সুস্থ হতে অনেক সময় লাগছে। এটা কিন্তু আমার, ও এখন দেশে নাই, হয়তো বাইরে গেছে, তিনি রিসেন্টলি এক মাস আগে বাইরে চলে গেছে, কিন্তু সুস্থ হইতে তো তোর প্রায় দুই তিন মাস সময় লাগছে, তার মধ্যে ওটাই ই ছিল। আমার কাছে এটাই মনে হচ্ছে, আমি আগে বিশ্বাস করতাম না যে ভৌতিক কিছু আছে, সবার কাছে গল্প শুনতাম, বাবার কাছে শুনতাম, আমাদের বাড়িতে অনেক হিস্টোরি আছে, তাও শুনছি বাড়ির অনেক হিস্টোরিটা
ব্যাপারগুলো যখন হয় যে সোলটা ভর করে বা যে জিন যেটাই বলি না কেন, সেটা যখন ছেড়ে চলে যায় এরপর আসলে যিনি ভিকটিম তার খুব একটা কিছু মনে থাকে না, সে তার সাথে কি কি ঘটে গেছে বা কি কি হয়েছে কিছুই তার মনে থাকে না, হয়তো বা ছোট্ট একটা ঘটনা মনে থাকে, সে কিছু একটা করছিল অন দ্যাট টাইম তার উপর ভর করে, তো এরপর থেকে আসলে সে কিছু মনে রাখতে পারে না। এই ব্যাপারটা আসলে বেশ অদ্ভুত, এই ব্যাপারটা আসলেই বেশ অন্যরকম, এবং অনেকেই কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আমরা ফেস করি, এবং ভূত স্টুডিওতে আমরা অসংখ্যবার এই ধরনের ঘটনাগুলো আমরা প্রচার করেছি যে একটা মানুষ, সাধারণ একটা মানুষকে অস্বাভাবিক কোনো কিছু যেটা বলে যে ধরা বা আসর করা, তারপর আসলে তার শক্তিটা দেখা যায় যে একজন মানুষের শক্তিটা 30 জন মানুষের শক্তি একজন মানুষের মানে শরীরে চলে আসে মাঝে মাঝে এমনটা মনে হয়। তো এই ধরনের ঘটনাগুলো কেমন লাগছে আপনার সেই মন্তব্যটাও আমরা চাই। মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, যাবার পর আপনাকে লিখতে হবে JFM স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন, তারপর কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 নম্বরে। এবং ফেসবুকে চলছে একই সাথে অডিও লাইভ, তো সেই লাইভের থ্রুতে আপনি যেটা করতে পারবেন, মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, যাওয়ার পর JFM স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর পাঠিয়ে দেবেন 6969 নম্বরে। আর লাইভ চলাকালীন সময় আপনি আমাকে কমেন্ট করতে পারেন এবং সেই কমেন্টটা ডেফিনেটলি আমরা পড়ব। এবং ফেসবুকের পাশাপাশি এই মুহূর্তে শান্তা বলছেন তিনি আছেন আমাদের সাথে, আর ঘটনাগুলো বেশ ভয় লাগছে। রাকিন বলছেন উত্তরে থেকে, অ্যালো ইন দ্য জিম, আপনি এখন এই মুহূর্তে জিমে কি করেন? রাত প্রায় অলমোস্ট হচ্ছে 12:30, প্রায় 12:21, আপনি এখন জিমে কি করেন সেটা আপনি বলেন। যা আবু তাহসিন তিনি বলছেন তিনি আছেন আমাদের সাথে, একজন স্টুডেন্ট গাজীপুর থেকে আছেন হেনা, আর এদিকে আরো অনেকেই রয়েছেন। মুনিয়া বলছেন নারায়ণগঞ্জ থেকে, অপূর্ব বেশ আচ্ছা ভালো লাগছে, আমার মাকে নিয়ে শুনছি, আর আমার বেস্ট ফ্রেন্ড আছে সানির আজকে বার্থডে, ওকে সো হ্যালো হ্যাপি বার্থডে। আর এদিকে দেখতে পাচ্ছি রাইসার আম্মু, ওকে তিনি এসএমএস পাঠিয়েছেন নন্দীপাড়া থেকে, বলছি স্টোরিগুলো বেশ ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে এবং আপনার মেয়ে রাইসাকে অনেক অনেক ধন্যবাদ। জাহান বলছেন মিরপুর থেকে, তিনি আছেন ক্লাস সিক্সে পড়েন এবং খুবই এক্সাইটেড ভূত স্টুডিওর জন্য। রাইট, সাদমান বলছেন ভূত স্টুডিওর সাথে আছেন তিনি, এবং শায়ান বলছেন পল্লবী থেকে, আজকের ঘটনাগুলো বেশ ভয় লাগছে। আর জাহানের পাশাপাশি এই মুহূর্তে আচ্ছা মৌনতা, ওকে থ্যাংক ইউ। আর মুসান, আচ্ছা মুসান ঢাকা থেকে বলছেন ভালো লাগছে, অ্যান্ড থ্যাংকস ফর শেয়ারিং। আশিকুর বলছেন ভয় লাগছে, অ্যান্ড রিজন বলছেন মিরপুর থেকে তারও বেশ ভয় লাগছে। শামীম কেরানীগঞ্জ থেকে আছেন, বাদল রয়েছেন সদরঘাট থেকে আমাদের সাথে, তার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে তিনি শুনছেন। অলরাইট, তো ঝটপট করে মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, যাবার পর আপনাকে লিখতে হবে RBS যদি আগামী পর্বে আপনি আসতে চান, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন, তারপর আপনার প্রফেশন, এবং পাঠাবেন 6969 নম্বরে। আবার বলছি RBS, তারপর নাম, তারপর লোকেশন, প্রফেশন, এবং পাঠাবেন যে নাম্বারটায়, সেই নাম্বারটা হচ্ছে 6969। আবারও এই মুহূর্তে আমরা যাব মনি ভাইয়ের কাছে, তার সেকেন্ড ঘটনাটা শুনছি আমরা।
ধন্যবাদ অপূর্ব ভাই, ঘটনাটা যার সাথে ঘটেছিল সে একজন এক্স ডোম, তা নাম প্রকাশের করার অনুমতি আমাকে উনি দেয়নি, তারপর ঘটনাটা একটু উইয়ার টাইপের, বিশ্বাস কিংবা অবিশ্বাস করাটা লিসেনারদের উপর ছেড়ে দিলাম। ঘটনাটা এরকম ছিল যে উনি যখন ডোমের কাজ করতো তখন উনি সহকারী ডোম ছিল, পুরোপুরি ছিল না। তা অ্যাকচুয়ালি যারা মেডিকেল রিলেটেড জব করে কিংবা ডক্টর তারা কিন্তু জানে যে ডোমের কাজগুলো অ্যাকচুয়ালি কিন্তু সকালের দিকেই হয়, মানে মাগরিবের পরে খুব কমই কাটাছেড়া হয়। তা একবার ওনার যে মেডিকেল কলেজের ডোম ছিল, আমি নামটা বলতেছি না, রিনাউন, খুব রিনাউন, তা ওইখানে তিনটা ডেড বডি, মানে এক ফ্যামিলি মেম্বার, তিনজন ফ্যামিলি মেম্বার একসাথে বিষ খেয়ে মারা গেছে। খুবই খারাপ, বিষ খেয়ে মারা গেছে কীটনাশক। তো এই ডেড বডি গুলা দেওয়া হয়েছে, তো ওনাকে বললো যে এগুলা রিয়া করার জন্য আর কি, কাটা ছাড়ার যে কাজগুলো করা হয় অটোপসি করার জন্য প্রফেসরের ইয়াতে। এখন উনি যে কোনো কারণে ওনার পারিবারিক কিছু সমস্যা ছিল, তো এই কজে উনি খুব মানে দিনে এগুলো যে স্যার আমি পারবো না, অমুককে দেন আজকে, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি প্লিজ আমি পারবো না। তো খুব ফোর্সফুলি তাকে মানে কাজটা করানো, কারণ কজ সেদিন আরো বেশ কিছু ডেড বডি ছিল যে একা মানে রিকভার করার মতো ক্ষমতাও ছিল না মেডিকেল কজে। তো এক সময় সে বাধ্য হয়ে রাজি হয়েছে, তো তার পোর্শনে সে ডেড বডি গুলো নিয়ে গেল। তিনজনের বিষ খাওয়া অবস্থা, তো পুরো শরীর নীল হয়ে গেছে। তো সে বিক্ষিপ্তভাবে মানে কাজগুলো সে খুব মানে একটা ডেড বডির সাথে যে আচরণ করা উচিত, আসলে সে মৃত মানুষের সাথে উপর তো কারো রাগ থাকা উচিত নয়, সে যেভাবে মারা যায় এটা সে আল্লাহর কাছে হিসাব দিবে। কিন্তু সে খুব মিসবিহেভ, সে আমাকে বলছে যে আমি খুব মিসবিহেভ করছি ডেড বডির সাথে, মানে একরকম চর থাপ্পড় মারছি, লাঠি দিছি, এরকম করছে আর কি। করার পরে যেটা সে তার কাজ সে কমপ্লিট করার পরে সে যখন রিপোর্টের প্রফেসর দিছে ডক্টরের কাছে, তারপর থেকে সে ফিল করতেছে যে তার দুই সাথে যে শোল্ডার এবং হিপ জয়েন্টের মধ্যে মানে খুব পেইন হইতেছে, যেটা কিনা এক কথা অসম্ভব। সে খুব স্বাস্থ্যবান এবং খুব বলিষ্ঠ একটা লোক ছিল একজন, হ্যাঁ, এটা হঠাৎ করে এনি কজ ছাড়া কোনো ধরনের এই ধরনের পেইন তার হওয়ার কথাই না। আর ওই ভদ্রলোক কোনো ধরনের নেশা কিংবা কোনো ইভেন সিগারেটও খেত না। ডোমের ভিতরে কিন্তু খুব বিরল রেকর্ড যে কোনো ধরনের মানে সিগারেট টিকেট খায় না, এ ধরনের কোনো কিছু না। তো উনি খুব একটু অবাক হলো যে আমার পা লিগামেন্টে টান লাগতেছে, শোল্ডারে কেউ চাপ দিয়ে দেখতেছে, হ্যাঁ, পায়ের দুই নিচের যে অংশগুলো এখানে খুব ফোর্স করে কেউ চাপ দিচ্ছে। তো এই অবস্থায় সে বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে এই দুপুরের দিকে সে গোসল টোসল করে ঘুমাইছে। ঘুমানোর পরে ক্লান্ত ছিল এবং তার ওয়াইফও ছিল না, একটু বললাম একটা পারিবারিক সমস্যার কারণে রাগ ছিল তার। তো উনি উনি একটা ওই সাবলেট থাকে না, সাবলেট বাসায় থাকতো আর কি, দোতলায় তা থাকতো। তো ওনার ওয়াইফ যেহেতু ছিল না, তো উনি একাই হয়ে পড়ছে। তো সন্ধ্যার ঠিক আগে আমাদের কথা আছে ইসলাম ধর্মে যে মাগরিবের অক্তের আজানের আগে এবং আসরের শেষ সময়টুকু, সময়টা খুব মারাত্মক। এটা লিসেনারদের বলছি যে এই সময়টা ঘরের ভিতরে থাকাটা খুব অত্যন্ত জরুরি, এবং যারা নামাজি তারা অবশ্যই মসজিদে চলে যাবে না, মানে পারতপক্ষে এই সময়টা বার না হওয়া ভালো। আর ওই দিনটা খুবই একটা স্পেশাল দিন ছিল, 23 আগস্ট। যারা স্পিরিচুয়াল লাইনে ঘাটাঘাটি করে তারা আমার কথাটা বুঝতে পারবে যে 23 আগস্ট খুবই একটা ভয়াবহ দিন। তো ওই ভদ্রলোক আমাকে এটা বললো যে তারিখটা আমার মনে আছে 23 আগস্ট ছিল। তা আমি ঘরে শোয়ার পরে কিছুক্ষণ পরে সে ভাইব করতেছে, ফিল করতেছে স্পষ্ট যে তার দুই পা কেউ চেপে ধরে রাখছে। প্রথমে সে চোখ খুলছে, দেখাচ্ছে কিছুই নেই। তারপর এটা কিছুক্ষণ পরে সে মানে একটু কাঁথেছে, কাত হওয়ার পরে তার হিপ জয়েন্টে মনে করেন প্রচন্ড পেন উইদাউট এনি কজ। মানে সে মানে গায়ে হাত দিয়ে দেখতেছে, মানে ঝাড়ানোর চেষ্টা করতেছে, হঠাৎ করে তার গলার ভিতরে কেউ চাপ দিয়ে ধরলো। হ্যাঁ, এটা কিন্তু মানে নিয়ার অ্যাবাউট মাগরিবের একটু পরে, যে খুব রাতটাও না, এখন সে খুব জোরে চিল্লানোর চেষ্টা করতেছে, পারতেছে না। খুব বলিষ্ঠ লোক ছিল, তো খুব ঝাটকা দিয়ে ছাড়াইছে। ছাড়ানোর পরে সে দেখতেছে কি যে তার জানলাটা, তো জানলার পাশে তো ইয়াটা, ওইখান থেকে তিনটা হাত ওই যে মানে একটা হাত তার গলায় ধরছে আর দুইটা হাত লম্বা, মানে অনেক চিকুন হাত তার দুই পায়ের কবজি, মানে আমরা থেকে বলি এটা কি বল, কবজির ভিতরে চাপ দিয়ে ধরে তাকে, মানে তাকে বিছনার থেকে উপরে উঠে নিচে ফলাইছে তিনবার। ফলানোর পরে সে মানে বিকট চিল্লাচিল্লি করার পরে তার বাড়িওয়ালা দৌড়ে আসছে ব্যাপারটা, আসে সে বাড়িওয়ালা নিজের চোখে দেখছে এটা, যে কে বা কারা, সে ফিগার গুলা দেখেনি, সে দেখতেছে তাকে মানে বিছনার থেকে উপরে উঠে বিছনার মধ্যে ফলাইছে অলরেডি, এবং সে প্রচন্ড ভাবে জখম হয়ে গেল। এই অবস্থায় আল্লাহর রহমতে লোকজন গ্যাদার হওয়ার পর জিনিসটা যেভাবে হোক জিনিসগুলো চলে গেছে। তা ওই লোকের অসুস্থতা, তখন সে হসপিটালে একটা ছুটির দরখাস্ত করলো যে আমি দেশে চলে যাবো, ছুটির দরকার স্যার, আমার এরকম সমস্যা হয়েছে অ্যাক্সিডেন্ট। ডাক্তার জিনিসটা ডাক্তাররা তো এগুলো বিশ্বাস করতে চায় না, যদিও তারা অনেক সময় এগুলোর ভিক্টিম নিজেও হয়। তাও দিয়ে দিল ছুটিটা, দেওয়ার পরে তার দেশের বাড়ি বরিশালের একটা অঞ্চলে, এই সম্ভবত উদিরপুর ওইদিকে অঞ্চলে। তা অবভিয়াসলি লঞ্চেই সে যাতায়াত করত। তা লঞ্চে ওঠার পরে সে আমাকে বললো যে আমি খুব পেইন ফিল করতেছিলাম, এই জন্য আমি ডেকে হাঁটাহাঁটি করতেছিলাম, হ্যাঁ, ওই ব্যথা অবস্থায় হাঁটাহাঁটি করতেছি, তো এক কোনা যে আমি সিগারেট খাবো এই চিন্তা করতেছি। সে কিন্তু সিগারেট খাইতো না, এখন পেনের থেকে বাঁচার জন্য মানে সে একটা সিগারেট হাতে ধরাইছে আর কি, টানতেছেও না, হাতে রাখছে। এখন দেখা যে লঞ্চের ডেকের যে স্টারবোর্ড সাইড আছে, স্টারবোর্ড সাইডে তিনজন মানুষ বসে বসে মানে কাঁদতেছে, খুব মানে খুব করুণ ভাবে কাঁদতেছে, যেটা তার অস্বাভাবিক। এই সাইডে তো কেউ থাকে না। আমি উঠে আসছি, সে সিগারেটটা করছে কি ফেলে দিছে, সিগারেট খায় না। সে সামনে যেয়ে দেখে কি যে আপনারা এখানে কি করতেছেন, এখান থেকে তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, কারণ লঞ্চ তখন নদীতে প্রচুর পানি ছিল এবং ঢেউয়ের ইয়াটাও কারেন্ট খুব বেশি ছিল। হ্যাঁ, তো আপনারা তো পুরো যাবেন। এই কথা বলার সাথে সাথে ওরা বুঝছে কি ঘাটটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, মানে সে একদম স্টাক হয়ে গেছে সাথে সাথে, যে ঠিক প্যাঁচা যেভাবে ঘুরে না 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘাটটা ঘুরে তার দিকে তিনজন তাকে হাসে দিচ্ছে। সে তখন মানে একদম পুরো বুঝবাম যে আল্লাহ, এই তিনজন তো ওই যে আমি যাকে মানে ডোমে মর্চুয়ারিতে কাটাছেড়া করলাম, এই তিনজন এবং রাতেবেলা যে হামলা করছিল ওই তিনজন, মানে এক দুইজনের শরীর কালো, একদম কুচকুচে কালো, আঙুলগুলো তিনটা, আর একজনের আবার পুরো হিউম্যান ফিগার পাঁচটা পাঁচটা। এই অবস্থা সে দৌড় দিছে, আসার পরে যে লঞ্চের যে আপনার ইয়া থাকে আনসার গার্ড, একজন আনসারের সাথে খুব জোরে ধাক্কা খেয়েছে, ইভেন আনসার রাইফেলে বাট লাগছে তার মুখের ভিতরে, এখন তো পড়ে গেছে। আনসার বলতেছে আপনি কি করতেছেন, কার সাথে ঝগড়া করলেন, কার সাথে কি, ভাই ভাই ওখানে জানি ওইখানে কি জানি আছে। আনসার টর্চ মানে কিছু দেখেন, তো আনসার বলতে মনে হচ্ছে আপনি কি করেন ভাই, আমি ভাই ঢাকা মানে যে কোনো একটা মেডিকেল আমি চাকরি করি ডোম, যেটাই হোক সে মানে ঠিক আছে আপনারা তো ডোম মানুষ অনেক কিছু কাজ টাজ করেন, হইতে পারে এরকম স্পুকি জিনিস, আনসাররা তো মানুষ, ওরা তো মুসলমান বিশ্বাস করে এটা জিনিসটা, তো আপনি এক কাজ করেন আপনি নিচে চলে যাবেন। নিচে চলে গেছেন, নিচে চলে যাওয়ার পরে বলল যে আপনি কোনো গ্যাদারের ভিতরে থাকবেন সবসময় যতক্ষণ আপনার টেরিটরির ভিতরে আপনি না যান। তা ওই লোকটা আবার তার মনে সে বলতেছে যে আমার মনে কে জানি বলতেছে কি যে গ্যাদারের ভিতরে না থাকে তুই নিরিবিলি পোর্ট সাইড বোর্ডে যা, ডেকেছে উপরে চলে যায়, ওখানে যায় বসে গরম গরম চা খা, পেন কমে যাবে, মন থেকে বলতেছে সে আর কি। তার সে ওই কথা মতো সে গ্যাদার থেকে বের হয়ে আবার গেছে। যাওয়ার পরে এইবার দেখে যে তিনজন লোক মানে ঠিক স্টারবোর্ড সাইডের উল্টা বসে 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 আপনার গোল হয়েছে, মানে একটা সার্কেলের ভিতরে বসে বসে মাথা এমন করছে, মানে হাইম করে না গির্জার ভিতরে, ভালো বুঝতে পারবে রবার্ট, গির্জার ভিতরে যখন হাইম করে তখন কিন্তু এক ধরনের মাথা ঝাঁকা শেক করে, তো ওই জন্য শেক করে করে মানে বিলাপ করে করে কাঁদতেছে। ভদ্রলোক দেখেছি আগায় গেছে, হটকার যখন সামনে গেছে তার ওই আবার সে করছে কি যে দুইজন লোক মানে তার গলার এই যে অ্যাডাম স্যাপেলের উপর অংশটা একজন করছে কি হাতে নিচ্ছে, এই পাশে ডানজন আর পাঁচজন, আর মধ্যে যে একজন লোক ছিল মহিলা আর কি, মানে সে তার হাতটা লোক লম্বা করে একদম তার গলার ভিতরে চাপ দিয়েছে, ধরে নিয়ে তার ডেকের মধ্যে লঞ্চের ডেকে আরেকটা আসা মারছে। আসা মারার সাথে সাথে তার পিছনের এই সাইডে মানে তার কথা অনুযায়ী 11টা স্টিচ পড়ছে ক্যাটগার্ডে, 2.5 স্টিচ পড়ছে, সে ফেইন্ট হয়ে গেছে। এখন পুরো লঞ্চের ভিতরে এটা নিয়ে তালন সৃষ্টি হয়ে গেল অলরেডি, একবার নিচে চিল্লাচিল্লি হয়েছে। পরে লোকজন আসার পরে দেখা গেল তার গায়ে মনে করেন যে সামনে যাওয়া যাচ্ছে না, এত দুর্গন্ধ, বর্ণনাতীত দুর্গন্ধ, এবং মানে পুরো গায়ে জাগা যায় স্কার্ফ এবং যতগুলো, এমন তো অনেকে বলতেছে কেউ নিজের গায়ে চুলকায় না, এরকম টাইপের কেউ এত সম্ভব করতে পারে নিজের গায়ে নিজে অসুস্থ অবস্থায়, কিন্তু এমন এমন অংশ দাগ গুলো পড়ছে সব বলতে তিন আঙ্গুল, যেটা কিনা কোনোভাবেই মানুষের পক্ষে সম্ভব না, আপনি কিছু জায়গা আছে আপনি কোনোভাবেই ওই জায়গায় হাত দিতে পারবেন না, এবং তার ওই দাগগুলো এখনো বিদ্যমান আছে, এটা সে ক্যারি করতেছে এখনো। এরপরে সে তার গ্রামের বাড়িতে যাওয়ার পরে সে একজন পায়াস পার্সনকে দেখানোর পরে সে বলছিল যে ব্যাপারটা এরকম হয়েছে যে তুমি যে ডেড বডির সাথে আচরণ করছিল সে কিভাবে মারা গেছে এটা আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পথে তার সাথে বিয়ে করার ব্যাপারেও আমাদের অনেক অ্যাটিটিউড প্রবলেম আছে, এই অ্যাটিটিউড প্রবলেমের কারণে তোমার এরকম ভোগা, তোমার সামনে আরো সমস্যা আছে, তুমি এক কাজ করো তুমি এই কাজটা ছেড়ে দাও, ইমেলেরটা তুমি এটা ছেড়ে দাও, এটা তোমার জন্য ভালো হবে, তুমি অন্য প্রফেশনে যাও, এমন যে না তুমি এটা ছাড়া অন্য কোনো কাজ জানো না। তা এই কাজের পরে উনি এখনো ছেড়ে গেছে। তবে একটা জিনিস ওনার এখন আসে যে ঠিক 23 তারিখ যখন আসে 23 সেপ্টেম্বর উনি কিন্তু ওই তিনজনকে দেখে এবং এটার ভাইব সে পায়, আর 23 তারিখ সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়। তার লিসেনারদের কেউ যদি গেস্ট থাকে তা আমার নাম্বারে ফোন করতে পারে, আমি তাদেরকে ফোন নম্বর ওই ফটো শো আমার তার ঠিকানাটা দিয়ে দেবেন।
আজকে হচ্ছে এখন 13-14 সেপ্টেম্বর, আজকে আসছে 23 সেপ্টেম্বর।
ওকে ওকে, এটাই আমার ঘটনা ছিল, সামনে একটা ভালো ঘটনা ছিল।
এনিওয়েজ, সো 23 সেপ্টেম্বর নিয়ে আরেকটা প্রথম যে ঘটনাটা আমরা শুনছিলাম এখন, সো সেই ঘটনার পর আরেকটা ঘটনা আমরা শুনবো এবং চলছে কিন্তু ভূস্টুডিও, আর ভূস্টুডিও মানে ব্রট টু ইউ বাই প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। চানাচুর আর স্পাইসি মশালার মারদাঙ্গা সব ম্যাচমেকিং না হবে হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল মুখে এনে জোশ আর প্রাণে যোগায় সাহস যার নাম হচ্ছে প্রাণ ঝাল চানাচুর যা প্রাণে সাহস যোগায়। সো প্রাণে সাহস নিয়ে আপনি থাকবেন পুরোটা সময় জুড়ে আমাদের সাথে, চলছে কিন্তু ভূত স্টুডিও এবং এরকম আরো অসংখ্য ঘটনা নিয়ে কিন্তু প্রত্যেকটা বৃহস্পতিবার অনেকেই শুনেন ভূত স্টুডিও। বাট যেটা রিকোয়েস্ট করব, চাইলে আগামী সপ্তাহে আপনিও আসতে পারেন এখানটায়, তার জন্য আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশনাল পাঠাবেন যে নাম্বারে, সেই নাম্বারটা হচ্ছে 6969। আবারও বলছি, আগামী সপ্তাহে যদি আপনি আসতে চান আপনার জীবনে ঘটে যাওয়া ভূতুরে সেসব ঘটনা, যেই ঘটনাগুলোর কোনো প্রশ্নের উত্তর আপনি এখন পর্যন্ত মেলাতে পারেন না, সেই ব্যাখ্যাহীন প্রশ্নের উত্তরগুলো খুঁজব আমরা একসাথে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 10টা থেকে 1টা পর্যন্ত উইথ দ্য শো ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ ঝাল চানাচুর যা প্রাণে সাহস যোগায়। অনেকেই আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফেসবুকে, যেহেতু চলছে অডিও লাইভ এবং সেই অডিও লাইভে অনেকেই কমেন্টস করছেন, ধন্যবাদ প্রত্যেককে যারা কমেন্ট করছেন। পিঙ্কু বলছেন তিনি আছেন আমাদের সাথে, রাহিম বলছেন খুব ভয় লাগছে প্লাস ভয়ও করছে, ভয় প্লাস ভালো লাগা এই দুটো আসলে ভূত স্টুডিওর একটা মানে একটা গুড রিলেশন ভয়ের সাথে আসলে ভয়ের। তো এভাবে চলবে, এভাবে করে পুরোটা সময় আমরা থাকব। আব্দুর রহমান বলছেন নাইস রফিউজ জামান, তিনি বলছেন তার আজকের জন্মদিন, তো শুভ জন্মদিন আপনাকে। লাকি বলছেন তিনি আছেন আর বাহরাইন থেকে সাইফুল ইসলাম তিনি জয়েন করছেন, তো প্রবাসী বন্ধুদের হচ্ছে যেটা এই মুহূর্তে বলতে চাই, ধন্যবাদ অসংখ্য আপনাদেরকে যে আপনি সবসময় আপনারা ফেসবুকের মাধ্যমে শুনেন কিংবা অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে শুনেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সুন্দামিনটে আমরা যেটা করবো, আবারও রবার্টের কাছে আমরা যাব তার পরের ঘটনাটা শোনার জন্য। সো রবার্ট, এখন কোন ঘটনাটা শুনছি আমরা?
আচ্ছা ধন্যবাদ ভাইয়া, এটা হলো আমাদের পারিবারিক, আমি যখন জন্মাইনি, এটা আমার মার কাছে শোনা এই কাহিনীটা। আমি যখন আমার বড় ভাই যখন আমার মার পেটে তখনকার কাহিনী মা আমাকে শেয়ার করছে জিনিসটা। আমাদের বাড়িতে আশেপাশে প্রচন্ড গাছগাছালি ছিল আর আমাদের বাড়িতে প্রচন্ড গরু, আমাদের মোটামুটি এক সময় বেশ ওই সময় প্রভাবশালীর মতো ছিল এলাকায়, যখন জমি জমা অনেক প্রচন্ড জমি জমা গরু ছিল। পাশে একটা মোটা তেঁতুল গাছ ছিল আমাদের বাড়িতে, এই তেঁতুল গাছটা মোটা সে ছিল। তা আমাদের মোটামুটি খ্যারের, আমরা বলি খ্যারের পাল্লা বলি, খ্যারের যেটা গুড়াও রাখে, খ্যারের পাল্লা ছিল আমাদের গরু যখন ছিল, সেজন্য প্রচন্ড ধান চাষ করত। আমার বাবা আবার ছোটকাল থেকে, আমার বাবা যখন, আমার বাবা অনেক আগে থেকেই হিন্দু বাড়িতে আসা যাওয়া ছিল, তাদের যেরকম পূজা টুজা হয় কালী পূজা দুর্গা পূজা, তা বাবা এগুলোর প্রতি খুব ইন্টারেস্টেড ছিল। বাবা এক সময় যে কালী পূজা, যেটা কালীর প্রতি একটা অন্যরকম তার ভক্ত চলে এলো, যে কোন রকম ঘান টান হলে, হিন্দু বাড়িতে গান টান হলে সে যত রাত রাত ভরে গান হইতো, তখন সে রাত ভরে গান শুনতে চলে যেত। আর মা বেশ রাগারাগি করতো যে তুমি রাত্রে কি হিন্দুদের, তুমি ওই জায়গায় কেন তুমি যাবা, তুমি একজন খ্রিস্টান লোক, তুমি কেন ওই জায়গায় যাচ্ছ। মা বেশ রাগারাগি করতো, মার কথা সে শুনতো না, সে আস্তে আস্তে কালীর প্রতি একটা ভক্ত চলে আসলো। এরকম আমার কালীর বেশ কোলো যে অনেক ক্ষমতা তার, এরকম কালীর প্রতি ভক্ত চলে আসার পরে তার মধ্যে অন্যরকম একটা আবরণ সৃষ্টি হলো বাবার উপরে, যে কালীর একটা আবরণ, অনেকে বলে যে কালীর নাকি বেশ ক্ষমতা, এটা আমাদের ফ্রেন্ড সার্কেল আমরা শুনছি আর কি, ওরা পুজো টুজো করে, এটা আমি তো ভালো জানি না। যাক বাবা ই করতো, তখন মার পেটে আমার বড় ভাই, মা একদিন শুয়ে আছে, জানলার দিকে হঠাৎ করে রাত্রে ঘুম ভেঙে গেল, জানলার দিকে তাকাইছে, হঠাৎ করে দেখা যায় কে যেন কালীর মতন সে সাত হাত নিয়ে তাকাই রয়েছে, জিবলা বাই করে, কালীর তো ওরকম প্রচন্ড বড় জিবলা, জিবলা বাই করে তাকাই রয়েছে। মা তাকায় তো কিছু বলতে পারতেছে না, হঠাৎ করে মা বাবাকে ডাকতেছে, বাবা শুনতেছে না, যেরকম মা প্রচন্ড মানে এরকম দৃশ্য, মানে কালীর, আমি জানি না আপনারা কালী দেখেছেন কিনা, কালীর কিন্তু জিবলা বড় ভারগুলো থাকে এরকম। মা দেখে পরে রাত্রে ডাকাডাই করার পরে কেউ ওঠে নাই, মানে সে হুজকে নাই কি ডাকতেছে, কিন্তু সে ডাকতেছে কিন্তু কেউ শুনতেছে না তার আওয়াজ, মার আওয়াজ কেউ শুনতেছে না। পরে রাত কোন রকম সে কিভাবে জানি সে আবার শুয়ে বললো, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে সকালবেলা তাকে অসুস্থ প্রচন্ড জ্বর, মা কিছুই বুঝতেছে না, মারে নিয়ে ডাক্তারের কাছে যাবে, কি কোনো হুঁশ নাই কারো যে কি হয়েছে, হঠাৎ করে উঠতেছে না, ডাকতেছে এত। পরে মা বেশ অসুস্থ ছিল, তারপরে যে বললো রাত্রে তোমাকে এত ডাকলাম, তুমি তো আমার কোনো কথাই শুনলা না, কিছুই করলা না। তোমার যে বললাম যে ওই হিন্দু বাড়িতে বা আশেপাশে যাও না, আমি যে কালকে যে রাত্রে যে দৃশ্যটা দেখেছি এটা একটা কালি। তখন বাবা বলতেছে হ্যাঁ বুধ এগুলো কি কিছু না, এগুলা এগুলা কোনো কাহিনী না, এগুলো এগুলো আনতেছে, এগুলো মারা বেশ বকাজোগা করছে। পরে আর কি মা শুয়ে পরের দিন জাগ্রত করলো। পরে হঠাৎ করে একদিন আমাদের খেয়ারের পাড়া কে যেন রাত দশটা বাজে বা এগারোটা বাজে, ওরকম গ্রাম অঞ্চলে দশটা বাজলে কিন্তু অনেক রাত, ওই সময় খেয়ারের পাড়া থেকে খেয়ার খুলতেছে কি যেন রাত্রের বেলা, শব্দ মানে খেয়ার খোলার শব্দ অন্যরকম, খেয়ার খুলতেছে, খেয়ার খুলে কে যেন নিয়ে যেতেছে খেয়ার খুলে। মা বলছে কি দেখো দিকে একটা খেয়ার খুলতেছে আমাদের পালা থেকে, ওর ওইটা লাইট টুট মারবে কেউ না তো। পরে হঠাৎ করে কে যেন বাইরে থেকে কান্না করতেছে, কান্নার আওয়াজ শুনতে পাইতেছে, দেখো দিকে কানতেছে, মা মাই দিতেছে, মাই খেলে একটা শুনতে পাইতেছে, বাবা শুনতে পাইতেছে না, দেখো দিকে কানতেছে বাইরে একটা বাচ্চা ছেলে কান্না শুনতে পাইতেছে, যাও তো বাইরে গিয়ে দেখো তো কি। মা বাবা তো এমনিতে একটু রাগের রাগ, প্রচন্ড রাগ বাবার, বাবা বেশ মারের ঝাড়ি ঝাড়ি দিল, কি বলো ছেলে ওরকম, মার মা বেশ মানে একটা ভয় ভয় চিন্তা, আমার কেউ বিশ্বাস করতেছে না এরকম এরকম হয়েছে আমার প্রতি,
মানে ব্যাপার স্যাপার গুলো শুধু ওনার সাথেই ঘটছে বাট অন্যান্য কেউ বুঝতে পারতেছে
না, তার বিশ্বাসই করতেছে না কেউ। যে এরকম একদিন দুই দিন তিন দিন বেশ, পরে আমাদের যে পাশে যে তেঁতুল গাছটা ছিল, এই তেঁতুল গাছ ও মানে ও আমার কেউ বলছে যে ওই তেঁতুল গাছে কিছু আছে, একজন আগে আমার দাদু ওর বলতো যে তেঁতুল গাছটা বেশ তেঁতুল গাছটা ভালো না, তেঁতুল গাছে কিছু আছে। মা একদিন তেঁতুল গাছের নিচে গেল, হঠাৎ করে কোথা থেকে বাতাস এসে তারা ফালাই দিল, মানে দুপুরের টাইমে ওই সময় তেঁতুল গাছের নিচে গেল, দুপুরের টাইমে তেঁতুল গাছের নিচে তারপর বেশ জুড়ে ফালাই দিয়ে তাকে পড়ে গেছে কোনো হুঁশ জ্ঞান নাই। তারপরে সে মানে ওই সময় পর থেকে মার উপর একটু ভর করছে, ওই সময় মারকে পাই অনেকদিন অসুস্থ ছিল, কবিরাজ টবিরাজ আশেপাশে ওজা ছিল তাদেরকে দেখানো হইল, যা কিছুদিন পরে ভালো হয়েছে। আবার মাঝে মধ্যে মাকে এই জিনিসটা স্বপ্নে দেখায় যে কালী, অনেকে আছে কালী সাধক বলে বা অন্য কিছু বলে, কালী সাধক হলে নাকি এই ফ্যামিলির উপরে এগুলা হয়, এগুলো আর কি এরকম একটা ঘটনা আমার মধ্যে হয়ে গেছে। এগুলো আমার মা রিয়েল ঘটনা বলতেছে যে আমি মার এটা, আমার বড় ভাই যখন পেটে তখন মা পরে বড় ভাইয়ের পুরো এটা এফেক্ট একটুটা হইলে পড়ছে, যে পরে জন্মানোর সময় তাকে বেশ কষ্ট পাইছে মা জন্মানোর সময়, বা এখনো আমার বড় ভাইটা একটু অন্যরকম, একটু রাগ অন্যরকম জিদ, মানে এরপর থেকেই সে মানে কোনো কিছু দেখলে মানে রাগ প্রচন্ড রাগ রাখি বাড়িতে, যখন এখন তো বড় হয়েছে, যখন একটু বড় হয়েছে ছোটকাল থেকে প্রচন্ড রাগে হইতো, বাড়ি ঘরে সব জিনিসপত্র ভাঙ্গা ভেঙে ফেলতো, ওই সময় এই ফ্যাক্টটা পড়ার কারণে আমার বড় ভাইয়ের প্রতি একটা এরকম এফেক্ট এখনো আছে। এটা
মানে আপনাদের বিশ্বাস যে ওইটার কারণেই আসলে এই ঘটনাগুলো আপনার ভাইয়ের সাথে ঘটছে? অলরাইট, আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আমরা শুনলাম এবং এভাবে করেই আগাচ্ছে কিন্তু ভূ স্টুডিও, এবং ভূ স্টুডিও মানে ব্রাচ্চে ভাই প্রাণ ঝাল চানাচুর যা প্রাণী সাহস যোগায়। তো প্রাণী এই সাহস নিয়ে এভাবে করে যেটা করবেন আরো পুরোটা সময় থাকবেন আমাদের সাথে, বাট তার জন্য আপনাকে করতে হবে SMS JFM স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর আপনার SMS এবং পাঠাবেন আপনি 6969 নাম্বারে। অনেকেই আছেন আমাদের সাথে এই মুহূর্তে, যেমনটা SMS এর মাধ্যমে দেখতে পাচ্ছি, বাদল SMS করেছেন বলছেন রবার্টের ঘটনাগুলো বেশ ভালো লাগছে, হীরা বলছেন গাজীপুর থেকে তিনি আছেন, আর তাহমিদ বলছেন উত্তরা থেকে তিনি শুনছেন, এবং আরো অনেকেই রয়েছেন দেখতে পাচ্ছি, উৎস বলছেন তিনিও শুনছেন আফতাবনগর থেকে, নসীন বলছেন ধানমন্ডি থেকে তিনি আছেন, খুবই ভালো লাগছে একা একা শুনছেন রুমের লাইট অফ করে, সো একটু নাকি ভয় লাগছে। সো একা যখন শুনবেন তখন খানিকটা ভয় লাগবে, দ্যাটস ওয়াই পাশে আপনার ফ্রেন্ডস বা আপনার ফ্যামিলি মেম্বার কাউকে রাখতে পারেন, রাইট? ওকে, সো সময়টা আপাতত যেটা করব এই মুহূর্তে মনি ভাইয়ের দিকে আমরা যাব, সো সময়টা নষ্ট না করে আপাতত যেটা করব মনি ভাইয়ের কাছ থেকে আরেকটা ঘটনা শুনবো আমরা। সো অনেকেই বলছিলেন ভূত স্টুডিওর যে ঘটনা এই লাস্ট আওয়ারে জমে গেছে পুরোপুরি ভাবে, সো আরো বেশ কিছু ঘটনা আমরা শুনতে চাই মনি ভাই, এখন কোন ঘটনাটা শুনবো এখন আমরা?
এটা একজন সাঁওতাল কমিউনিটির একজন আমার ফ্রেন্ড আছে, তো ওর থেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা তো অনেক ধরনের কিছু মানো, তা তোমাদের এই বিষয়ে মানে তোমাদের প্যারানর্মাল ব্যাখ্যাটা কি তোমাদের? তো আমার একটা উইয়ার্ড একটা তথ্য দিল, যেটা অনেক আগে আমি একবার পাইছিলাম কিন্তু তখন আমি জিনিসটা বিশ্বাস করিনি। তা তথ্যটা এরকম যে প্রতিটা যে কোনো সাঁওতাল কমিউনিটির কোনো লোককে আপনি জিজ্ঞেস করলে ওরা বলতে পারবে তারা বিশ্বাস করে যে তাদের একটা মানে প্রতিটা সাঁওতালের থাকে না, তবে বিশেষ বিশেষ যারা ধনী তারা এক ধরনের মানে পুতুল রাখে ঘরে। হ্যাঁ, সাঁওতালদের ভাষায় ওটাকে বলা হয় বঙ্গা, গুড্রো বঙ্গা, এই ধরনের কিছু লাইক দ্যাট। তা আমি বললাম যে এটার মানেটা কি, মানে বঙ্গা অ্যাকচুয়ালি মানে হোয়াট দ্যাট মিন, ইউ অ্যাকচুয়ালি কি মিন করতে চাচ্ছ, বঙ্গাটা কি? সে আমাকে যেভাবে বললো যে অ্যাকচুয়ালি এটা সে অপদেবতা। বেশিরভাগে আমরা অনেক সময় রাত্রেবেলা যারা হাইওয়েতে যাতায়াত করি আমরা কিন্তু বাচ্চা কাচ্চা দেখি, তা ওরা এটা বললো যে এগুলো কিন্তু মোটেও বাচ্চা না। হ্যাঁ, আমরা সাঁওতালরা এটা বলি যে বঙ্গা, হ্যাঁ, জাস্ট লাইক গুড্রো বঙ্গা, যে কোনো সাঁওতাল কমিউনিটির মানুষকে জিজ্ঞেস করলে ওরা বলবে। আর আরেকটা ব্যাপার আছে যে বঙ্গার সাথে রিলেটেড, যে এখনো যে কোনো সাঁওতাল কমিউনিটিতে উইচক্রাফ্ট হয়। হ্যাঁ, কিভাবে হয় প্রসিকিউটরটা খুব বিশ্রী, যদিও তারপরে আমি খুব ইন্টারেস্টিং লাগলো এই জন্য আমি শেয়ার করতেছি। ওই আমরা যে ঝাড়ুগুলো দিয়ে ঝাড়ু দিই না উঠান, সরল ঝাড়ু, ওই গাড়ুগুলোকে গোল করে, রিং রিং করে, ওরা করে কি পূর্ণিমা অথবা অমাবস্যা যে কোনো একটা টাইমে ওরা গোল হয়ে উঠানের ভিতরে, যখন কারো ক্ষতি করার দরকার হয় তখন তারা ওইটা ওয়ার্শিপিং করে, ওই শয়তান ডিভলস আর কি, যে কোনো ডিভলস লুসিফার হতে পারে, যে কোনো নাম ধরে, কারণ সাঁওতাল কমিউনিটির অনেকে খ্রিশ্চান হয়ে যায়, অনেকে আবার ওই হিন্দু থাকে, আবার ওদের অরিজিনাল সাঁওতালও থাকে। তো যা যে আমাকে বলেছে নামটা আমি বলবো না, ফিমেল, তো ওর পেশাগত কারণে আমি নামটা বলতে পারতেছি না, কিন্তু আমি অ্যাড্রেস দিয়ে যাব। তো ও বলছে যে ওর বাবার উপরে এটার প্রভাব ছিল, কারণ ওর বাবা ওদের বাসায় একটা বঙ্গা ছিল। তা বঙ্গাটা জাস্ট লাইক এরকম যে বঙ্গাটা আপনার বাসায় থাকবে এবং ওর খাওয়াচ্ছে গিয়ে আপনার বাচ্চা, আপনার যদি পাঁচটা বাচ্চা থাকে ও আপনার একটা বাচ্চাকে খাবে।
ওকে
ওকে, হ্যাঁ, এটা কিন্তু বিশ্বাস করতে হবে, এটা আপনি যে কোনো সাঁওতালকে জিজ্ঞেস করলে তারা বলবে। এখন খাবেই, কিন্তু ওরা যদি আপনি এর থেকে বিরত রাখতে চান তাহলে আপনাকে অন্য উপায় দিতে হবে, মানে ওকে অন্যভাবে বাচ্চা কিংবা সাম মানুষের যে কোনো কিংবা যে কোনো পচা জিনিস ওকে খেতে দিতে হবে। যখনই আপনি দিতে পারবেন না তখনই আপনার বাচ্চাগুলোর উপর সে নজর দিবে ওকে। আর ওর যে ভালো দিকটা যে কারণে ওরা বঙ্গাগুলোকে পালে রাখে, এটা হচ্ছে যে আপনার পাশে যে বঙ্গাটা আছে সে করবে কি, আপনার যে মানে এন্ট্রি মানে আপনি যে দেখতে পারেন না একদম দু চোখে, তার ঘর থেকে বিভিন্ন জিনিস চুরি করে নেয় আপনাকে দিয়ে। খুব ইন্টারেস্টিং, এই জন্য আমি বলতেছি, কারণ যে লাইক আপনার একটা স্বর্ণের দুল আছে কিংবা একটা চেইন আছে, হ্যাঁ, দামি জিনিস, এনে আপনাকে দিবে, ফলাফল হবে কি আপনি ধনী হয়ে যাবেন। হ্যাঁ, বাট আপনার যে অপোনেন্ট সে একদম লুজার হয়ে যাবে, একদম সিম্পলি। এটা যে কোনো সাঁওতাল ইয়াকে জিজ্ঞেস করলে ওরা বলবে। তা বললাম যে তোমার বাবার সাথে কি হয়েছিল, যে আমার বাবা মারা গেছে এভাবে, যে আমার বাবা প্রচুর সম্পত্তি ছিল, তা তার চাচারা যেভাবে হোক নিতে পারেনি, তার বাবা খুব সাহসী ছিল, তখন তারা ওই যে উইচক্রাফ্ট যারা করে মহিলাদের কাছে গেছিল। তো একদিন তার বাবা মারা যাওয়ার আগে, সাত আট দিন আগে, প্রাকৃতিক ডাকে সে ঘরের থেকে বেরিয়েছে। তো ইউজুয়ালি গ্রামের টয়লেটগুলো তো একটু বাসার বাইরেই হয়, চোপদারের কাছাকাছি। তো উঠানের বাইরে যাওয়ার পরে সে প্রাকৃতিক কাজ শেষ করে ঘোরার সময় দেখে যে মানে আট দশ জন এরকম মহিলা সবার গলার ভিতরে ইয়া ঝুলানো ঝাড়ু, হ্যাঁ, ঝুড়ায় তার দিকে মানে খুব দৌড় ফোর্সলি ধরতে আসছে। সে তখন মানে মারে বাবরে করে দৌড় দিছে, সামনেই তার মামা শ্বশুরের বাড়ি ছিল, মানে 100-200 yards এরকম একটা জায়গার ভিতরে তার মামা শ্বশুর তো একসাথে থাকে। তো ওইখানে যায় সে ফেইন্ট হয়ে গেছে, ফেইন্ট হওয়ার পর তার পানি টানি দেওয়ার জল টল, তো ওদের পাশে বলে জল জল দেওয়ার পরে তার চোখ খুলছে, খোলার পরে তোমার কি ওরা আমায় মানে মারতে চাইছে, তো মারতে চাইতেছে। তখন ওরা বললো যে এটা তো এখন আমাদের আয়ত্তের বাইরে, তখন কি করা যায়। তখন ওদের যে কমিউনিটির যে বস থাকে, তো ওর কাছে যারা কমপ্লেন করলো, তখন বস বললো যে দেখো এটার জন্য তুমি দায়ী, কারণ তোমার ঘরে তো বঙ্গাটা আছে, আর বঙ্গাটা তো খিরং খিরং খাইতে চায়, মানে যে খিরংজে খিরংজে মানে মানে লোকাল ভাষায় এটাকে বলা হয় খিরা, খিরা খাবো, খিরা মানে ছোট বাচ্চা, মানে হয়েছে কি মানে এর ছায়া সাত দিন আগে ব্যাপারটা সূত্রপাতটা মনে হয়েছে যে তার বাসায় কিছু গেস্ট আসছিল বিয়ের দাওয়াত দিতে। সাঁওতালদের আবার নিয়ম হচ্ছে কি কার্ডে কিংবা কোনোভাবে ফোনে আপনি দাওয়াত দিতে পারবেন না, আপনার সশরীরে যেয়ে তাকে দাওয়াত দিতে হবে বিয়ের দাওয়াত। তা বিয়ের দাওয়াত যাওয়ার সময় তো রাত হয়ে গেছে, তার দুই তিনজন খুব ক্লোজ লোক তারা তাদের সাথে ঘুমাইছে, তখন এই বঙ্গাটা এসে বাড়ির মালিককে মানে যে ওনার মাকে বলতেছে যে খিরং খিরং যে ওই মানে ওই ভাষায় বলতেছে। তখন মা আবার ধমক দিছে, চুপ, ওরা মেহমান মানুষ দেখতেছ না, এক দুজনের জন্য আসছে, তুমি বিরক্ত করতেছ না। তুমি দিলে না ঠিক আছে আমি কিন্তু ক্ষতি করবো। তখন সেও চিন্তায় পড়ে গেল যে এখন মেহমান এদেরকে তো দেওয়া যাবেই না, এখন এই আয়নাও তো উপর বের করাও যাবে না, নিয়ে আসতে তার হাজবেন্ড যার উপর মানে উইচক্রাফট করা হয়েছে। এখন এই ঠিক সাত দিন পরে তার উপর এই অবস্থা, তখন সে বলে যে তুমি হয় ওই বঙ্কাটাকে ছেড়ে দিয়ে আসো যদি সে কোনোভাবে সম্ভব হয়, আর নাহলে তোমার মনে করো যে নয় দিন, ঠিক নয় দিন পরে তুমি মারা যাবা। এবং হয়েছিল তাই, ঠিক নয় দিন পরে তাকে পাওয়া গেছিল একটা বিল আর কি, ঠিক হাওর বাওর বলে না গ্রামে, ওই হাওর একটা পচা অংশে, হাওর একটা পচা অংশ, কিছু সবারই তো কিছু পচা অংশ থাকে যেখানে ময়লা আবর্জনা থাকে মানুষ ফালায়, তো ওইটার ভিতরে তার পুরো শরীরটা ঢাকা দিয়েছিল, শুধু দুইটা পায়ের পাতা উপরের দিকে ছিল, ওই অবস্থায় তাকে মেরে ফেলা হয়েছিল। এটা টোটালি একটা ব্ল্যাক ম্যাজিকের শিকার, এটা অনেক রিচুয়াল আছে, আমি বললাম না কারণ আমি কত এপিসোডে একটা কাহিনী শুনতেছিলাম যে আমি রিকোয়েস্ট করলাম এই কারণে যে আপনারা কাহিনীগুলো বলবেন কিন্তু রিচুয়ালগুলো বলবেন না, কারণ আমাদের এই বর্তমানের ইয়াং জেনারেশনরা খুব কিউরিয়াসিটি এই ব্ল্যাক ম্যাজিক এবং ভুডু হুডু এগুলো নিয়ে, তারা যদি এগুলো আবার আমাদের ফলো করে রিচুয়াল করতে যায় তারা তো নিজের বিপদে পড়বে এবং আমাদের ফ্যামিলি মেম্বারদেরও বিপদে ফাঁদা পড়বে। তো যে আমি একটু রিকোয়েস্ট করলাম যে আপনারা ঘটনা বলবেন কিন্তু কাইন্ডলি এই রিচুয়াল কিংবা এই এক্সারসিজম গুলো কাইন্ডলি আমাদেরকে অন এয়ার থেকে এগুলো প্লিজ ডেলিভারি না দেওয়ার জন্য অনুরোধ করতেছি আর কি, আমি ব্যক্তিগতভাবে বললাম।
অলরাইট, থ্যাংক ইউ সো মাচ মনির ভাই। And yes, still chilo kintu bhut studio ar bhut studio mane pratyu bhai pran chalchana chorcha praner shohoj jogay ghurite shomoy ta bolche ei muhurte 12 ta beje 50 minute ekdom ekta short ekta story shune ajker moto amra bari firbo jar jonno jeta korte hobe jhotpot kore agami soptahe jodi apni ashte chan tar jonno likhe felte hobe rbs tarpor naam tarpor location tarpor profession ebong pashe diben 6969 number so oshongkho dhonnobad jara sms korchilen ebong facebook e chilen কানেক্টেড, ফেসবুক অডিও লাইভেও ছিলেন কানেক্টেড, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ছোট্ট একটা ঘটনা শুনবো, সেই ঘটনাটা দিয়ে শুরু শেষ করছি আজকের ভূত স্টুডিও। তো কোন ঘটনাটা শুনছি মনি ভাই?
তো এটা আসার সময় আমার ছোট ভাই খুব রিকোয়েস্ট করলো যে নামটা হিডেন করে ঘটনাটা বলবেন, এটা তার বাসার ঘটনা, তো এই কারণে আমি নামটা বলতেছি না, মিরপুর এলাকারই। তা ওর বাসার সমস্যাটা হচ্ছে কি, ওর বাসাটা অনেক আগের ব্রিটিশ আমলের দাদা তৈরি বাসা, উঁচা বিল্ডিং এবং ছাদটা খুব খারাপ, ওখানে মানে এনটিটিদের একটা একটা প্যাসেজ আছে যে এখানটা চলাফেরা করে, বাড়ির ভিতর দিয়ে মানে বাড়ির ভিতরতে ছাদ আছে না এরকম বাড়ি। তা ওর যে ব্যাপারটা হচ্ছে খুব শর্টে বলতেছি আমি যেহেতু সময়ের স্বল্পতা আছে, তা ওর ব্যাপারটা হচ্ছে যে ছোটবেলায় ওর দাদি যতদিন বেঁচে ছিল তো ওকে জানিকে ডাকতো আর কি, মানে দাদি ডাকতো, তো দাদির সাথে থাকতো বেশি, দাদি ওকে ডাকাডাকি করতো, এই এই আরিফ উঠ, এই চল এখানে চল এখানে যাই। দাদি মারা যাওয়ার পর থেকে দাদি তো আর ডাকতে পারে না, মরামস্ত আর ডাকতে পারে না, তো এটা কন্টিনিউয়াস চলতে থাকলো এটা, এবং সে তার ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করলো, এই ছোট বাচ্চার কথা কেউ বিশ্বাস করে? তাই এরকম কয়েক কিছুদিন চলার পরে তার বডির উপর অত্যাচার শুরু হলো, মানে সারা রাত তাকে জ্বালাতন করতো, ইভেন খামচে এমন ভাবে খামচা করতো যে পুরো শরীর তার মানে নোকের আঁচড়, এমন এমন জায়গায় আঁচড় যেটা মানে কোনো পক্ষে কোনোভাবে কোনো মানুষ নিজেকে আঁচড়াতে পারে না। তা এইটা প্রমাণিত হলো কখন, যে তার বাসাটার ভিতরে সামথিং হ্যাপেন, মানে কিছু আছে এনটিটি ডিমন্স যেটাই হোক ডিভেলস কে থাকতে পারে না। প্রমাণ হলো কিভাবে, সে যে কোনো কাজে নদীর ওই পারে গেছে আমাদের মিরপুরের, হ্যাঁ কাউন্দিয়া কিংবা ওই পারে, আমি জায়গাটার নাম বললাম না, স্পেসিফিক একটা জায়গা বললাম যে কাউন্দিয়ার দিকে গেছিল, সে ওদিন আর রাতে বাসায় আসে নাই, ইন দি মিন টাইম ওদের বাসায় বাস ওদের প্রবত মামতো ভাই বোন গেস্ট বেড়াতে আসছে, আর কিছু ওর মামাতো বোন এবং ভাই ওরা ওই ওর রুমে ছিল। থাকার পর হয়েছে কি যে গভীর ধর রাত 12টা বাজছে, মানে মোটামুটি একটার মতো, তখন থেকে মানে ওর গলায় ওদেরকে ডাকতেছে যে আয় বাইরে আয় রাত রাতে বলা আমরা একটু ছাদে যাই খেলি, হ্যাঁ মানে ওরা ডাকতেছেন, ওরা তো মানে কোনোভাবে এটা তো ও তো এখানে নাই, ও মনে করতেছে যে ও শয়তানি করে ওদের ভয় দেখাইতেছে আর কি, মানে ওর কথা অনুযায়ী। তা সে আসে না, সেগুলো জানেও না, অনেকভাবে চেষ্টা করছে, এখন একজন মুরব্বী ছিল সম্পর্কে সম্ভবত খালা কিংবা চাচি হয়, উনি আর দরজাটা খুলে নেই। সকালবেলা যখন সে ওই পার থেকে আসছে, এই পারে আসার পর তাকে বললো আচ্ছা তুই কালকে আমাদের এরকম ভয় দেখালি কেন? আমি ভয় দেখেছি মানে কি, তুই সারাটা রাত আমাদের জানলা মতের আঙ্গুল দিয়ে টোকা দিস, হ্যাঁ কাটি দিয়ে বাড়ি দিস, ঝাড়ুর আওয়াজ করছোস, তারপর দরজার ভিতরে ইয়া করছোস, দাগ আছে, হ্যাঁ তারপর স্যান্ডেল দিয়ে বাড়ি দিস, আমাদের ডাকছোস যে বাইরে আয় আমরা ছাদে খেলতে যাই, হ্যাঁ। তো বুঝবাম খাই বললো আমি তো ছিলামই না, আমি তো এই পারেই ছিলাম না, আমি ওখানে যাত্রা নাকি ওই যে পালা গান হয় না, পালা গান শুনতে এসে আমি কাউন দিয়া মানে অলমোস্ট সাবারের কাছাকাছি ছিলাম। আমি কিভাবে এখানে আসলাম? আমি তো অলমোস্ট আসছি এই মাত্র 7-8 মিনিট। তোমাদের ডাকারের ডেলিভার কে করলো? এগুলো তো আমি আজকের থেকে অনেকদিন যাবত বাসায় কমপ্লেন করতেছি, আমার কথা কি গুরুত্বই দেয় না। আমি রাইট না যখন আসতেছি আমার সঙ্গে হাতের চাপ দিয়ে ধরে বললো, ভাই নামটা পুরোপুরি বলবেন না, একটু অপব্যবহারে বলুন, আমি ভূতিষ্ঠ রেগুলার শুনি, SMS টা করা তেমন হয় না কিন্তু ইনবক্স করি। করার না বলে এখনো ওই বাসা কিন্তু এরকম হন্টেড এখন এখন পর্যন্ত স্টিল, মানে তাকে আমি একদিন পারলে আমি নিয়ে আসবো ভাই, সে আরো ভালো করে গুছিয়ে বলতে পারবে, কারণ সময়ের ব্যাপারে না মেলে আরো ডিটেলস আমি বলতাম।
ডেফিনেটলি ধন্যবাদ আপনাকে বনি ভাই, এবং এভাবে করে আজকের মতো ভূত স্টুডিও থেকে আমরা বিদায় নিচ্ছি। বাট ভূত স্টুডিওতে আসার নিয়মটা আরেকটাবার আপনাকে জানিয়ে দিতে চাই, আগামী পর্বে যদি আপনি আসতে চান ভূত স্টুডিওতে, তার জন্য আপনাকে করতেই হবে রেজিস্ট্রেশন। মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, যে লিখতে হবে আপনাকে RBS, তারপর নাম, তারপর লোকেশন, তারপর প্রফেশন, আর পাঠিয়ে দিবেন যে নাম্বারটায়, সেই নাম্বারটা হচ্ছে 6969। আর আজকের মতো আমরা বিদায় নিব এখান থেকে, এবং বিদায় নিতে দিতে বলতে চাই আগামী সপ্তাহে আবারও ফিরছি আমরা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ঠিক সন্ধ্যা 6টায় আবারও ফিরবো উইথ দ্য শো
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।